This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে। আর জি কিপ্রিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। এবং বুধবারের রাত মানেই হচ্ছে, আপনি বুঝতে পারছেন, আপনার প্রিয় অনুষ্ঠান, জীবনের গল্প বলা অনুষ্ঠান হ্যালো 8920। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল হ্যালো 8920-র 72তম পর্ব। আমরা খুব গর্ব সহকারে বলে থাকি যে হাঁটি হাঁটি পাপা করে আমরা 72টি পর্ব পার করে এসেছি, এবং খুব বেশি দেরি নয় যেদিন আমরা সেঞ্চুরি করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। হ্যালো 8920 একজন বন্ধু তার জীবনের গল্প বলেন, এবং সেই জীবনের গল্প বিশেষ কোন সিলেবাস মেনটেন করে নয়, সেই জীবনের গল্প হতে পারে জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। জীবন যেহেতু অনেক অনেক বিষয় নিয়ে রঙিন, সুতরাং আমাদের হ্যালো 8920 কিন্তু অনেক 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 বিষয় নিয়ে রঙিন এবং অনেক অনেক বেশি কালারফুল। প্রিয় শ্রোতা, আজকে হ্যালো 8920 এমন একজন বন্ধু এসছেন এবং এমন এক ধরনের জীবনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করবেন যেটা হ্যালো 8920 ট্র্যাকের একেবারে বাইরে। বাইরে বলছি এই অর্থে যে এই ধরনের জীবনের গল্প কিংবা এই ধরনের গল্প আমরা আপনাদের সামনে কখনো উপস্থাপন করিনি। আজকে উপস্থাপন করবার একটা বিশেষ প্রয়োজন বোধ করছি, এবং সবসময় আমরা বলে থাকি যে হ্যালো 8920 থেকে কেউ যদি কোনো কিছু শিখতে চায়, মানে জীবনের গল্প থেকে কেউ যদি কোনো কিছু শিখতে চায়, তাহলে সে শেখার অ্যাঙ্গেলটি গল্পের মধ্যে রয়েছে কিনা, এই একটিমাত্র বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের দিকে আমরা কখনো খেয়াল রাখি না। যে কোনো বিষয় নিয়ে জীবনের গল্প হতে পারে, কিন্তু কেউ যদি কিছু শিখতে চায় ওই জীবনের গল্প থেকে, তবেই কেবলমাত্র আমরা হ্যালো 8920 গল্পটি প্রচার করি। তেমনি একজন বন্ধু আজকে আমার সঙ্গে রয়েছেন, তার সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে বলে নেই, হ্যালো 8920 এসে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বার সহ একটি নাম্বারে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি, 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশ মাত্র 2 মিনিটে বলতে হবে আপনি আমাদের এখানে আসতে চান, আর আমাদের টিম মেম্বার আর জে শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি, বহুল প্রচলিত পদ্ধতি, আমাদের ফেসবুক। আমাদের ফেসবুকে এই মুহূর্তে 3,50,000-এর উপরে মেম্বার রয়েছে। আপনি চাইলে ওখানে চলে আসতে পারেন এবং ওখানে নিজেকে যোগ করতে পারেন আমাদের হ্যালো 8920 টিম মেম্বার হয়ে। ওখানেও আপনি আপনার জীবনের গল্প লিখে পাঠালে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং এই ফেসবুকটি হচ্ছে হ্যালো 8920 একেবারে সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি উপায়ে আপনি আমাদের পেজটি খুঁজতে পারেন, সেটি হল আর জে কিবরিয়া নামে, আর জে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে অসংখ্য অসংখ্য পেজ পাবেন আপনি আর জে কিবরিয়া নামে। কিন্তু যে পেজটিতে 3.5 লাখের ওপরে মেম্বার রয়েছে, আমি আবারও রিপিট করছি, যে পেজটিতে 3.5 লাখের ওপরে মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। এবং এই পেজটিতে আপনি মেম্বার হয়ে গেলে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, সুতরাং ওখানে গিয়ে আপনাকে লাইক দিতে হবে। প্রিয় শ্রোতা, আজকে যিনি অতিথি আছেন তাকে নিয়ে আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এই প্রশ্নগুলো আমাদের অতিথিকে করে থাকি। চলুন, কে রয়েছে আমাদের সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম এমডি মুরাদ।
এমডি মুরাদ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আপনি নিশ্চয়ই হ্যালো 8920 শুনেন।
জি, আমি শুনি
হ্যালো 8920, তিনি শুনেন। এবং হ্যালো 8920 বেসিক কিছু নিয়মও আছে, আপনি জানেন যে আপনার সম্পর্কে লোকজন যারা রেডিও শুনছে তারা জানতে চায়, লাইক আপনার বয়স, আপনি কোথায় আছেন, কি করছেন, এই জাতীয় যদি একটু বলতেন।
আমার বয়স হল 27। আমি থাকি উত্তরাতে, একটা জব করি।
আচ্ছা, জব করছেন আপনি, তো বিবাহিত?
জি।
আচ্ছা, এমডি মুরাদ আজকে আমাদের এখানে আছেন, তিনি বিবাহিত, তিনি একটি জব করছেন, উত্তরাতে থাকেন, এটা হচ্ছে তার বেসিক পরিচয়। এবং এর বাইরেও যদি আপনি কিছু জানতে চান আমাদের ফেসবুকে চলে আসলে আমরা তার টাইম টু টাইম স্টুডিও পিকচার দিয়ে দিব, আপনি সেখানে তাকে দেখতে পাবেন। মুরাদ, আমরা তো জীবনের গল্পই বলে থাকি হ্যালো 8920, সুতরাং আপনার জীবনের গল্পই আমরা শুনবো, আপনি কোথা থেকে শুরু করবেন?
ছোটবেলা থেকে শুরু করতে
জি প্লিজ শুরু করুন।
আমরা আমাদের পরিবারের ভিতরে 4 ভাই 2 বোন।
আচ্ছা, এমনিতে আপনাদের গ্রামের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি ভোলা, বরিশাল।
ভোলা, বরিশাল। ওকে, আপনি চাইলে বরিশালের ভাষাও বলতে পারেন, কোনো সমস্যা নেই।
না, বরিশালের ভাষা আসলে আমাদের বরিশালের সাথে আর ভোলার ভাষার সাথে কোনো মিল নেই,
পার্থক্য আছে।
আমি যেই ভাষাটা ইউজ করতেছি হুবহুব এইটি আমাদের ভোলার ভাষা।
বাহ, চমৎকার। ভোলার বন্ধু যারা আছেন তারা খুব প্রাউড ফিল করবেন আজকে যে ভোলার একজন বন্ধুকে আমরা পেয়েছি, আলা ভোলা দেখতে কিন্তু খুবই সুন্দর, তার জীবনের গল্প আশা করছি যে অনেক সুন্দর হবে। ওকে, চার ভাই দুই বোন।
জি।
তারপর
তো আমার বাবা সমিলে কাজ করত, কাজ করতে বলতে উনি মিস্ত্রি ছিল। আমরা ছোটবেলা থেকে জানতাম যে আমার বাবা সিলেট থাকে, তো সিলেট থেকে তিনি কামাই করে যে পয়সা উপার্জন করতেন ওইটি আমাদের পরিবারে দিতেন, ওটা দিয়ে আমাদের সংসার চলত। তো দেখা যায় কিছুদিন পরে আমরা যখন একটু বুঝের হই তো তত বেশি সংসার আমাদের ভালো চলে না। যাতে আমরা চার ভাই দুই বোন, আমার আম্মা বাসাতে একা, যেখানে গার্ডিয়ান নাই সেখানে তো বুঝতেই পারতেছেন যে কোন শ্রেণীর মানুষ হলে সে ছ মিলে মিস্ত্রি কাজ করে, অত ফ্যামিলি ভালো না। তো দেখা যায় আমার বাবা এরকম আছে, কিছুদিন পরে যখন আমরা একটু বুঝের হই তখন আমরা আমার বাবাকে ছাড়ি না, যে আমরা সবাই বাবাকে দেখে আমরা দেখি না, ডাকতে পারতেছি না, আপনার যেতে হবে না, আপনি বাড়িতে থাকেন, এই উপার্জন বাড়ি থেকেই করেন। তখন আমার আব্বা সিলেট থেকে চলে আসে, আসার পরে আমাদের দেশে এই কাজ ডাবার নিয়েছেন, সমিলের মিস্ত্রির কাজ। তো আমার আব্বার খেয়াল ছিল যে আমাকে মাদ্রাসে পড়াবে, এটা হলো তার লক্ষ্য উদ্দেশ্য, আমার আম্মার আব্বার। তো আমাকে মাদ্রাসা দিল আমাদের বাড়ির পিছনেই পশ্চিম পাশেই একটা মাদ্রাসা, ওখানে দিছে আমাকে পড়ার জন্য। সবচেয়ে মজার কথা হলো তিন বছর আমি ওখানে লেখাপড়া করি, কিন্তু গুজরে যদি বলে যে তোমাকে গুল্লি কবে একটা শব্দ বলো, আমি একটা শব্দ বলতে পারতাম না।
মানে কারণটা কি ছিল, মানে মাথায় ঢুকতো না?
ঢুকতো না, আর দুষ্টামি করতাম, মাদ্রাসে থাকতাম না, বাড়িতে চলে আসতাম। কমই মাদ্রাসার সিস্টেম গুলো হলো যে মাদ্রাসে থাকতে হয়, আর আমি বাড়িতে চলে আসতাম, বিদায় আমি পড়া পারতাম না। এই সমস্ত আরবি পড়াগুলো, উর্দু পড়া, ফার্সি পড়া, এগুলো পারতো না তোমার বাড়ির কেউ,
মাথায় ঢুকতো না, পারতাম না,
পারতাম না।
প্রিয় শ্রোতা, আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, আজকের এই গল্পটি একটি বিশেষ গল্প হ্যালোইন 920 তে। এই বিশেষ ব্যাপারটি আমি প্রথমেই একটু পরিষ্কার করে নিই, সেটা হচ্ছে যারা ফেসবুকে রয়েছেন তারা তো পুরো সপ্তাহ জুড়ে জেনেছেন যে আজকের এই বন্ধুটির সাথে জিন, জিনের যে গল্প আমরা ছোটবেলায় শুনে থাকি বা আমরা বড়বেলাতেও জিনকে যারা বিশ্বাস করেন রিলিজিয়াস্টিক পার্সপেক্টিভ থেকে বা অন্যান্য ব্যাপারগুলো থেকে, তাদের কাছে আজকের গল্পটি অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে, এবং যারা বিশ্বাস করেন না তাদের কাছেও হয়তো বিশ্বাসযোগ্য হবে। কিন্তু জীবনের একটা অংশ জুড়ে এই সব জিনিসের অস্তিত্ব রয়েছে বা আদৌ রয়েছে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আমরা আজকের এই গল্পটিকে এমনভাবে উপস্থাপন করবার চেষ্টা করছি, বিলিভ করেন কিংবা বিলিভ নাই করেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এবং সেই জায়গাটা থেকে আমাদের এমডি মুরাদের যদি জোরালো কোনো যুক্তি থাকে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ একটি ফর্ম থেকে আজকে ঘটনাটা তুলে ধরছি, এবং সেটা ভালো কি মন্দ সেটা আপনি গল্পের শেষে গিয়ে বুঝতে পারবেন। তবে আপনাদের সবাইকে বলতে চাই, আজকের এই গল্পটি এমন একটি গল্প যেটা সুপার ন্যাচারাল বিলিভের ওপরে পুরো গল্পটিকে সাজানো হয়েছে, এবং এখানে জিন, আমরা সেই জিনের যে অস্তিত্ব আমরা ছোটবেলাতে শুনেছি বা বড়বেলাতে শুনেছি বা এখনো শুনি, সেই অস্তিত্ব তার জীবনে জুড়ে অনেক বড় একটা লম্বা সময় ধরে পাওয়া যাবে। এবং যারাই পার্টি শুনবেন, যারা সহ্য করতে পারবেন, এবং আমি বলে থাকি যারা ভীত হবেন না তারাই শুনবেন কেবলমাত্র, এবং যাদের ভয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে আমি বলবো যে না শোনাটাই বেটার। সো লেটস বিগিন দ্য স্টোরি, এবং আশা করছি যে পুরো সময়টাই আমাদের সঙ্গে যারা আছেন হ্যালোইন 920 তারা থাকবেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে নোটিফাই করবো ব্যাপারটা নিয়ে। ওকে, আমি কিন্তু প্রথমে একটা জিনিস বলে নিয়েছি আজকে হ্যালোইন 920 তে, আপনার কাছে আমি আবারও ফিরব, যে জিন আপনার লাইফে এসছে বা জিন আপনার জীবনে আসবে সে গল্পটা আমরা ক্রমান্বয়ে আসবো সিরিয়ালি, কিন্তু আপনার জীবনের গল্পটা যে এই বিষয়টা নিয়েই ফোকাস সেটা আমাদের ফেসবুকের মেম্বাররা পুরো সপ্তাহ জুড়ে ব্যাপারটা জানে। আপনার বিলিভের জায়গাতে আমাদের রেসপেক্ট আছে, কিন্তু আপনার মতো করে আরেকজন যে বিলিভ করবে বা আদৌ করবে না সেই জায়গাটায় আপনার জোরালো যুক্তি বা জোর করে চাপিয়ে দেওয়ার কোন ব্যাপার আছে কিনা,
কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না এটা নিয়ে আমার কোন জোর বক্তব্য নেই,
মানে সে একান্তই তার ব্যাপার,
এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বিশ্বাস না করে এটা আমি বিশ্বাস করতে পারবো না।
জি,
যদি বলি দুই আর দুই চার আর সে যদি বলে আমি বুঝি না, তাকে বোঝানো যাবে না, তো আমি তাকে কেন বুঝাতে যাবো?
মানে আপনি আপনার জায়গা থেকে যা দেখেছেন প্র্যাকটিক্যাল আপনার লাইফে যে ফিল হয়েছে আপনি সেটাই তুলে ধরবেন এখানে। ওকে প্রিয় শ্রোতা, সুতরাং আমরা কাউকে ইনফ্লুয়েন্স করছি না, আমরা এখানে তুলে ধরছি বিলিভ ব্যাপারটা একেবারেই আপনার, আপনি চাইলে এটাকে অবিশ্বাসও করতে পারেন। তবে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো ফেসবুকে চলে আসার জন্য, আমরা কিছু ডকুমেন্টস, কিছু নমুনা, কিছু নিদর্শন আজকে ফেসবুকে দিয়ে দিব ছবি আকারে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি, www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং আজকের অতিথি যিনি রয়েছেন এমডি মুরাদ, তার সম্পর্কে যাবতীয় তথ্যাবলি এবং তিনি যে কথাগুলো বলছেন সেগুলো প্রমাণাতে সবকিছু ওখানে দেওয়া হবে। চলুন।
তো মাদ্রাসাতে আমাকে ভর্তি করালো
এবং পড়াশোনা হচ্ছে না,
পারতেছেন মাথা ভিতরে ঢোকেই না।
জি।
তো ছোট বাচ্চাদের সাথে, আমার বয়সী যারা ছিল তাদের সাথে দুষ্টামি করতেছি সারাদিন। সবচেয়ে মজার একটা ঘটনা হলো মার্বেল, এই মার্বেল নিয়ে সারাদিন থাকতাম। দেখা যায় অনেকদিন মাদার সাথে পাঠাইছে না, মাদার সাথে আগে মার্বেল নিয়ে বাগানে চলে গেছি যে, অথবা ক্ষেত্রে চলে গেছে, অথবা অন্য বাড়িতে চলে গেছে, যে অনেকে মার্বেল খেলতাম সারাটা দিন এভাবে থাকতো। মাদার সাথে বারবার আব্বার কাছে অবজেকশন আসতেছে বাড়ির পাশে যে আপনার ছেলে কিন্তু পড়া পারতেছে না, পরে আপনি বলবেন যে আমার ছেলে কি শিখলো এটা আমি বলতে পারবেন না। তো একদিন করলো কি, আব্বা কিন্তু আমাকে ভাই বোনদের ভিতরে সবচেয়ে বেশি আদর করতো আমাকে।
আচ্ছা,
আমার ভাই বোন এই ছয়জনের ভিতরে সবাই মায়ের খাইছে বলে ইতিহাস আছে, কিন্তু আমাকে মারছে বলে কোনো ইতিহাস নেই, তবে একটা আছে, সেটা হলো মজার করতো না। আমাদের বাড়িতে অন্য একটা ফ্যামিলি একটা জাম গাছ আছে, তো জাম গাছ তলে অনেক বড় বড় জাম, পাকা পাকা জাম, আমাদের যাতে জাম গাছ নাই, তো জাম গাছ তলে যাইলে জাম পাবো, জাম খাওয়ার একটা মজার একটা ব্যাপার। তো ছেলেমেয়েরা মিলে জাম খেতে গেলাম, এখন যাদের জাম গাছ তাদের ঘরের পাশেই জাম গাছটা, আমি গেলাম জাম গাছ থেকে জাম পড়তে কিনা, পাখি জাম ফালাই কিনা, লুকাবো খাবো, করতেছে না, সহ্য হচ্ছে না। একটা ঢিল পাইছি পাশে মার্চি গাছে, জাম পড়লো কি পড়লো না মনে নেই, তবে ঢিলটা যা জাম গাছ ওলার ঘরে টিনের চালের উপরে। এখন এক নম্বর হলো জাম গাছে ঢিল মারছে এই অপরাধ, দ্বিতীয় নম্বর তাদের টিনের চালের উপর পড়ছে। এখন তো ওই ঘরে মানুষ চিল্লা ফাল্লা শুরু করছে বাইরে, আমার আব্বা বাইর হইয়া দেখলো যে আমি ঘর থেকে বাইর হইয়া দরজার দিকে যাইতেছে, আমার আব্বার হাতে একটা কোদাল, কোদাল চিনেন কিনা,
নিশ্চয়ই চিনি, মাটি কাটার জন্য,
মাটি কাটা ছোট কোদাল ক্ষেত নিরায়। তো যখন দেখছে আমি, আমার আব্বাই কোদালটা নিয়ে আসছে, আইসা কোদালের গোড়াতে ধরিয়া আসারি যেটাকে বলা হয় লম্বা, এটা দিছে এক পিটান আমাকে পিছন থেকে, আমি কিন্তু দেখিনি, পিছন থেকে পিটান দিছে, আমি দিয়ে সামনে থেকে দৌড়, এই একটা মারছে আমাকে জানা যায়। এরূপ ছাড়া আমার কোনো মনে নেই যে আমার আব্বা আমাকে মারছে, বাট আমার আব্বা আম্মা আমাকে খুব আদর করতো, আর আমি তাদের প্রতিও খুব উইক ছিলাম। দেখা যায় মাদ্রাসাতে এখন নিয়ে নিয়ে কিছুদিন পরে পরে ধরে নিয়ে আব্বা দিয়ে আসে। তো মাদ্রাসার একটা সিস্টেম আছে, কোন ছাত্রের পোশাক জুতা বই খাতা যাই হোক কেউ না বলে তার অনুমতি ছাড়া ধরতে পারবে না, যে ধরে এটা দণ্ডনীয় অপরাধের মতো। তো আমার সাথে একটা ছেলের সাথে দ্বন্দ্ব ছিল, ক্লাসের ভিতরে স্বাভাবিক দ্বন্দ্ব হয়ে থাকে, যদিও ছোট কিন্তু দ্বন্দ্ব তো থাকে। আমরা এক রুমে পড়তেছি, ও আরেক রুমে, ও আসতে এক ওর জোতা জোড়া নিয়ে আমাদের রুমে আমার খাটে নিচে থুয়ে আসছে। এখন কি ও থুয়ে আসছে নাকি অন্য কারো মাধ্যমে থুয়েছে আমি কিন্তু দেখিনি। হঠাৎ করিয়া হুজুরের কাছে বিচার দিয়ে আসছে যে মুরাদ আমার জোতা চুরি করছে। তো এই জোতা পাই না, খোঁজ করে যা মুরাদের খাটের নিচে পাইছি। ওই আইসা বলতেছে হুজুর তোমাকে ডাকতেছে। আরে হুজুর আমাকে ডাকতে, ওর কথার বঙ্গিটাই ছিল মনে হয় আমাকে মারবে। আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে তুমি জোতা চুরি করলা কেন
হুজুর?
আরে হুজুর আমি তো
হাজির,
কি বলতেছে জোতা চুরি করলা,
চোরের পিছনে যে কি
জোতার সম্পর্কে কিছু জানি না।
ওকে,
আমাকে বলতেছে জোতা চুরি করলা কেন? আমি বলছি কার জোতা চুরি করলাম? আমাকে বলতেছে মনে কিছু জানো না তুমি? বলতে বাস্তবিক আমি কিছু জানি না। তো বলতে হাত পাতো, হাত পাতো। এখন হুজুর বলছে হাত পাতার জন্য, হাত পাচ্ছি, আমার দুই হাতে দুইটা পিটানি দিছে, এমন পিটানি আমাকে দিছে আমার মনে হলো যে আমার হাতটা ছিঁড়ে পড়ে যেতেছে। পিটানিটা দেওয়ার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছে আর বসে গেছি। আমাকে বলে যা এখান থেকে, আর কোন সময় এরকম জানার না শুনি। অন্য রুমে যায় দেখি আমার হাত কেঁচা রক্ত ভরতেছে। কি রয়ে বিশ্বাস করবেন কি, আমাদের লিসেনার ওরা কি মনে করে জানি না, আমার 7 থেকে 8 বছর পর্যন্ত এই দাগগুলো ছিল।
এভাবে পেটানো উচিত না। আমি একটু সবার দৃশ্য আকর্ষণ করছি প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, আমি জানি না মাদ্রাসাগুলোর জন্য কি নিয়ম, রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখন আইন হয়েছে স্কুলের কোন টিচার বাচ্চাদের গায়ে হাত তুলতে পারবে না, যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এবং আমাদের দেশেও সম্প্রতি নিয়ম হয়েছে যে স্কুলের কোন টিচার বাচ্চাদের গায়ে হাত তুলতে পারবে না। এবং বাচ্চাদেরকে শাসন অবশ্যই করতে হবে, কিন্তু শাসনের মানে যদি এরকম হয় যে পিটুনি দিলাম এবং সেই পিটুনির জন্য 7-8 বছর হাতে দাগ থাকবে, ভয়াবহ দুর্বিষহ আমরা বলা যেতে পারে। আমি জানি না এখন পর্যন্ত মাদ্রাসাতে এই নিয়মগুলো আছে কিনা, এভাবে পিটায় কিনা, যাই হোক আপনার কাছ থেকে বোধহয় জানতে পারবো এগুলো কিভাবে পিটায় মাদ্রাসাতে।
এখন তো পিটানির যুগ নাই, বর্তমানে যেরকম শিক্ষা অঙ্গনে যেরকম হচ্ছে ওরকমই হচ্ছে এখন।
আচ্ছা ঠিক আছে, আসার কথা। তারপর?
তারপর আমার তো খুব যে আমাকে মারি খাওয়াছে, ওকে আমি মারবো। এখন কিভাবে ওকে মারা যায়? ওই দিন ছিল বৃহস্পতিবার, তো আমি জানি প্রত্যেক বৃহস্পতিবার ও বাড়িতে যায়, মাদ্রাসাটার পূর্ব দিকে আর আমাদের বাড়ির পশ্চিমে এটা ছিল একটা ক্ষেত, বড় একটা বিল যাকে বলা হয়। তো এখানে আমার আব্বা করছে আলু, তো এটাকে আমরা পাহারা দিতে যেতাম, মানুষ চুরি করে নিয়ে যেত, তো আমি পাহারা দেওয়ার দায়িত্বটা ওই দিন এমনি নিলাম, কারণ আমার খেল হলো এই বিলের ভিতর দিয়া রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসবে। আমি কি করলাম, একটা লাঠি হাতে নিয়ে, পাশেই ছিল খেজুরের বাগান, এই খেজুরের বাগানের ভিতরে আমি বসে রয়েছি।
মানে হুজুরের মাঠটা আপনি নিজ হাতে তাকে দিয়ে দিবেন, বুঝিয়ে দেবেন, এরকম একটা প্ল্যান।
এখন এই লাঠিটা নিয়ে আমি খেজুরের বাগানের ভিতরে চুপ করে বসে আছি। যখনই ও কাছে আসছে, আয়েশা যখন আমাকে অতিক্রম করে সামনে যাচ্ছে, পিছন থেকেই এমন পিটুনি, হায় হায় পিটুনি দেখে। তো এখন আমার এক দূর সম্পর্কের দাদা ছিল, দাদা দৌড়ে আসছে, এই কি হয়েছে কি হয়েছে, ওই ছেলে তো চিল্লায় একবারে
ফ্ল্যাট,
হ্যাঁ শুয়ে পড়ছে, শুয়ে এখন সে কথা বলতে পারতেছে না। আর দাদা যখন আসতেছে আমি লাঠি ফেলাই দিই দৌড়। এখন দাদা ইসা ওকে পরে বাড়িতে নিছে, আমার আব্বাকে দেখাইছে, আম্মাকে দেখাইছে যে ও আসুক, ওর আবার এভাবে পিটা দিব। এখন আমার ভিতরে তো ভয় যে না আমাকে তো আবার শায়েস্তা করব। তো আমার খেয়াল যে মাদ্রাসা যদি যাই এখানে বাড়িতে আব্বা পিটায়, এইটা আব্বা তো সন্তানকে পিটাবে, মা সন্তানকে পিটাবে, এর ভিতরে মায়া আছে। কিন্তু শিক্ষক যদি পিটায় তত আইন যেটা এই আইন তো প্রয়োগ করবেই, তো মাদ্রাসা যাব না। এর ভিতরে বলতে হয় আমাদের বাড়ির দরজার একটা মসজিদ আছে, ওই মসজিদে একটা হুজুর থাকতো, ইমামতি করত। তো হুজুর আবার অন্য এক মাদ্রাসা লেখাপড়া করত। এই হুজুর আবার জিন আইসা গেলাম আমি ওই কথার ভিতরে, জিন ছাড়াইতো, জিন পরে বিভিন্ন তদবির গুলো করতো।
কত বছর বয়সে আপনি জানতেন এটা?
নয় দশ বছর হবে।
নয় দশ বছর বয়সে আপনি এটা জানতেন যে ওই হুজুর জিন ছাড়ায়?
ওই সময় কিন্তু হুজুরের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, কারণ আমি ছোটবেলা থেকে এই দুষ্টামি করতাম, মারতাম মানুষকে, যাই করতাম, কিন্তু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম
ছোটবেলা থেকে।
ওকে, একবারে আমার বুঝতে কি আমার মনে নাই যে আমি শর্ট প্যান্ট পরছি কিনা, আমার অদ্য মনে নাই, এখনো মনে নেই। তো হুজুরের কাছে আমি মসজিদ থাকতাম, হুজুরের রুমে রাত্রে বেলা,
ওই হুজুরের।
হ্যাঁ,
আচ্ছা।
তো হঠাৎ করে মাঝে মধ্যে দেখতাম যে হুজুর নাই, আরে হুজুর কই গেছে। তো বসতাম যে হুজুর তো জিন সারায়। এই জিনের কথা মনে ওইটা এখন তো খুব ভয় আমার ভিতরে, মনে হচ্ছে যে আমাকে জিনে চাপে ধরতেছে। তো হঠাৎ করিয়া ফ্যান চলতেছে, দেখতেছি একটা রশি লড়তেছে, মনে হয় যে এইটাই মনে হয় ভূত। হঠাৎ করে চাই দেখছি না এটা একটা রশি।
ওকে,
হ্যাঁ। আবার গাছের একটা পাতা টিনের চালের উপরে পড়ছে, টুস করে শব্দ হয়েছে, চিল্লাইয়া লেপ মুড়া দিয়ে শুয়ে পড়তাম, মনে হয় জিমা এসে গেছে।
ভয় লাগতো,
খুব ভয় লাগতো। তো এরকম ভয় ভয় চোখ বন্ধ করে একবারে ছোট হইয়া শুয়ে থাকতো। হুজুর আইসা ডাকতো, ডাকলে তখন যে একটু ভয় কাটত, শেষ হতো।
এখন মসজিদের ভিতরে,
মসজিদের রুম ছিল আলাদা।
আচ্ছা আচ্ছা।
আবার মুরব্বীদের কাছ থেকে শুনতাম আমাদের মসজিদে নাকি রাত্রিবেলা জিন এরকম বাজে নামাজ পড়ে। কারণ এরকম একটা মজার একটা ঘটনা আছে, যদি আমাদের বাড়ির পাশের একটা মুরব্বী আছে, ছোটবেলা থেকে দেখলাম তিনি নামাজ টামাজ পড়ে, বয়স এখন নাই। তো ওনার যুবক বয়সে নাকি উনি গানের দলের প্রধান ছিল, গ্রাম্য যে সময় গানগুলো হয়
পালা গান।
হ্যাঁ, কিন্তু যখন উনি একটু বয়স্ক হয়েছে, উনি মসজিদ ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়ছে এবং শুদ্ধ করে পড়ছে, লাস্ট পর্যন্ত উনি ইমামতিও করত হুজুর না থাকলে।
ওকে,
তো ওনার একটা ঘটনা আমরা শুনছি, প্রায় সময় মসজিদ থাকত, তো মসজিদের ভিতরে একটু উল্টা পাল্টা ভাবে শুয়েছে, ওনাকে জানলাতে ধরে ফেলাই দিছে
জিনে।
হ্যাঁ, উনি তো চিল্লায় ফাল্লা একবারে সেন্সলেস হয়ে গেছে। পরে অন্য অন্য মানুষ আইসা পরে ওনাকে পানি টানিয়ে দিয়া তারপর ওনাকে হুশ করছে।
এগুলো আপনি শুনেছেন?
এগুলো শুনছি। তো এগুলো শোনার কারণে তো আরো বেশি ভয় কাজ করতো। তো প্রায় সময় হুজুর আমাকে সাথে করে নিয়ে যেত মসজিদে, আসার পরে বলতো যে অমুক জায়গায় অমুক জিনিসটা দেখছো রাস্তার পাশে, ও পাখিটা দেখছো, বিড়ালটা দেখছো, আসলে কোথায় বিড়াল না, এটা জিন সারায় আসছি, ওইটি আমাকে এখানে ধরার জন্য এখানে এসেছিল, এরকম বলতো। তো আমি বুঝতাম না।
প্রিয় শ্রোতা, আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আবারও, দেখুন আজকে যে জীবনের গল্পটা সেটা জীবনের একটা অংশ, এটা হচ্ছে এমডি মুরাদের জীবনের একটা অংশ। আমরা এখানে কোন প্রকার ইনফ্লুয়েন্স করার জন্য, কোন ধরনের একটা বেসিক মতবাদ তৈরি করার জন্য আমরা গল্পটা প্রচার করছি না। আপনি যদি এখান থেকে কিছু শিখতে চান, কিছু জানতে চান, সেটা আপনার নিজের মতো করে জানতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা শেখার একটা ব্যাপার রয়েছে, সেটা গল্পের শেষে গিয়ে আপনি উদ্ধার করতে পারবেন। এক, দুই নম্বর হচ্ছে উনি যে বিলিফটাতে আছেন ওনার লাইফে, বা উনি যে বিলিফটার মধ্য দিয়ে গেছেন, সেই বিলিফটা ওনার বিলিফ মতো করেই উনি এখানে প্রচার করছেন। উনি কাউকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন না, প্রভাব করবার চেষ্টাও করছেন না। এবং আমরা আমাদের হ্যালোইন 920 তে সচেতন ভাবে এই জিনিসটা করে থাকি সবসময় যে ইস ইয়োর বিলিফ, সো আর যে লাইফের যে ঘটনাগুলো আছে সেগুলো শুনে আপনি আপনার মতো করে যদি কিছু শিখতে চান, কিছু নিতে চান, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর উনি যে ঘটনাগুলো আজকে এখানে বলবেন সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা বা নেই, সেটা নিয়ে হাজার রকমের তর্ক এবং বিতর্ক রয়েছে। সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড নিয়ে এখন হলিউডে হাজার হাজার মুভি তৈরি হচ্ছে এবং সেই মুভিগুলো আমাদের কাছে অতীব জনপ্রিয়। এলিয়েন দিয়ে নিয়ে মুভি তৈরি হয়েছে, এবং রিলিজিয়াস্টিক পার্সপেক্টিভ থেকেও যদি আমরা দেখি, এগুলোর একটা অসাধারণ অস্তিত্ব মুসলমান বা ইসলাম ধর্মে রয়েছে। তো এগুলো নিয়ে আমরা বিতর্কে যাব না, এগুলো নিয়ে আমরা কোন ধরনের তর্ক বিতর্কের মধ্যেও কাউকে টানব না। আমরা এখানে শুধু তার জীবনের গল্প হিসেবে এটা তুলে ধরছি, এবং এখান থেকে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে কিভাবে জিনিসটাকে জাজ করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর হ্যালো ইট 920 প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জীবনের গল্প বলা হয়, সুতরাং উনি ওনার জীবনের কি ঘটে গেছেন সেটা বলতে পারবেন। হ্যাঁ, তারপর কি হলো?
পূর্বের কথা আবার ফিরে যাই, যে মাদ্রাসাতে তো আমি যাইতে পারবো না কারণ সিলেটকে মারছি। তো এই হুজুর কে আমাদের দেশ থেকে লেখাপড়া শেষ চট্টগ্রাম চলে যাবে।
আচ্ছা,
তো আমাদের মসজিদ থেকে তুমি বিদায় হবে। তো হুজুর আমাকে বলতেছে যে তুমি আমাদের বাড়িতে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা চলে যাও। ওই মাদ্রাসার প্রিন্সিপাল ওনার আব্বা। তো ওই মাদ্রাসাটা ছিল আমাদের বাড়ি থেকে 78 কিলোমিটার দূর
ভোলা থেকে।
হ্যাঁ,
ওকে।
তো আমার বয়স কিন্তু 9 থেকে 10 বছর। এর ভিতরে আরেকটা ঘটনা বলতে হয় যে আমার বাড়িরই একটা ছেলে আগেই ওই মাদ্রাসা চলে গেছে, এই হুজুর নিয়ে ভর্তি করছে। তো হুজুরকে বললাম যে আমি যাবো, আম্মাকে বুঝালাম, আম্মা চিন্তা করছে বাড়িতে যখন দুষ্টামি করে, মারামারি করে, লেখাপড়া করতেছে না, তাহলে চলে যাক। আব্বা বলতেছে যে এতটুকু বাচ্চা 78 কিলোমিটার দূরে মাদ্রাসা, নাই মোবাইল ফোন নাই কিছু, ওই সময় তো মোবাইল ফোন ছিল না। তো কে যে খবর নিবে ওর, আমার তো কাজ আছে, আমি তো ওর খবর নিতে পারবো না, ওকে যাওয়া যাবে না, ওকে দেওয়া যাবে না। আমি নাসরবান্দা, আমি যাবই। আর একটা কথা হলো যে হুজুর আমাকে নিয়ে যাবে না, হুজুর আমাকে একা যেতে বলতেছেন
ওখানে।
হ্যাঁ, আমাকে ঠিকানা দিয়ে দিবে, বাসে উঠে দিবে, আমি ওখানে একা যেতে হবে। তো এই একটা বিষয় যে হুজুর তো সাথে করে নিয়ে যেতে একটা কথা হতো, আব্বা বলতেছে, এখন ও একা তো যেতে পারবে না, যদি হারায় যায়
সেটাই।
তো আব্বা যখন চলে গেছে বাড়ি থেকে, আমাকে বলতেছি আপনি আমাকে কিছু টাকা দেন, আমি থাকবো না, আমি চলে যাব। আমার কাছে অনেক বলিয়া 70 টাকা, আমার মনে আছে যে 70 টাকা আমার কাছ থেকে আমি নিয়ে গেছি। তো আমার 70 টাকা থেকে 20 টাকা বাসওয়ালাকে দিয়ে দিছি।
ওকে,
এখানে নামলাম, 30 টাকা রিক্সা উঠছি, ওইটা ওখানে গেলাম। যাকে দি মাদ্রাসাটা এমন একটা পরিস্থিতি যে উপরে শুধু টিনগুলো আছে, কোন বেড়া নাই, ছেলেরা পড়তেছে, বাইরে থেকে সব দেখা যায়। তো হুজুর পড়াইতেছে, আমি সোজা মাদ্রাসার মধ্যে নাড়ুকে আমি সোজা হাঁটতেছি। আমার কথা হলো হুজুর আমাকে ডাকুক, আমি হুজুর কাছে যাবো।
ওকে প্রিয় শ্রোতা, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আজকে এমডি মুরাদ তার জীবনের গল্পগুলো বলবেন, এবং এই গল্পটি আসলে সুপার ন্যাচুরাল বিলিভের উপরে এই গল্প। বুঝতেই পারছেন জিনের প্রসঙ্গ বারবারই চলে এসছে তার জীবনে, এবং জিন নিয়ে তার একটা লম্বা সময় কেটেছে। কি ছিল সেই সময়গুলো, কি করেছেন তিনি সুপার ন্যাচুরাল এই বিলিভে, আমরা জানবো তার জীবনের কর্মগুলো। আমি জানি যে জিনে বিশ্বাস করেন এরকম অসংখ্য মানুষ আমাদের সোসাইটিতে আছেন, তারা আজকের গল্পের সাথে অনেক বেশি মিল খুঁজে পাবেন হয়তোবা। তো ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকে এমডি মুরাদের ছবি সহ যাবতীয় ডকুমেন্টস আমরা ওখানে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো8920র মেম্বার হয়ে যাবেন, এবং এমডি মুরাদের যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পাবেন। তারপর
যখন আমি সামনের দিকে আগাইতেছি, পূর্ব বললাম আমার বাড়ি একটা ছিল ওখানে আছে, কারণ বেড়াতো নাই,
ও বুঝতে পেরেছে ওখান থেকে,
ও আলো নেই, ও দেখছে যে এটা তো আমাদের বাড়ি ছিল। হুজুরকে বলছে, হুজুর বলছে ডাক দাও, ডাক দিয়েছে, আসছি। হুজুর বলতেছে তুমি কোথায় আসছো, আমি বলছি মাদেশে আসছি। তো মাদেশে যদি আসো তাহলে সামনে দিয়ে যাও কেন, আমি কিছু বলতেছি না, কারণ আমার লজ্জা লাগতেছে। তো হুজুর ওই হুজুরদের বাড়িতে, প্রিন্সিপাল হুজুরের বাড়িতে আমাকে পাঠিয়ে দিছে ওই ছেলেটাকে সাথে নিয়ে। দেওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করলাম, এইভাবে ক্লাস করতেছি। এই ফাঁকে নিয়ে আব্বা বাড়িতে এসে যখন শুনতেছে আমি নাই, আমার আম্মাকে বলতেছে যদি আমার ছেলে কিছু হয় তোকে কিন্তু আমি ছেড়ে দেবো, তোকে আমি রাখবো না। এখন তো আমার আম্মা ভয়, আমার আব্বা বলতেছে আমার ছেলেকে আমি আনবো না, আমি যাইব না, আমার ছেলে কিভাবে আসে তুই বুঝবি। এই দিক দিয়ে আমি 11টা দিন অতিক্রম করলাম
ওখানে।
হ্যাঁ,
হুজুরের বাড়িতে থাকতেন আর পড়তেন?
2 দিন ছিলাম হুজুরের বাড়িতে, 2 দিন পরে এর ভিতরে ওই আমার আগে যে ছেলেটা আসছে ও আসছে আমার 5-7-10 দিন আগে। তো ও হুজুরের বাড়িতে খাইতো, আমিও খাইতাম। তো হুজুরের বাড়িতে তো বোঝা হয়ে যাচ্ছে, কারণ আমরা তো পয়সা দিতেছি না,
রাইট,
ওই খাতিরে খাইতো হুজুর আমাদের বাড়িতে ছিল। তো হুজুরের আব্বা আমাদেরকে 2টা লজিন দিল, লজিন গ্রাম দেশে আছে, লজিন হলো আমরা ওখানে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে পড়াবো, তাদের বাড়িতে খাবো, এতটুকু, টাকাটুকু নাই।
আচ্ছা আচ্ছা।
তো এখানে একটা মজার ঘটনা হলো, যে ছেলেটা আমাদের আবার আগে আসছে ও কিন্তু ফ্যামিলিগত ভাবে আমাদের থেকে অনেক উন্নত। তো হুজুর ওর জন্য একটা ভালো লজিন দেখলো, আর আমার জন্য এমন একটা লজিন দেখলো, ওখানে আল্লাহ মাফ করো কিন্তু ওখানে যাওয়া লাগে না, আগেই কাইটে গেছে অন্য জায়গা থেকে চলেছি, যেখানে উদ্দেশ্যে আমাকে নিয়ে গেছে আমি পরে দেখলাম যে ওই বাড়িতে আমি 2 দিন থাকতে পারতাম না।
আচ্ছা আচ্ছা।
তো আমি ছোটবেলা থেকেই একটু অন্য তবিয়ত ছিলাম, যেটাকে নোংরামি গুলো পছন্দ করতাম না, যদিও আমরা গরিব ফ্যামিলির,
এক ধরনের সূচি বায়ু বলা যেতে পারে।
যাই হোক, ওই ছেলেটাকে এক বাড়িতে দিছে, দেওয়ার পরে আমাকে আবার আরেক বাড়িতে নিয়ে যেতেছে। তো ওকে যে ঘরে দিছে, ওরা জমি জিরাতের দিক দিয়ে ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় জমিদার।
আচ্ছা আচ্ছা।
কিন্তু হারকিপটা, আর আমাকে যে বাড়িতে নিয়ে যাচ্ছে, একটু যাওয়ার পরেই এক লোক বলতে হুজুর কোথায় যান, বলতেছে এই ছেলেটা বোলা থেকে আসছে, ওকে একটু ওই বাড়িতে লজিন দিব, আখন বাড়ি ওই বাড়িতে লজিন দিব। তো ওই লোক বলতেছে তাহলে আমার ঘরে দিয়ে দেন। তো হুজুর বলতে তো ভালো, তো আমাকে বলতেছে ঠিক আছে চলো। ওই লোক বলতেছে হুজুর আমি তো বাড়িতে যাবো না, আমরা একটু আমার বাসাটা দেখা দিয়ে আসেন, দুপুরবেলা এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। দুপুর থেকে গেছি, যাওয়ার পর দেখলাম দোসালা একটা টিনের ঘর আমাকে সামনে থেকে দেখাইলো, ভিতরে ঢুকাইলো না। দোসালা একটা টিনের ঘর, দোসালা তো বোঝেন ভাই, সামনে দিয়া একটা সনের চাল,
বারান্দা
নুইয়া ঢুকতে হয় ঘরে, ভিতরে সোজা ঢুকা যাবে না। এখন ওই ছেলেটা আমার সাথে আছে, ওই ছেলেটা দেখিয়া ও এরকম হাসা হাসতেছে, আর আমার ভিতরে এত মন খারাপ হয়েছে, ও হাসতেছে আমাকে একটা ইয়া করতেছে,
ওকে ভালো বাড়িতে দিয়েছে আপনাকে খারাপ
বাড়িতে দিয়েছে, এটাই খুব মন খারাপ। তখন মাদ্রাসা চলে আসলাম, দুপুর বেলা এবার খেতে যাবো লজিং বাড়িতে। তো যখন ও বাসাতে গেছে, আমি আমার ওই বাড়িতে, যে বাসা আমাকে দেখে আসছে, ওই বাসাতে চলে যাচ্ছি। যাই, এখন এই সনের ঘর দেখে আবার তো আমার ভিতরে খুব খারাপ লাগতেছে, মানে ঢুকতেই মন চায় না, কারণ যদিও আমরা আমাদের ফ্যামিলি তত উচ্চ না, তারপরও এরকম না। তো ঘরের ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরিবার আজীব, আমার মনে হলো যে আমি দেখতেছি কি ভিতরে কি, তারমানে বাহিরের তুলনায় ভিতরে পুরাপুরি অন্যরকম। ভিতরে এবং সামনে থেকে দেখা যায় মনে হয় যেন সরের ঘর একটা আর দোসরা টিনের ঘর, কিন্তু পিছনে বারান্দা আছে, ঘরের ভিতরে সকল প্রকার মালামাল আছে, খুবই সুন্দর ঘরের ভিতরে। লজিনাল্লাহ মহিলা আমাকে ডেকে নিয়ে গেল, আসো পিছনে আসো। পিছনে গেলাম, একটা চাটাই মাদুর বলা হয় যেটাকে, বিছিয়ে দিল বসার জন্য। আমাকে জিজ্ঞাসা করে যে বলো তুমি কি কি মাছ খাও আর কি কি মাছ খাও না। আমি বলতেছি যে আমি টাকি মাছ ছাড়া সব মাছ খাই।
আচ্ছা আচ্ছা।
তো উনি চার পাঁচ প্রকারের মাছই দিছে আমাকে। তো পরে জানলাম যে আমার লজিনাল্লাহ ওই এলাকার মধ্যে নগদ টাকার দিক দিয়ে সবচেয়ে বড় জমিদার, আর ওর লজিনাল্লাহ যে জমি জমা দিয়ে সবচেয়ে বড় জমিদার, কিন্তু হারকিপটা খাওয়া দাওয়া এই ভালো না তত বেশি। এবার ও আসছে আমাকে জিজ্ঞাসা করে কি দেখাইছো, আমি বলতেছি তুমি কি দেখাইছো বলো। ও বলতেছে আমার ঘটনাটা এখন স্পষ্ট মনে আসছে যে রুই মাছ দেখাইছি ডাল দেখাইছি। তো আমি বলতেছি আমি চার পাঁচ প্রকারের মাছই খাইছি। যখন এটা বলছি ও আরো বেশি করে হাসতেছে, সম্ভব না,
মিথ্যা কথা বলা।
হ্যাঁ মিথ্যা কথা বলতেছি, মনে হয় যে আমি রুই মাছের কথা বলছি দেখিয়া ও ওকে বড় বানানোর জন্য ও এরকম বলতেছে, বেশি বলতেছে, বাড়াই বলতেছে। তখন অন্য অন্য ছাত্র যারা ছিল তারা বলতে কি হাসো কেন, বলতেছে আমি রুই মাছের কথা বললাম আর ও বলতেছে চার পাঁচ প্রকার নাকি মাছি ও খাইছে। এবার আমাকে বলতে তুমি কোন ঘরে থাকো, কারণ নাম আমি বলতে আমার নাম জানি না, তো ছাত্র নামটা জানি, কয়না বলো। আমি ছাত্র নাম হলো শাহিন। যখন শাহিনের কথা বলছি এবার বলতেছে ওই সত্য বলছে,
আসলে কি চার পাঁচ প্রকার খেয়েছিলেন?
হ্যাঁ, আমার লজিনাল্লাহ সবচেয়ে বড় জমিদার। এবং এখনো আসলে তো আমাদের বাংলাদেশে বড় ইলিশ মাছ পাওয়া যায় না
কেন, জি
বড় ইলিশ মাছগুলো ভারতে চালান দিয়ে দেয়, আর আমার লজিনাল্লাহ ওটা একটা ব্যবসায়ী, তিনি বাংলাদেশ থেকে বড় বড় ইলিশ মাছের গুলো কিনে এই গ্রেট ইলিশ মাছগুলো ভারতে ইন্ডিয়া চালান দেয়, ওনার এই ব্যবসা।
ওকে,
তো লক্ষ লক্ষ টাকার,
কিন্তু ওনাকে বাইরে থেকে দেখার বোঝার কোনো উপায়
নেই, কোনো উপায় নেই, মানে ঘর দিয়ে ওনাকে দেখলে বোঝা যায় উনি আমার হাতে সাড়ে ফাঁসাতে উঁচা হবে।
ওকে,
কিন্তু ওনার ঘর দেখে বাইরে থেকে কেউ বুঝবে না যে এই ঘরের মালিক এত টাকার মালিক। তো ভালো, এখন ও আমাকে বলতেছে তোমার লজিং বাড়িতে আমি যাবো। আমি বলছি ঠিক আছে, রাত্রে তুমি পড়ায়া আমার লজিং বাড়িতে যাও। এখন ওর বাসা থেকে ও পড়ায় আমার বাসা যখন আসছে, এখন ওই মন মনেতেছে, মানে ও পাঁচ বছর ছিলাম ওখানে, আমি পাঁচ বছরের মধ্যে যখন আমি বাড়িতে ছুটিতে আসতাম তখনই ও ওই বাড়িতে যাই বলতো যে মুরাদ আমাকে আপনার বাড়িতে থাকতে বলছে। আসলে আমি কিছুই বলি নাই, আর ও ওর লজিং বাড়িতে ছুটি নিয়ে এসে আমার বাড়িতে থাকতো, আমার লজিং বাড়িতে থাকতো। ও চেষ্টা করতো যে আমাকে নিয়ে এখান থেকে সরাই দিয়ে ওই বাড়িতে থাকতে পারে, এটা ছিল
উদ্দেশ্য।
কিন্তু আমার লজিনাল্লাহর মা বসতো এটা, আর আমার লজিনাল্লাহর মা আমাকে অত্যন্ত পরিমাণ ভালোবাসতো। এখনো ওই এলাকার মানুষ জানে যে আমি ওনার, আমার লজিনাল্লাহর বড় ছেলে, আমার লজিনাল্লাহর ওয়াইফ ও পরিচয় দিতে আমার বড় ছেলে, আমার লজিনাল্লাহর মাও বলতো যে আমার বড় নাতি। ওরকম দুষ্টামি বান্ধবী করতাম, ছোট ছোট ছেলে ছিল, ছোট ছেলেদেরকে পড়াইতাম, দুইটা ছেলেকে পড়াইতাম। এভাবে অতিক্রম হয় আমার এগারো দিন। এগারো দিন অতিক্রম হওয়ার পরে আমার আব্বা এই খোঁজ করতে করতে এগারো দিন পরে আমার মাদের সাথে আসে, কিন্তু আব্বা আসতেছে বিকালবেলা আমি আমার হুজুর আর আমার ওই ছেলেটা এনামুল নামের ছেলেটা আমার বাড়ির, এই তিনজন মাঠের ভিতরে বসা। এনামুল হঠাৎ করে বলতে তোমার আব্বা আসতেছে। এখন আব্বা আসতেছে এগারো দিন পরে এত দূরে আসতেছে, আমার ভিতরে একটা আগ্রহ থাকবে, আমার ভিতরে কোনো আগ্রহী নেই, মনে হয় যে আমার আব্বাই না। আব্বা আসছে, কেমন আছে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে ইচ্ছেস। আমার হুজুরের সাথে পরিচয় হইল, হুজুরকে বললো এখন আমাকে নিয়ে যাবে বাড়িতে, ঠিক আছে কদিন পরে আসবে, এখন বাড়িতে নিয়ে যাই। আমি বলছি না যাবো না, আমি যাবো না, আরো কিছুদিন পর আমি একাই যেতে পারবো, আপনি চলে যান। আমার আব্বা আমাকে কোন উপর আনতে পারে না, চলে আসছে। তো আমার জীবনের লেখাপড়াটা কি বলে ভাই, আমি কিন্তু নিজের উদ্যোগে আসছি বললাম, সত্তর টাকা আমার আম্মার থেকে চাই আনি। এখানে আসার পরে আমার লেখাপড়াটা হয় কিভাবে, এই ছেলেটা আমার বাড়ির, তো ও চেষ্টা করত সব সময় আমার থেকে আমাকে নিচে ফেলায় ও নিয়ে লেখাপড়া উপরে উঠতে পারে, রেজাল্টটা যদি ওর যদি আমার থেকে একটু বেশি করতে পারে, বাড়িতে যায় শোনাবে যে আমি মুরাদ থেকে বেশি রেজাল্ট করছি, আমার রেজাল্ট ভালো। তো আমি বলতাম যে না আমি এটা করতে দিব না। তো ওর থেকে আমি ওখানে আসলে লেখাপড়া করে নিয়ে দিতে পারিনি, এখানে আমি লেখাপড়া করতেছি আমার নিজে। কিন্তু ও যত চেষ্টা করছে ও আমার থেকে
ভালো করতে পারে,
ভালো করতে পারে না।
হুজুরটা কই গেল, ওই যে হুজুরটা আপনাকে বললো এবং হুজুর বললো যে ওর বাবা হচ্ছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি কই গেলেন?
ওই হুজুর তো চট্টগ্রাম চলে গেছে লেখাপড়া করার জন্য। হুজুর চট্টগ্রামে আছে, মাঝে মধ্যে আসে, দেশে বাড়িতে আসলে দেখা হয়। তো এইভাবে আমার লেখাপড়া, আমার লেখাপড়ার জীবনটা আতে আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে ওই জন্য এই তিন বছর ছাড়া বলতে পারবে না যে মুরাদ তুমি একটু পড়তে বসো,
অথবা নিজে নিজেই পড়েছে
আমার নিজে থেকেই। এমনকি আমার লেখাপড়া বর্ণনা দিতে গিয়ে আমি বলতে হয় আমার আব্বা মাকে, এখন আমি বলি যে আমার লেখাপড়া থেকে আপনাদের কোনো শ্রম নেই, ওর তো তেমন খরচ হয় না।
কোন ক্লাসে গিয়ে ভর্তি হয়েছিলেন ওখানে লজিং থাকা অবস্থায়?
মানে আমাদের তো আরবি লাইনে মাস্টার্স কমপ্লিট করছি আমি, ওই সময় মনে হয় যে হয়তো ওয়ান টু তে হবে,
মানে ওয়ান টু থেকে আপনি লজিং থেকে নিজের পড়াশোনা
নিজে করছি এবং আমাদের ছাত্রকেও আমি পড়াচ্ছি। তো যখন মাদের সাথে আমার লেখাপড়াটা এরকম যে ও আমার থেকে আগে চলে যাবে, এই জন্য মাদ্রাসা যদি বন্ধ হতো এক সপ্তাহ আমি বাড়িতে শুনতাম মাদ্রাসা বন্ধ হতো চার দিন। কেন শুনতাম? আমার আব্বা জানতাম যে আমার আব্বা আমাকে ভালোবাসত, আমাও ভালোবাসত। আমি যদি এক সপ্তাহের কথা বলি আমাকে বলবে আজকে তো মাদ্রাসা খুললো একদিন পরে যাও, তাহলে আমার একদিন ক্লাস মিস হয়ে যাবে। এই জন্য আমি চার দিন বলতাম, আমাকে রাখতে রাখতে নাহলে এক সপ্তাহই বলবে, তারপর আমি খোলা তারিখে মাদ্রাসা উপস্থিত হতে পারবো। এটা ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য। এরকম যে কোনোদিন আমাকে মাদ্রাসা যাইতে বলে না, কারণ আমার নিজের উদ্যোগে আমি চলে যেতাম। এইভাবে মাদ্রাসাতে থাকতেছি, আমার লজিনালাও যে কারবার করে মাছের কারবার, সে নদীতে মাছ কেড়ে করে, এটা হলো মেঘনার পারে। তো প্রায় সময় আমার বড় হুজুর উনি আমাকে সহ মাছ ক্রয় করার জন্য পাঠাতে আমার লজিনের কাছে, যেন সুবিধা পাবে আমার ছাত্র হেল্পার লজিন থাকে, তাহলে ওর যদি পাঠাই তাহলে মাছ একটু কম দামে আনা যাবে, মাদের ছাত্ররা কম খাওয়াতে পারবো। তো প্রায় সময় আমি যাইতাম। আমাদের আরেকটা বর্ণনা দেই যে আমাদের মাদ্রাসাটার পিছনে ছিল অনেকগুলো কবরস্থান। পূর্ব পাশে হল পুষ্কুনি, পশ্চিম পাশে হল বিল, আর দক্ষিণ পাশে অনেকগুলো ফাঁকা জায়গার পরে যায় বাড়ি। তো এই জায়গাগুলোর মধ্যে আমরা আগেই শুনতাম যে জায়গাগুলো ভালো না, মানে ভৌতিক কোন জিনিস আছে এখানে এরকম। তো এটা শুনতাম বাট বিশ্বাসও করতাম না, আর দেখিও নেই কোনোদিন। যেটা দেখিনি এটাকে বিশ্বাস কিভাবে করি?
সেটাই
তো। কিছুদিন পর যখন একটু আস্তে আস্তে বুঝের হই, তখন মাদেশে থাকা শুরু করলাম। লজিন বাড়িতে না থেকে মাদেশে থাকতেছি, যে না মাদেশে থাকলে লেখা আরো ভালো হবে, রাত্রেবেলা মাদেশে থাকবো। লজিন থেকে পরে চলে আসতাম মাদের সাথে, কোনো কোনো দিন ছাত্রকে মাদেশে রেখেতাম, ছাত্র এখানে ভর্তি করছি। তো রাত্রেবেলা দেখতাম যখন ঘুমাইতাম, অনেক রাতের সময় যদি একটা আঙ্গুল ফুটাইতাম, যেকে মটকা বলে, আঙ্গুল ফুটানো, একটা আঙ্গুল যদি ফুটেছি দেখছি মাদ্রাসা চতুর্দিক থেকে শুধু আঙ্গুল ফুটানো আওয়াজ আসতেছে। মাদ্রাসাটা আগেই বর্ণনা দিলাম যে মাদ্রাসার বেড়া নাই, তো এখন মাদ্রাসায় বেড়া হয়েছে কিন্তু বারান্দার কোনো বেড়া নাই, বারান্দাটা খোলা। তো দেখতাম যে মাদ্রাসার বারান্দা দিয়ে কে যেন হাঁটতেছে, দেখতাম না হাঁটার আওয়াজ পাইতাম, কে যেন হাঁটতেছে। এরকম হুজুরা বলে আইতো যে রাত্রেবেলা কেউ বাইর হবে না, যদি বাইর হওয়া দুই তিনজন বাইর হইবা, কারণ জায়গাটা এলাকার ভালো না। তো এরকম আওয়াজ পাইতাম, খুব ভয় পাইতাম যে আসলে তো মানে কিছু। অনেক সময় দেখা যায় এই যখন ভয় কাজ করে ভিতরে, তখন একটা পাতা পড়লে মনে হয় যে এসে গেছে আমাকে ধরছে, এরকম মনে হইতো। এই কিছুদিন যখন আমার চলে যায়, আমার বয়স যখন প্রায় ওখানে বারো তেরো হয়, বারো তেরো বছর বয়সের সময়, আমি একদিন মাছ ক্রয় করার জন্য আমার লজিনলা থেকে মাছ আনার জন্য আমি যাইতেছি, আরো দুটা তিনটা ছেলে আছে আমার সাথে। তো যাওয়ার সময় জ্যোৎস্নারাত্র, দেখতেছি বিল দিয়ে একজন সাদা পোশাক পরিহিত একটা মহিলা হাঁটতেছে, রাত্র শুকনা, তো স্বাভাবিক হাঁটতেছে, এমনিও হাঁটে মানুষ, বিল দিয়ে মানুষ হাঁটে। তো এটাকে কিছুই মনে করে নি, মনে আসলে কিন্তু আমার তাকানিটা আর তার ভাবভঙ্গি গুলোতে একটু মজার মজার লাগছিল আমার কাছে, যে এরকম কেন, মানে এরকম তো সচরাচর মানুষ হয় না, স্বাভাবিক একা একা একটা মহিলা মানুষ এই বিলের ভিতরে হাঁটতেছে।
বিলের ভিতরে মানে পানির উপর দিয়ে?
পানি না,
মানে ভেতরে রাস্তা দিয়ে। আচ্ছা,
রাস্তা তো না, বিল শুকনা, খেত।
ও আচ্ছা আচ্ছা,
খেতকে আমাদের দেশে বিল বলা হয়।
শীতকাল, সেই সময়টা শীতকাল,
শীতকাল মানে পানি নেই, শুকনা। তো হাঁটতেছে জোস্তানা তো শব্দ দেখা যায়, গ্রাম দেশ তো শব্দ দেখা যায়। তো এরকম দেখলাম, কিছু মনে করলাম না। আর একদিন আমি একা রাত্রেবেলা লজিন বাড়ি থেকে মাদ্রাসা আসতেছি, ওই একই জায়গায় আসলাম, দেখলাম দুইটা মেয়ে রাস্তার ওই যেই দিক থেকে দেখলাম মহিলাটা হাঁটে যেতেছে, ওই দিক থেকে উইটা আসতেছে আমার দিকে, রাস্তার দিকে। তো গ্রাম্য দেশের মহিলা, আর ওই সমস্ত জায়গাতে দেখা যায় মহিলারও কাজকর্ম করে অনেক ক্ষেত্রে। তো মনে কিছু করলাম না, আইসা রাস্তার উপর উঠা আমার সামনাসামনি, যখন আমি ওদের আমি আসলাম, ওরা আমার সামনের বরাবরই ওরা উঠলো রাস্তার উপর। উইটাই একটা মেয়ে আমার দিকে হাত উঠে একটা সালাম দিল, সালাম দিয়ে একটু হাসি দিয়ে আবার বিলের মধ্যে নেমে গেল, ওভারটেক করে অন্য বিলের মধ্যে, পাশে বিলের মধ্যে নামে হাঁটে চলে যেতেছে। তা আমি সালামের জবাব দিলাম, আমি চিনলাম না মেয়েটাকে, কারণ ওই এলাকার মানুষ আমি সব চিনি। চিন্তা করলাম মেয়েটা কি।
তখন আপনার বয়স কত?
বারো তেরো।
তখন কি মাথায় টুপি পরে থাকতেন সবসময়?
হ্যাঁ, আমি তো
মাদ্রাসা লাইনে টুপি পরে
থাকতাম, আর তো রোজই থাকি ওখানে। তো সালাম দিতে পারে, কিন্তু এলাকার মানুষ আমি সব চিনি, কারণ আমি দুই তিন বছর হয়ে গেছে অলরেডি এখানে, কিন্তু এরাদেরকে চিনি না। তো মনে করতেছি হয়তো আমাকে চিনতে পারে, হতেই পারে অচেনা যেতে মানুষ। তো এরকম মাঝে প্রায় সময় দেখতাম যেন কি দাঁড়া রয়েছে, মানে কালো করে এমন বাতি বিলের মাধ্যমে কি যেন দাঁড়া রয়েছে, মানে আমাকে বাট তোমার ভয় দেখাইতো না, আমি ভয় পাইতাম না। এর আগে ভয় পাইতাম যে একদিন আরোটা পূর্বে একটু যাই, যে আমি বেড়াইতে আসছি একদিন আমাদের বাড়িতে, তা আমার একটা চাস্তবান আছে এখনো, ওই চাস্তবানের সাথে সমস্যা ছিল, আমরা শুনতাম যে ওর সাথে ভূতে ধরছে। ভূত আসলে ভূত বলতে আমি এখনো কিছু বুঝি না, মানুষের ভিতরে যেমন আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এই জিন্নাতের মধ্যে বিভিন্ন প্রকার আছে, এটাকে মানুষ বিভিন্ন নামে বলে, ভূত পেতনি যে যেটাকে বলে,
মানে জিনের মধ্যে
আসলে জিন্নাতে এগুলো। তো ভূতে ধরছে শুনতাম, গ্রামের মানুষ যেটা বলে কি মেয়েকে ভূতে ধরছে, তো ওর সাথে থাকতো আবার কিছুদিন ভালো থাকতো, আবার কিছুদিন পরে আসতো বারণ, অর্থাৎ যেটাকে বারণ বলা হয়।
আচ্ছা আচ্ছা।
তো উঠলেও বলতাম কথাবার্তা বলতো, ধরে রাখতে পারতো না, চলে যেত। এমন কেউ একবার নিয়েও গেছে, নিয়ে ওকে পাতা খেত, যেটাকে ওই আপনার ওগলা বলে বা পাটে চাটাই দিতে বনে, পাতা পাতা মোটা মোটা ওই পাতা ক্ষেত হয় আমাদের দেশে, ওই ক্ষেতের মধ্যে যাওয়ার পাইছে একবার, সেন্সলেস অবস্থায় শুয়ে আছে। তো একদিন খাবার খেতে বসছি, হঠাৎ করে শুনতেছি যে ওর সাথে ভূত আসছে, তো খাবার থুই দৌড় মারলাম,
আমার ভূত দেখতে হবে।
হ্যাঁ, জানাতো বোন, আমাদের ঘরটা হলো পশ্চিমের বিড়ি আর ওদের ঘরটা হলো পূর্ব বিড়ি। তো আমাদের ঘরের দরজা বরাবর হলো ওদের পাকের ঘর, আর ওদের পাকের ঘরের সাথে হলো একটা নারিকেল গাছ। আমি যখন ওকে দেখলাম, দেখি ওর হাঁটির চাওনি টাওনি এগুলো দেখে আমি একটু ভয় পেলাম, কারণ ওদের এই সময় তো স্বাভাবিক হাসি না, স্বাভাবিক কথাও না, স্বাভাবিক চাওনিও না, অন্যরকম। তো দেখা চলে আসলাম, যখন আমার ঘরের ভিতরে উঠবো এমন সময় পিছনে পাকের ঘরের নারিকেল গাছটার দিকে নজর গেল, দেখতেছি ফুল নারিকেল গাছ বরাবর একটা লোক মহিলা সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে, একবার ফুল নারিকেল গাছ বরাবর। দেখা তো ভয়ে আমি এক চিৎকার দিয়ে ঘরের মধ্যে সেন্সলেস অবস্থায়। কিছুক্ষণ পরে হুশ আসলো, পরে এই ঘটনা বর্ণনা করলাম, এই পাইছি আমি ভয়। এখন যে আমি যে মাদ্রাসা এখানে যে দেখি বিভিন্ন জিনিস, কিন্তু আমার তো একটা ভয় আসতেছে না। তো হঠাৎ করিয়া একদিন সর্বপ্রথম আমাকে যেদিন ভয় দেখায়, মাদ্রাসা বন্ধ।
ওকে, মাদ্রাসা বন্ধ, ঠিক এই জায়গাটা থেকে আমরা বিরতির পরে ফিরে আসবো। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে এমডি মুরাদ আমাদের কাছে রয়েছেন। এমডি মুরাদ তার জীবনের গল্প এখানে তুলে ধরছেন। এমডি মুরাদের জীবনে যেটা ঘটে গেছে সেটা এমডি মুরাদের বিলিফস থেকে, এমডি মুরাদের মতো করে যদি কেউ বিলিভ করতে চান তাদের বিলিফস থেকে, এটা তাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। হ্যালো ইট 920 সম্পূর্ণ স্বতন্ত্র অবস্থান থেকে, নিরপেক্ষ অবস্থান থেকে তার জীবনের গল্পটা প্রচার করছে। আমরা কাউকে ইনফ্লুয়েন্সও করতে চাই না, কাউকে ডিমোটিভেটও করতে চাই না। এখানে প্রশ্ন আসতে পারে যে হ্যালো ইট 920 এরকম একটি গল্প কেন নির্বাচন করলো, এরকম একটি গল্প কেন প্রচার করছে। সেখানে আমাদের সৎ উত্তরটা হল, জীবনে যেরকম বিভিন্ন বিষয় নিয়ে জীবনটা রঙিন, আমরা বারবারই বলে থাকি জীবনে অনেক কিছু থাকে, সুপার ন্যাচুরাল বিলিভস থাকে, একেবারে যৌক্তিকতা থাকে, বিজ্ঞান থাকে, কবিরাজি থাকে, আধুনিক চিকিৎসা থাকে, সবকিছু মিলিয়েই হচ্ছে জীবন। এবং সেই জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনাই হ্যালো ইট 920 তে স্থান পেতে পারে, যদি সেই ঘটনার মধ্যে, যদি সেই জীবনের গল্পের মধ্যে কিছু শেখার থাকে। শেখার আছে কি নেই সেটা আমরা হ্যালো ইট 920 একেবারে আজকে এমডি মুরাদের জীবনের গল্পের শেষ দিকে গিয়ে প্রশ্ন করব এবং আবিষ্কার করার চেষ্টা করব। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, হ্যালো ইট 920 আজকে এমডি মুরাদকে আপনি দেখতে চাইলে, হ্যালো ইট 920 এমডি মুরাদ যে ঘটনাগুলো বলছে সেগুলোর যদি চাক্ষুষ কোনো প্রমাণ তার কাছে থেকে থাকে, সেগুলোর সম্পর্কে কোনো ছবি বা কোনো ডকুমেন্টস যদি আপনি দেখতে চান, তাহলে চলে আসতে পারেন এই মুহূর্তে আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরেকটি উপায় আমাদের পেজটি খুঁজতে পারেন, সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে অনেকগুলো পেজ পাবেন আরজে কিবরিয়া নামে। কিন্তু যে পেজটিতে 3.5 লাখের উপরে মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো এইট 920 পেজ। ওখানে গিয়ে লাইক দিন এবং এমডি মুরাদকে নিয়ে ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আমরা ছবিও দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনি সবকিছু ডকুমেন্টস ওখানে থেকে পাবেন। আরজে কিবরিয়া যে পেজটি আসলে হ্যালো ইট 920 পেজ। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি সংবাদের, একটু পরই ফিরে আসছি। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো এইট 920 তে। আরজে কিবরিয়াকে আপনি শুনছেন, আমাদের সঙ্গে রয়েছে হ্যালো ইট 920 টিম মেম্বার শাকিল, খালিদ, লোবান এবং সফরিন। আর আমাদেরকে আজকে জীবনের গল্প বলছেন এমডি মুরাদ। মুরাদের জীবনের গল্পে আমরা ফিরে যাব। মুরাদের জীবনের গল্পে পুরোটা সময় জুড়েই আসলে আমরা পাব যে জিনিসটি, সেটা হচ্ছে সুপার ন্যাচুরাল বিলিভ। এবং এই সুপার ন্যাচুরাল বিলিভের মধ্যে যে জিন ভূতের কথাবার্তা আমরা শুনে থাকি, ভূত বলব না আমি, ঠিক জিন, তো এই জিন তার জীবনের উপরে কতটা প্রভাব ফেলেছিল, কিভাবে সেই জিনিসগুলো ঘটে গেছে সেগুলো সে বর্ণনা দিচ্ছেন আজকে। আর বিলিভের জায়গা থেকে আমরা সম্পূর্ণই আপনার উপরে ছেড়ে দিয়েছি, আপনি বিলিভ করবেন কি করবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি বিলিভ না করে থাকেন আপনি আপনার জায়গায় সঠিক, যদি বিলিভ করে থাকেন সেটা যদি পজিটিভ অর্থে হয়ে থাকে তাহলেও আপনি আপনার জায়গায় সঠিক। ওকে, সেই জায়গাটাতে আমাদের কোন ধরনের ইনফ্লুয়েন্স করার কোন চেষ্টা নেই, আমরা শুধুমাত্র একজন জীবনের গল্প এখানে তুলে ধরছি, সেটাকে আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখতে চান না কেন সেই স্বাধীনতা আপনার রয়েছে। আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য এখানে, সেজন্য নিয়মটি হচ্ছে আপনি ফোন করবেন আমাদের এখানে। ফোন করার জন্য নাম্বারটি হচ্ছে 5668, আমি আবারও বলি 9115668। প্রথমে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলবেন যে বিষয়টি নিয়ে আপনি বলতে চান, সে বিষয়টি নিয়ে আপনি দুই মিনিটের মধ্যে বলে বলবেন যে আপনার সঙ্গে শাকিলকে যোগাযোগ করতে, শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি ফেসবুক, ফেসবুকের মাধ্যমে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের যিনি বন্ধু আছেন এমডি মুরাদ, তার একটি স্টুডিও পিকচার ওখানে দিয়ে দেওয়া হয়েছে, তাকে গিয়ে আপনারা দেখতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে যান, যাওয়ার পরে আপনি লাইক দিন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকে কিপ্রিয়া নামে খোঁজ করলে আপনি যে পেজটি পাবেন, 3.5 লাখ ওপরে মেম্বার, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আপনি ওখানে লাইক দিলেও মূলত হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আরজি কিপ্রিয়া পেজটি আসলে হ্যালো 8920 পেজ, যেটা আছে আরজি কিপ্রিয়া নামে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য, এবং স্পেশালি ফর দিস এপিসোড, কারণ এমডি মুরাদের ছবি আমরা ওখানে দিচ্ছি এবং তার প্রাসঙ্গিকতায় যেসব ডকুমেন্টস আজকে এখানে নিয়ে এসেছে সেগুলোর ছবিও আমরা ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই এপিসোডটি আমি সবাইকে অ্যাওয়ার করছি, যারা ভয় পান এবং যারা আসলে এসব ঘটনাতে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, তাদেরকে না শোনার জন্য। ওকে এমডি মুরাদ, তারপরে কি হলো? আপনি বলছিলেন মাদ্রাসায় একদিন আপনি ভয় পেয়েছিলেন, সেই বিষয়টা একটু শুনি।
মাদ্রাসা বন্ধ ছিল, অফিস রুমে একজন ছাত্র আর একজন হুজুর। তো হুজুর বলছিল হয়তোবা পাশের রুমে যদি থাকো, দুজন ছাত্র থাকো, নসে দুজন ছাত্র সহকারে অফিস রুমে আসো, আমি অফিস রুমে থাকবো, তোমরা দুজন অফিস রুমে থাকো। কিন্তু আমি পছন্দ করলাম না, আমি আবার একা থাকাকে পছন্দ করতাম আগে এখনো। তো ছেলেটা ভয়ে সে বলতেছে না আমি পাশের রুমে থাকবো, আমি অফিসে থাকবে। তো সে অফিস রুমে শুয়ে রইল, হুজুরও শুয়ে রইল, আমি পাশের রুমে একা। অনেক রাত্রে আমার আমলে আমলে ঘুমাইয়া গেল, ঘুমাইয়া চোখ যখন খুললাম তাকে দেখি পুরা রুমের ভিতরে ধোয়া, ধোয়াটা এমন মারাত্মক আকারে ধোয়া, আমার যেন নিঃশ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে, দম ফেলতে পারতেছি না। কিছু না বোঝার আগেই এমন চিৎকার দিলাম, চিৎকার আসলে উঠেই দরজাটা খুলিয়া দিলাম দর। আমার চিৎকারের সাথে সাথে অফিস রুম আমার পাশে ছিল, অফিস রুম থেকে হুজুর দরজা খুলছে, সাথে সাথে আমার দরজাটা খুলিয়ে আমি অফিস রুমে যাই সেন্সলেস। আশেপাশে বাড়ির মানুষ বিকট আওয়াজ, চিল্লানোর আওয়াজ শুনিয়া এত রাত্রে বেলা কত আওয়াজ আসলো, সকল মানুষগুলো চতুর্দিক থেকে বাইর হয়ে গেল।
ওকে,
হুজুর তাড়াতাড়ি করিয়া আমাকে সেভ করার জন্য, যেটা জানলে তো সমস্যা, হুজুর তাড়াতাড়ি আমাকে অফিস রুমের মধ্যে নিয়ে ছেলেকে বলে দরজা লাগাই দাও, হুজুর বাড়তি বন্ধ করে, হুজুর বাইরে গেছে। হুজুর বাইরে এবার বঙ্গি করতেছে যে কি হইলো, আওয়াজটা কোথেকে আসলো, হুজুর বুঝতে যাচ্ছে না।
তোর হুজুর কেন বুঝতে যাচ্ছে না?
যে মাদ্রাসার ভিতরটা অঘটন ঘটে যেতে পারে, আর হয়তোবা এইটার কারণে অন্য অন্য ছাত্রগুলো হয়তো মাদ্রাসাতে চলে যাবে, অন্য অন্য লোক হয়তোবা মাদ্রাসা ছাত্র দিবে না, ভয়ঙ্কর জিনিস আছে মনে করে হয়তোবা এই জন্যই। তো অনেক রাত্র পর্যন্ত হুজুর আমার মাথায় তেল পানি দিল, তারপর আমার সেন্স ফিরে আসলো। ফিরে আসার পর আমাকে জিজ্ঞাসা করলো, আমি বর্ণনা দিলাম এই ব্যাপার। হুজুর বলতে তোমাকে না বললাম ওই রুমে থাকতে না, তুমি কেন থাকলা? তো গেল এইভাবে, কিন্তু আমি এই ভয় পাওয়ার পরও আমি একা থাকাকেই বেশি পছন্দ করি। আর ওই রুমটার ভিতরে, যে রুমটা আমি থাকতাম, ওই রুমটার ভিতরেই আমি থাকতাম, অন্য কোন ছেলেকে আমি সহিতে রাজি হইতাম না। এখন প্রশ্ন আসে অনেক লেসনার যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে, তারা বলবে যে
তুমি একা
কেন থাকতা, তোমার কাছে তোমার কি রুমটা কি তোমার? না, আমার রুমটা ছিল না, তবে এই রুমটার ভিতরে একটু ভয় ছিল, এই জন্য যে এই রুমটার পিছন দিয়ে যে কবরস্থান বললাম, কবরস্থানের দিকে একটা দরজা আছে এই রুমেরই, শুধু অন্য কোন রুমের নাই।
ওহো,
তবে এই রুমটা আমাদের এই জন্য কেউ থাকতে রাজি হইত না, কিন্তু আমি কেনই যেন এই রুমটার ভিতরে আমি থাকা পছন্দ করতাম।
আচ্ছা আচ্ছা,
কোনো ভয় ছিল না, ওই একটাই ভয় পেলাম। তো এই রুমের মধ্যে হঠাৎ শুয়ে রইলাম অনেকদিন পরে, এবার দেখতেছি যে ঘুমের চোখে একটা মানুষ ঘুমানোর অবস্থায় অনেক সময় কি ভাই দেখবেন যে অনেক কিছু চোখে দেখতেছে, কিন্তু বাট তার খেয়াল হয় না, ক্লিয়ার হয় না, ঘুমাতে করলে মনে থাকে না।
ঘুমের বেশ কয়েকটা স্টেজ রয়েছে, ও যেটা বলেছে সেটা সত্য, কারণ এক ধরনের দেখবেন যে ঘুমের মধ্যে চলে গিয়েছেন আবার জেগেও আছেন, এরকম স্টেজে মানুষ অনেক কিছুই দেখে এবং অনেক কিছু খুব দ্রুত কাজ করে এই সময় ব্রেনে, ব্রেনের খুব শার্প একটা স্টেজ এটা। যারা বিশেষ করে এই মনোবিজ্ঞানের ছাত্র রয়েছেন তারা হয়তো এই স্টেজটাকে অনেক ভালো করে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবেন। এবং সুপার ন্যাচুরাল বিলিভ নিয়েও বা সাবসিকুয়েন্ট মাইন্ড নিয়েও, সাবসিকুয়েন্ট মাইন্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি বাংলায় যদি বলি অবচেতন মন, এই অবচেতন মন নিয়েও কিন্তু এখন বিজ্ঞানে অনেক ধরনের গবেষণা হয়েছে এবং এগুলো সাইন্টিফিক্যালি এগুলো প্রুভ করার একটা ব্যাপার চলে এসেছে বিজ্ঞানের ক্ষেত্রে, যে অবচেতন মন কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং একটা সময় ছিল যখন মানুষ এরকম বলতো যে সকালবেলা মনটা আজকে খারাপ লাগছে, আজকে যেন কি একটা দুর্ঘটনা করবে, কি যেন একটা দুর্ঘটনা করবে আমার মন বলছে, এবং বিকেলের দিকে সেটা দেখা গেল যে সত্যি সত্যি দুর্ঘটনাটা ঘটে গেছে। এটার হয়তো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, সেই সময় ছিলও না, এবং এগুলো হয়তো সেই সময় মানুষ এখনো বিলিভ করেন না, এটা আসলে কি, এটা কোনো যুক্তি আছে নাকি। কিন্তু সুপারন্যাচারাল এই যে বিলিভ বা সাবসিকুয়েন্ট মাইন্ডের এই যে ক্ষমতাগুলো, সেগুলো নিয়ে কিন্তু বিজ্ঞান অনেক গবেষণা করছে, এবং এটার কিছু কিছু অথেন্টিসিটি আমরা পত্রপত্রিকাতে, বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন আলোচনাতে খুব বেশি যৌক্তিক আকারে না হলেও বিভিন্ন সময় দেখতে পাই। যাই হোক, আমরা সে বিষয়ে নাই বাজাচ্ছি। হ্যাঁ, তারপরে কি হলো?
তো দেখলাম আমাকে কে যেন ডাকলো, ডাইকা আমাকে কিছু কলা দিল, সবরি কলা, কলা দেওয়ার খাও। তো আমাকে আমার সুস্থ মস্তিষ্ক ওই সময় ছিল না।
কোথায় এটা, মানে ঘুমের ওই সময়টা?
হ্যাঁ, ঘুমের সময়, মানে অনেক রাতের সময়।
আচ্ছা,
ঘুম ভেঙে গেল, আমাকে আপসা আপসা আমার মনে হচ্ছে যে আমাকে কে যেন বলল যে কলা নিয়ে দিয়ে বলতেছে খাও, এগুলো তোমার জন্য। আমি খাইলাম, এই ঘুমের চোখে খাইলাম, আর কিছু আমি আমার খাটের পাশে রেখে দিলাম,
সবরি কলা।
হ্যাঁ,
ওকে।
তো ফজরের নামাজ পড়তে যখন উঠলাম, ওইদিকে খেয়াল করলাম না, মনে নেই কি করলাম রাতেটা, মনে নেই। তো ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম, মসজিদে ফজরের নামাজ পড়া যখন দ্বিতীয় রাকাত আমি বৈঠকে বসলাম, তখনই আমার মনে হইল যে আমি রাতের জন্য কি খাইলাম, মনে হয় যে কি খাইছি, আবার তো বালিশের কাছে রাখলাম, সত্যি কি খাইলাম নাকি স্বপ্নে দেখলাম, দেখি। তো মাদ্রাসার একটা সিস্টেম ছিল, আমাদের মাদ্রাসা আইন ছিল, ফজরের নামাজ পড়ে কোন ছাত্র বের হতে পারবে না সুরে ইয়াসিন না পড়ে। মসজিদে বসে সবাই সম্মিলিতভাবে সুরে ইয়াসিন পড়বে, দোয়া করবে, তারপর বের হবে। আমি সালাম ফিরে বের হয়ে গেলাম। ইয়ার আগে আরেকটু কথা বলতে হয় যে আমি মাঝে মধ্যে ঘুমে কথা বলতাম,
ঘুমের ভিতরে।
হ্যাঁ, ঘুমের ভিতরে এমনিও আফসোস কথা বলতাম, কিন্তু কি বলতাম নিজে জানি না।
এটাকে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা যায়, এটাকে একটা রোগ বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায়, হুইচ ইজ কল সোপনোবলিজম। সোপনোবলিজমের স্টেজটা কিন্তু খুব মারাত্মক। ও বলছে ও ঘুমে কথা বলে, কেউ কেউ ঘুমের ভিতরে কথা বলে, কেউ কেউ রীতিমতো উঠে গিয়ে মানুষ স্বাভাবিকভাবে যে কাজকর্মগুলো করে সেগুলো করে গিয়ে অনেক সময় ঘুমিয়ে পড়ে, এবং ঘুমতে ওঠার পরে সম্পূর্ণ ভুলে যায়। এবং অনেকে এই স্টেজটাকে এত বেশি মারাত্মক ভয়াবহভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো যে সে যদি দুর্ধর্ষ খুনি হয়, তাহলে সে এই সোপনোবলিজমের স্টেজে উঠে গিয়ে মানুষ খুন করে এসে ঘুমিয়ে যাবে, এবং ঘুম থেকে উঠে বলবে যে সে কিছুই জানে না। মানে স্ট্রেসটা এত ভয়াবহ হতে পারে। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি থাকে, তবে সবারই যে থাকবে আমার কোনো কথা নেই, তবে এটা থাকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ। তারপর
তো এইটা হুজুরদেরকে বলতো, আর আমি মাঝে মধ্যে নাকি আবল তবল কথাবার্তা বলতাম।
জি,
এটা আমি জানি না, এটা ছাত্রদের কাছ থেকে শুনছি, ওরা হুজুরদের কাছে বলতো যে হুজুর ওটা নিয়ে ইদানিং জানি কেমন কেমন একটু পরিবর্তন পাওয়া যায় ওর মধ্যে। হুজুর এই জিনিসটাকে ফলো করলো। আমি যখন নামাজে সালাম ফিরে বাইর হয়ে গেলাম, হুজুর একটা ছেলেকে আমার পিছনে লাগিয়ে দিল, দেখো তো কেন বাইর হলো। এইটা হতে পারে যে ওই ঘটনাগুলোকে মনে করে, অথবা যে আমি কেন বাইর হলাম,
নিষেধ
কেন,
আইন তো আছে।
এই জন্য পিছনে গোয়েন্দা লাগিয়ে দিল একটা ছেলে। আমি আমার ওই রুমে গেলাম, যাই দেখছি ঠিক কলাগুলো খাইছে, কলা শুকলো আছে, এবং কয়েকটা কলা যে রাখলাম কলাগুলো আছে। আমাদের লেসনার বিশ্বাস করে কিনা জানি না, যদি বিশ্বাস না করে আমি ফোন নাম্বার দিতে পারবো। আমার ওই ছাত্র কিন্তু ছিল, ছাত্র কিন্তু ছোট, সব মনে আছে ছাত্রর, এই ফোন নাম্বার কথা বলতে পারেন সঠিক কিনা।
এখনো পরিচয় আছে আপনার সঙ্গে?
যাওয়া হয় না, তারপরেও শাকিল ভাই বলছিল সবকিছু তো রাখতে হবে আমার।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে, আমরা যদিও জানি যে এইসব ঘটনাগুলোকে আসলে প্রুফ করার কিছু নেই, প্রুফ করে আপনার মনে বিলিভ জাগানোর কোন ইচ্ছা আমাদের নেই, তারপরেও আমরা হ্যালো 820 প্রাসঙ্গিকতায় যেসব রেলিভেন্ট নাম্বারগুলো আমাদের কাছে এসছে সেগুলোকে নিয়ে শাকিলকে বলবো যে যোগাযোগ করে তথ্যগুলো বের করবার জন্য। হ্যাঁ, তারপর
তারপর যে হয় কি, ওখানে বৈশা আমি একটুকু চিন্তা করলাম না যে কলাগুলো কোথেকে আসলো, আমি কিভাবে খাইলাম, কি আমাকে দিয়ে গেল। আমি ওখানে বৈশা টপ টপ করে বাকি কলাগুলো খেয়ে ফেলাম, খেয়ে আমি শুকলাগুলো বাইরে ফেলাই দিলাম। ওই ছেলেটা দেখে হুজুরকে বলতে, হুজুর অত কলা খাইতেছে। তো হুজুর মাদেশ আমাদের ঢুকে বলতেছে তুমি কি করতেছ। তো আমি বললাম হুজুর আমি তো কিছু করতেছি না, আমি এখানে আইসা বললাম স্বাস্থ্য খারাপ, সত্য কথা বললাম না। তো বলতেছে তুমি নাকি কলা খাইলে, কলা শুকলা শ্লোক থেকে। আমি বলছি আমি কিনে আনছি এগুলো,
মিথ্যা কথা বল।
হ্যাঁ, পুরোপুরি মিথ্যা কথা বলতেছে, কেন যে মিথ্যা কথা বলতেছে এটা আমি জানি না। চিন্তা হলো যে যদি বলি আবার হুজুর জিজ্ঞাসা করবে, কেন খাইলে এটা জিজ্ঞাসা করবে, আমি এত জবাব দিতে পারবো না। দ্বিতীয় রাত্রে একই অবস্থায় একইভাবে মিষ্টি আমার কাছে নিয়ে আসলো, চেঞ্জ কিন্তু আমার ঠিক নেই।
যে লোকটাকে দেখতেন বা যে সময়টা, ওনাকে বর্ণনা করতে পারবেন?
হ্যাঁ, ওনাকে বর্ণনা একটু পরে সামনে আসতেছে।
জি,
আমি এখনো ওনাকে ক্লিয়ার দেখছি না, কিন্তু অনেক রাতের সময় আমার ঘুম আমনে আমনে ভেঙে যায় যখন গভীর রাত্র হয়। আমি কিন্তু রুমে একা। তো মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি খাইলাম, এবং আমি খাইছি ছাত্রদেরকে খাওয়াইছি। এরকম বহুত কিছু আমি, কোনোদিন আঙ্গুর, কোনোদিন আপেল, কোনোদিন মিষ্টি, কোনোদিন কমলা, এরকম কি বিস্কুট পর্যন্ত আমার কাছে নিয়ে আসতো।
ওকে,
আমি এটা আমি নিজে খাইতাম, প্লাস আমি আমাদের ছাত্রদেরকে আমি খাওয়াইতাম সকালবেলা। এই খাওয়ানোরই মনে হয় সমস্যাটা। এখন এই লেসনাররা কি মনে করে জানি না, আমি কিন্তু রাজি ছিলাম না এটাকে ছাড়ানোর জন্য। আমি চাইছিলাম আমার সাথে থাকুক,
কারণ আমাকে খাবার দিচ্ছে,
খাবার দিচ্ছে,
ছোট মানুষ ভালোই লাগে,
ভালোই লাগতেছে। এবং লাস্ট পর্যন্ত ওর প্রতি আমি এতটুকু উইক হয়ে গেলাম, শেষ পর্যন্ত ও আস্তে আস্তে বার দেখতেছি আমার কাছে সরাসরি আসতেছে আমার পাশে বসে।
কখন আসতো, মানে ঘুমের মধ্যে আসতো নাকি পরে গিয়ে?
যখন গভীর রাত্র হইতো, আমি তো রুমে একা, আমি যদি কারোর সাথে থাকতাম তাহলে কিন্তু আসতো না ওই দিন, আসতো না, কিছু খাবার দিত না। তো আমি যখন একা থাকতাম তখনই গভীর রাত্রে আমার আমনে আমনি ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গেলেই সে আমি দেখতাম আমার পাশে বসা, এবং মনে হয় যে আমার কাছে অনেক দিনের পরিচিত,
আপন করে কথা
মেয়ে, পরি যাদেরকে বলা হয়, কত 15-16 বছরের একটা মেয়ে।
আপনার বয়স তখন কত?
আমার বয়স আমার বয়সই হবে, আমার সাথে একটা মিল রেখে, আমার তো বয়স ওই সময়
13-14
হয়তো এই বয়সেরই হবে।
কি ধরনের ড্রেস পরা থাকতো?
ড্রেসগুলো কোন কোন সময় সাদা থাকতো, বেশিরভাগই সাদা থাকতো, আর বিভিন্ন সবুজ থাকতো, বিভিন্ন প্রকারের পোশাক থাকতো তার। তো আমার কাছে মনে হইতো যে আমি ওকে চিনি, কিন্তু পরবর্তীতে নির্ণয় করলাম এই মেয়েটা ওই মেয়েটা।
কোন মেয়ে?
যেই মেয়েটা আমাকে ওই যে একদিন দুইজন মেয়ে সহকারে সালাম দিয়ে গেছে,
ওই যে বিলের মধ্যে,
ওই যে বিলের ভিতর থেকে এক বিল থেকে উঠা রাস্তাতে ওয়াটে করে আমাকে একটা সালাম দিয়ে হাইসা দিয়া আবার অন্যদিকে নামলো, এই মেয়েটা সেই মেয়েটা। তখন আমি জিজ্ঞাসা করে করছি, পরবর্তীতে আমার সাথে কথা হইতো স্বজ্ঞানের সুস্থ মস্তিষ্কে কথা হইতো। আমি আপনার সাথে এরকম যেভাবে কথা বলি এরকম স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কথা হইতো,
কিন্তু রাত্রিবেলা।
হ্যাঁ, আমার কথা অনেক শুনতো, যদি কেউ যে খেয়াল করতো, কিন্তু ওর কথা কেউ শুনতো, ওকে আমি দেখতাম, ওর সাথে কথা হইতো, কিন্তু আমার ভিতরে এই সেন্স ছিল না ওর সাথে কেন কথা বলতেছি আমি। আমি বুঝতাম যে আমার এরকম কোন প্রশ্নে আমার অনেকদিন পরিচিত, আমি ওকে মানে ভালোবাসি, যেটা বলা হয় আমি ওকে ভালোবাসতেছি,
এক ধরনের প্রেমে পড়ে গিয়েছে
বলা যেতে পারে। তো এইভাবে আসতো, যখন যেটা চাইতাম একদিন হলো কি প্রায় সময় কিছু কিছু নিয়ে আসতো, একদিন কিছু না নিয়ে আসলো আমার কাছে। আমি বললাম আজকে কিছু আসলো না, তো সে বলতেছে তোর ঠিক আছে কিছু খাইবা, আমি কি বিস্কুট নিয়ে আসতে পারতাম? তো বলতেছে দেখো 2-3 মিনিট হবে, সে বিস্কুট আমার জন্য নিয়ে আসছে 2-3 মিনিটের ভিতরেই।
আপনি জিজ্ঞেস করেন কথা বলে?
আমি এত কিছু জিজ্ঞাসা করতাম, এত কিছু জিজ্ঞাসা করার ইয়া ছিল না, খাওয়ানো আনছে পাইছি খাইছি এরকমই।
কিন্তু আমার মাথায় তখন কাজও করতো না যে আপনি একটা সুপার ন্যাচারাল একটা জগতের সঙ্গে যাচ্ছেন বা একটা পরীর সাথে কথা বলছেন, ওগুলো মাথায় কাজ করতো না?
না, তবে আমি জানতাম সে মানুষ না,
এটা জানতাম,
এটা জানতাম, তাকে তো আমি এমনি দেখি না অন্য সময়। যখন একা একা চলতাম কোথাও রাত দিনের বেলাও সে আসতো আমার সাথে, আমি একা একা যখন চলতাম নিজের
পরবর্তী স্টেজে হয়েছে, কিন্তু ওই সময় তো হয়নি, এটা তো ধীরে ধীরে হয়েছে।
হ্যাঁ, ধীরে ধীরে হচ্ছে, প্রথমে তো সে আমাকে দেখেই দেয় না।
আচ্ছা ঠিক আছে, সিরিয়ালি যাই আমরা। তারপর
দেখা যায় সে প্রায় রাত্রেই আমার সাথে এরকম আসতো, আইসে কথাবার্তা বলতো, দিনের বেলা যখন রাস্তায় একা চলতাম তখন আসতো কথাবার্তা বলতো, এই যে খাবার গুলো আনতেছে দৈনিক খুজুরে আমাকে চার্জ করতেছে, তুমি খাবার কই পাও বলতে কিনে আনতেছি, কোথায় কিনে আনছো, অমিন জয় থেকে নিয়ে আনছি, কিন্তু কোন প্রকার হুজুর আমাকে ধরতে পারতো না, আমি অস্বীকার করতাম, পুরাপুরি অস্বীকার করতাম। এমনকি যেদিন দেখতাম আমার ভাবভঙ্গি ছিল হুজুর আজকে ধরবে চেক দিবে, এরকম যদি ভাবভঙ্গি বুঝতাম তাহলে ওই দিন আমি ওকে বলতাম আসবে না। শেষ পর্যন্ত হয়তো কি দিনের বেলা যখন একা একা রাস্তায় চলতাম তখন সে আসতো, আমি দেখতাম বাট অন্য কেউ তাকে দেখতো না, চলাফেরা করতো আমার সাথে। তো হলো কি একদিন আমার ছাত্র, ও মাদের সাথে পড়তেছে, ও যায় বলতো আমা হুজুরকে যেন কি খাবার দেয়,
মানে যাকে আপনি লজিং পড়ান।
হ্যাঁ, ওই ছেলেটা মানে ফুল মাদ্রাসার ভিতরে এটা একটা আওয়াজ হয়ে গেল, কিন্তু আমাকে ছাত্র ভয় পাইতো কেন, আমি কিন্তু খুব করা মেজাজি, এখনো আমার বাসায় জানে আমি মেজাজ করাও, আমার বাড়ি দাঁড়াতে আমার শ্বশুরবাড়ি, এরা খুব ভয় পায় আমাকে, এখনো জানে যে আমি একটু উগ্র মেজাজের। আসলে ব্যাপারটা হলো এটা আমার বর্তবিয়ত, আমি কারো মানে আমার বিরুদ্ধে কোনো কথা আমি সহ্য হয় না।
আচ্ছা,
তো পরে ছাত্র আমাকে ভয় পেত, আমি ওদের কোনো কিছু আমার সামনে ছাড়া বলতো না, কিন্তু গোপনে কোনো কথা আওয়াজ হইতো হুজুরদেরকে বলতো, কিন্তু হুজুর আমাকে কোনো প্রকার ধরতে পারতো না, কিন্তু আমার মাদ্রাসার বড় হুজুর কিন্তু এগুলো সারার দিকে খুব অভিজ্ঞতা,
মানে চিন পড়ি ছাড়ানো।
হ্যাঁ, কারণ তার থেকে তার ছেলে মানে আমার ওই যে হুজুর আমাকে মসজিদের একে রেখে ছাড়িত, ওই ওনার সন্তান ওনা থেকে শিখছে।
আচ্ছা আচ্ছা।
আর আমি তো বর্তমানে ওনার বাবার কাছে, ওনার বাবার মাদ্রাসার সাথে, ওনার বাবা বৃদ্ধ অবস্থা ওই সময়, কিন্তু তাও এগুলো করে। এর ভিতরে কিন্তু আমার 3-4 বছর অতিক্রম হয়ে গেছে, আর অনেকগুলো কথা বলতে ভুলে গেছি। তো জিন যখন মানুষের সাথে থাকে তখন কিন্তু মানুষের চেহারা সুরত গুলো, আমি কিন্তু অনেক সুন্দর ছিলাম ছোটবেলাতে, অনেক সুন্দর,
এখনো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর।
তো আমার চেহারা ভিতরে পরিবর্তন আসা শুরু হলো, পরিবর্তন বলতে আমার দিন দিন শরীরটা শুকিয়ে যেতেছে, যেটা আমার একটা পিকচার এখানে আছে,
ছবি এনেছেন আপনি এবং ছবিটা আমরা দিয়ে দিব ফেসবুকে, আপনি পারমিশন দিলে।
হ্যাঁ, ছবিটা দিতে
পারি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা ছবিটা দিয়ে দিচ্ছি। প্রাসঙ্গিক ভাবে এই সময়টাতে ওনার উপরে জিনের আসর ছিল, ওনার ভাষ্য অনুযায়ী। আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ফেসবুকে এসে, আমরা ছবিটা দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা আবারও বলছি, www.facebook.com/hello8920। hello8920 মানানটা হচ্ছে HELLO8920, অর্থাৎ www.facebook.com/hello8920। ওখানে গিয়ে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আরেকটি উপায় খোঁজ করতে পারেন আরজি কিপ্রিয়া নামে, RJ KEBRIA, আরজি কিপ্রিয়া নামে খোঁজ করলে আপনি অনেকগুলো পেজই পাবেন। কিন্তু যে পেজটিতে 3.5 লাখের ওপরে মেম্বার, 3,50,000 ওপরে মেম্বার, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। ওখানে যান, যাওয়ার পরে আপনি লাইক দিন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং ছবিটি দেখতে পাবেন। শুধুমাত্র ছবি না, এমডি মুরাদের যাবতীয় ডকুমেন্টস আমরা ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর
তো আমাকে সে একদিন বলল যে তুমি তো পাঞ্জাবি পরো, তুমি একটা পাঞ্জাবি বানাও এই ডিজাইনে, কালো হবে পাঞ্জাবিটা, পাঞ্জাবিটা দুই পায়ে দিয়া খাড়া স্টিক একটা এমব্রয়ডারি হবে এবং হাতে কলার এমব্রয়ডারি হবে, কিন্তু এগুলো মাদের সাথে পরা পুরোপুরি নিষিদ্ধ ছিল, সাদা সিধা হবে, এক কালার হবে।
পড়ি আপনাকে বললো এটা, নামটা কি জিজ্ঞেস করেছিলেন ওই সময়?
নামটা ছিল হাসনাহেনা।
হাসনাহেনা,
হাসনাহেনা ছিল ওর নাম।
ওকে,
তো পরে ও আমাকে বলল কালো একটা জামা বানাইবা। বলতে আমার তো টাকা নাই, আমার তো পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো তো বাড়ি থেকে বানাই দেয়, তা আমি তো এখানে আংশিক কিছু টাকা দেয়, এই টাকাতে আমার পরের খরচ। তো প্রায় সময় আমাকে টাকা দিত, ঠিক আছে টাকা আমি দিব। তো পরদিনে টাকা এনে দিল, আমার মনে আছে ওই সময় আমাকে 2,500 টাকা না যেন কত টাকা দিল, 2 থেকে 2,500 টাকা হবে।
কত সাল মনে আছে?
2000 বা 2001 সাল।
ওকে,
এই 2 সালের ভিতর হবে। যখন আমাকে টাকা দিল জামা বানানোর জন্য, বললো আমি এইভাবে জামা বানাইলাম, কিন্তু জামাটা আমি মাদেশে পড়তে পারতেছি না, তো এটা বিভিন্ন সময় বাহিরে গেলে পড়তাম, কিন্তু মাদেশের ভিতরে পড়া নিষেধ ছিল, কারণ এক কালার পাঞ্জাবি হতে হবে মাদেশে।
হ্যাঁ,
এটা হলো মাদেশের নিয়ম। তো এই পাঞ্জাবিটার একটা পিকচার আপনাদের এখানে আছে, পাঞ্জাবিটা পরা অবস্থায়।
তো এইভাবে পিকচারটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকে।
দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তিনি আমাকে হেল্প করতো, টাকা দিত, পয়সা দিত, এই জন্যই আমি সারাইতে রাজি ছিলাম না, যে আমি সারা বইটা আমার থেকে সারাই।
অপকার করছে না, উপকার করছে,
উপকার করছে। এবং সে আমাকে কোনোদিন ভয়ও দেখায় নাই, জিন বলে বিভিন্ন প্রকারের ভয় দেখায়, আমি ভয় দেখাতে পাইতাম না। তো একদিন আমার ছাত্র যায় বললো, আম্মা হুজুরকে যেন কে খাওয়াইতেছে রাত্রেবেলা, কি কি যেন দেয় হুজুর, দেখি সকালবেলা সবাইকে খাওয়ায়, কিন্তু হুজুর
রাত্রেবেলা পাই কই,
টাকা পাই কই, আর এগুলো কোন সময় আনে হুজুর, এ তো মাদ্রাসার ভিতরে থাকে, বুঝতে পারতেছি না। তো এর ভিতরে আমার লজিনুল্লাহর সাথে, আমার হুজুরের সাথে অনেকবার কথা হয়েছে এই সমস্ত ব্যাপারে, কারণ আমার ছাত্রটা প্রায় সময় যায় লজিনুল্লাহর দিকে কথা বলতো। তো আমার লজিনুল্লাহর মা আমাকে খুব ভালোবাসত, লজিনুল্লাহ খুব ভালোবাসত। তো লজিনুল্লাহ তার মাকে বলছে, আজকে যখন মুরাদ খাইতে আসবে, খাইতে আসলে ওকে আজকে রাতে যাইতে দিবেন না, ওকে বলবেন যে তোমার কাকা তোমার সাথে কথা বলবে, ঘরে শোয়ার জন্য বলছে, রাতে আসতে দেরি হবে তার। তো সে তো মাছের কারবার করতেছে নদীর পারে, তা আমাকে ওনার কথা যদি বললে তাহলে আমি এটাকে ওনার কথা শুনতাম। ঘটনাক্রমে ওই দিন শুইলাম রাতে, খাটের ভাই আমাকে একা শুইতে দিল, তার মানে তারা চেক দিতেছে হুজুরদের সাথে যোগাযোগ তাদের সাথে হচ্ছে, মাদের সাথে আমি অস্বীকার করতেছি, মাদের সাথে আমাকে চেক দিতে পারতেছে না, কারণ মাদের সাথে আমি দরজা লাগিয়ে শুই, ভিতরে যদি কিছু তার আওয়াজ পায়ও সে চলে যাবে, আমি স্বাভাবিক হয়ে যাবো, দরজা লাগানো থাকে ধরতে পারবে না। আর এই ঘরে ভিতরে যদি থাকে, ঘরের ভিতরে অনেক মানুষ অন্য রুমে, আমি তো এই রুমের তো দরজা নিয়ে আলাদা, আমাকে ধরতে পারবে যে কোনো সময়। তো হুজুর আবার শিখিয়ে দিছে, যখন কথা হবে বাতি অফ করানো থাকবে, কথাবার্তা হলে হঠাৎ করিয়া কোন একটা উসিলা করিয়া আপনার দরজা বাতিটা জ্বালাবেন। তো যাক, যাই হোক, আপনার এরকম বাজে আমাকে ওই দিন রাত্রে আসছে, প্রায় রাত্রে 2টা 3টা আমার লজিনুল্লাহ আসছে, আমার লজিনুল্লাহ আসে পিছনের রাস্তাতে দরজা দিয়ে ভিতরে ঢুকছে, দুইখা তারা ভিতরের রুমে সব চুপ, সব সজাগ, চুপ কাজ আমাকে চেক দিবে, আর আমি সামনের বারান্দায় একা খাটের ভিতরে শুয়ে রয়েছি, অথচ এই খাটের ভিতরে 2-3 জন শোয়, আমার সাথে শোয়ার কথা, কিন্তু সবাই চেক দেওয়ার জন্য আমাকে একা রাখলো। অনেক রাত্রে বেলা আসলো,
এটা কি আপনি জানতেন?
কোনটা
আপনাকে চেক দেওয়া হচ্ছে?
এটা তো আমি জানতাম, জানলে তো আমি কোনোদিনও এখানে থাকতাম না।
ওকে,
আমি তো জানি যে আমার কাকা আমাকে থাকতে বলছে, থাকতে হবে। অনেক রাত্রের সময় ওই একইভাবে আজকে আমি একা এখানে, এই জন্য আসছে সে, তাকে তো কেউ দেখবে না, কথা তো আমি কথা বললে শুনবো। তো আমি বলতেছি আসছো কেন আজকে, আমি তাকে জিজ্ঞাসা করি স্বাভাবিকভাবে, কেন আসছো আজকে, আজকে তো আমি বাসার তো না, চলে যাও। তো সে বলতেছে কিছু খাবার নিয়ে আসছি, খাবারগুলো হলো বিস্কিট, 2-3 প্যাকেট বিস্কিট ছিল। তো আমার লজিনুল্লাহ বাড়িতে আগে আমরা কি করতাম, ওই কাঠ, কাঠ দিয়ে তাক বানাই, তাকের উপরে বই পুস্তক রাখতাম,
জি
গ্রাম অঞ্চলে হয় এখনো। তো আমার কিছু বই পুস্তক দেখা যায়, কয়েক বছর ছিলাম তো পুরানো বইগুলো ওই বাড়িতে টাকের উপর রাখতাম, তো যখন বলতে বিস্কিট গুলা আনছে কি করবো, তখন আমার কথা তো তারা শুনতেছে, ওটা তো শোনে না, আমার কথার অনুযায়ী তো তারা বসতেছে কিছু। তো আমি যখন বললাম যে বিস্কুট গুলো তাকের উপরে রেখে দাও বইয়ের ফাঁকে, আমি শোন অবস্থায় বইয়ের ফাঁকে রেখে দাও, যখন বললাম বইয়ের ফাঁকে রেখে দাও, এমন সময় ওরা বাতি জ্বালাইছে, দরাটা সুযোগ হয়েছে, বাতি জ্বালানোর সাথে সাথে তারা বিস্কুট ওখানে পাইছে, কিন্তু ওইটা আমার আর স্মরণ নেই, বাতি জ্বালার সাথে সাথে আমার সাথে মিশে গেছে। তারপরে আমার কোনো চেন্স ছিল না, কি করছি জানি না, পরবর্তীতে শুনছি যে আমি বলে ঘুম থেকে উঠে দৌড় দিছি,
ঘুম থেকে উঠে দৌড় দিয়েছিলেন ওই সময়।
হ্যাঁ, আমার সেন্সলেস ওই সময়, আমি আর জানি এটা তাদের কাছে শুনছি, যখন তারা বাতি জ্বালাইছে তখন আমি চেতে গেছি বাতি জ্বালালে কেন, তারা বিস্কুটও দেখছে ওখানে, বিস্কুট আছে। ঘুম থেকে উঠা আমি দৌড় দিছি দরজার দিকে, তোরচা যেটা তোরচার দিকে দৌড়ছে, তারা দুই তিনজন আমাকে দূরে পাইতেছে না, সামনে থেকে মানুষ ওভারটেক করে আমাকে আটকাইছে, আটকে দুই তিনজনে মিলে আমাকে দূরে রাখতে পারতেছে না, বাসাতে নিয়ে আসছে। আসার পরে বাসাতে জোরকে দূরে রাখছে, এখান থেকে হুজুরদেরকে খবর দিছে যে ও আটকেছে আসেন। এগুলো তো আটকানোর জন্য একটা ফর্মালিটি আছে, এইভাবে আটকিতে হবে
জিনকে ধরার জন্য।
হ্যাঁ, কিন্তু ওরা তো জানে না, কিন্তু হুজুর যখন আসতেছে ওরা কিন্তু বুঝতে পারে, যদি কোন কবিরা যদি অথবা কেউ যদি সারাবে এরকম লোক যদি আসতে থাকে তাহলে ওরা কিন্তু বোঝে
যে হ্যাঁ ধরা পড়েছে।
হ্যাঁ, ধরা পড়ছে। তখন ও আসতে আমাকে সারাতে চলে গেছে, আসতে আমি স্বাভাবিক হয়ে গেলাম, আমি ঘুমিয়ে গেলাম, ও চলে গেছে, হুজুর ঈশা আমাকে ডাকতেছে, শরীর খুব ব্যথা, প্রচন্ড পরিমাণ শরীর ব্যথা, জোরাজোর করা হয়েছে, তো এটা তো আমি যদি জানি না, কিন্তু আমার শরীর ব্যথা কেন, আমার হয়তো সন্দেহ হয়ে গেল যে ঘটনা তো খারাপ, হুজুরকে দেখে আমি বুঝে লাইছি যে ঘটনাটা কিছু হয়েছে, আমাকে বলে না কেন আসছে, বলছে আপনি এখানে এত রাত্রে, বলছে মাঝে সাজে আস নেয়, এইবার থাকবি যে আমাকে তো বলস নেয়, এই জন্য আমি আসছি খোঁজ নেওয়ার জন্য। তো ঘটনা আমাকে বলছে বিস্কিট রেডি করতে আসছে, আমি সকালে নাস্তা করার জন্য আমি কিনে নিয়ে আসছি, জানি যে রাতে থাকতে হবে, অথচ আমি জানি না, আমি খাইতেই আসছি, এবারে খাওয়া চলে যাবো, আসার পরে আমাকে বলে থাকতে হবে। তো পরে ওরা আমার কথা বার্গেটিং করে নেয় আমার সাথে, কারণ জানে যে আমি অস্বীকার করি, সবসময় অস্বীকার করছি, আজকে দুই তিন বছর পর্যন্ত অস্বীকার করছি। লাস্ট পর্যন্ত হুজুর করলো কি, ওদের কাছে গোপনে একটা তাবিজ রেখে গেছে, আবার যদি আসে তাহলে এইটা ওর হাতের কেউ আঙ্গুলে বেঁধে দিবেন, বাম হাতের যে কেউ আঙ্গুল, এই কেউ আঙ্গুলে বেঁধে দিবেন, বাঁধলে দিলে যাইতে পারবে না, আমাকে খবর দিবেন, আমি এসে এটা ধরবো। কিন্তু আর আসে নাই, আর আসেও নাই, আর ওরা আমাকে এভাবে ধরতেও পারে না। পরে একদিন হুজুর আমাকে বলতেছে, দেখো তুমি তো অস্বীকার করো সবকিছু, তোমাকে কিন্তু নিয়ে যাবে, তোমাকে ওরা ওদের দেশে নিয়ে যাবে। একটা কথা, ওদের দেশ আমি জিজ্ঞাসা করছি, ওদের দেশ কোথায়? ওদের নির্দিষ্ট দেশ আছে, ওদের দেশ নাকি কোয়ে কাহাফ নামে একটা জায়গা আছে।
কোয়ে কাহাফ?
হ্যাঁ।
এটা কি রিলিজিয়াস্টিক ওয়েথ কোন জায়গা আছে বা এরকম কোনো কিছু আপনি জানেন না?
আমি জানি না, তবে শুনছি অন্য অন্য লোকের থেকেও শুনছি পরবর্তীতে, যে কোয়ে কাহাফ নামে নাকি একটা জিন্নাতের একটা দেশ আছে, ওদেরখানে জিন্নাতেরই বসবাস, হয়তো বা হতে পারে একটা সমুদ্রের, আমি ওদের কাছে এত কিছু জানি না ডিটেলস।
জিন্নাত মানে হচ্ছে জিন, রাইট? জিন, ওকে।
ওর থেকে শুনলাম যে ওদের দেশগুলো ওখানে ওরা বিভিন্ন জায়গাতে চলাফেরা করে, চলাফেরা করতে পারে যে কোনো সময় যে কোনো জায়গাতে। হুজুর বলতেছে যে তোমাকে কিন্তু নিয়ে যাবে, তোমাকে কিন্তু লাই দিতেছে খাওয়ার জন্য, তুমি যদি চলে যাও ওখানে বাবা মাকে জীবনে পাইবে না, তোমার ঠিক আছে, তোমার বাবা মা বড় নাকি জিন বড়? তো আমি তো অস্বীকার করতেছি, কিন্তু যখন বাবা মার কথা বলছে তখন আমার ভিতরে একটু কাজ করতে আসলো, তো কথা ঠিক, আমাকে তো নিয়ে যাবে। হুজুর মানে পয়েন্টে পয়েন্টে কথাগুলো আমাকে বলতেছে, পরে আমি স্বীকার করলাম যে হুজুর আমার সাথে এই সমস্যাগুলো আছে।
এরকম কি নিয়ে যায় কাউকে হুজুর যেগুলো বলছিল?
হ্যাঁ, নিয়ে
এক্সাম্পল দিয়েছিল কাউকে?
হ্যাঁ, নিয়ে যায় এরকম বহুত আছে।
কিরকম?
যেমন আমাদের মাদেশার পাশের বাড়িতে একটা লোক, উনি খেজুর গাছে উঠছে একদিন, এই খেজুর গাছ থেকে ওনাকে নিয়ে গেছে,
আর পরবর্তী খুঁজে পাওয়া
যায় না, পাওয়া গেছে, খেজুর গাছে খেজুর কাটার জন্য উঠছে, বয়স অল্পই সময়, প্রায় আট দশ বছর, গ্রামের মধ্যে খেজুর পাকে, এই খেজুরটাকে আবার গাছ সোরা কাইটায় নিয়ে ভিজায় তারা পাকায়
লবণ দিয়ে পাকায়।
হ্যাঁ, তো ওই খেজুর গাছে উঠছে একা, ওরে খেজুর গাছ থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ পরে ওরে রাত্রে বেলা চালের উপরে রেখে গেছে, টিনের চালের উপরে রাত্রে বেলা, ও সেন্সলেস অবস্থায় আছে, একবারে খুব কঙ্কালের মতো হয়ে গেছে, এবং অত্যন্ত দুর্বল ছিল, সে ডাকার মতো ক্ষমতা তার ছিল না।
এবং ওই সময়টাতে আপনারা কি দেখলেন, মানে তার কাছ থেকে পরবর্তী জিজ্ঞেস করে কিছু জানতে পেরেছেন?
তার থেকে জানতে পারছি যে সে বলছে আমাকে এমন একটা জায়গায় নিয়ে দেওয়া হয়েছে, ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে দিন না রাত্র আমি বুঝতে পারলাম না,
ওকে,
দেখলাম বিভিন্ন প্রকার মানুষ, তবে অধিকাংশ মানুষগুলো খুব সুন্দর সুন্দর, আর অধিকাংশই মহিলা, আমাকে বিভিন্ন প্রকারের খাবার খাওয়ার জন্য খাইতে দিছে, কিন্তু আমি খাইনি, আমি একটু পানিও খাইনি কয়েকদিন, এই জন্য দুর্বল হয়ে গেছে, যদি আমি খাইতাম তাহলে আমাকে রেখে দিত। আবার উনি আবার আগে কার কাছ থেকে শুনছে মনে হয় যে খাইলে রেখে দেয়, তো উনি নিজে তো খায় না, আর যখন না খাইছে এক সপ্তাহ পরে যেই লোকটা নিছে ওনাকে, ওনাকে নিছে একটা মেয়ে, ওই মেয়েটাকে অন্য এক পুরুষ লোক বলতেছে এই মরে যাবে, মরলে কিন্তু কোর্টের বিচার হবে, তা থেকে নিয়ে দিয়ে আসো, ওকে তো কিছু খাচ্ছে না, পরে যা ও এক ঘন্টার মধ্যে বলতে আমি সেন্সলেস হয়ে গেছে, আমাকে কি বাবা আছে জানি না, রাত্রেবেলা সালের উপর দিয়ে গেছে, পরদিন সকাল 9-10 দিকে কারা এই মানুষ উঠানে নামছে তাকে টিনের চালের উপরে পরে ওখানে নামাইছে। তো এরকম কয়েকটা ঘটনা আমার জানা আছে।
আপনি কি জানেন যে ওরা নিয়ে গিয়ে আসলে কি কাজ করে?
আমি যতটুকু জানি ওরা নিয়ে গিয়ে বিয়ে শাদী করে।
আচ্ছা,
আর ওরা মহিলা যখন কোন পুরুষের লগ লেবে তখন এটা তাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসার উদ্দেশ্যে হয়, আর পুরুষ যখন কোন মহিলার লগ লয় তাও একই উদ্দেশ্য হয়, কিন্তু পুরুষ যদি পুরুষের লগ লয় তাহলে ক্ষতি করে, আর মহিলা মহিলার লগ লয় ক্ষতি করে। আবার ভালো মন্দ মানুষের মধ্যে যেরকম আছে ওদের মধ্যে এরকম আছে, হয়তো অনেক সময় পুরুষ খারাপ আছে না, মানুষের মধ্যে তো বিভিন্ন খারাপ তবিয়তের মানুষ আছে, পুরুষের মধ্যে এরকম কিছু জিন আছে যারা মহিলাদের লগ লয় তাদের সাথে স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করে, এরকম বহু ইতিহাস আছে আমার জানাই আছে কয়েকটা, আমি নিজে ছাড়াইছিও।
আচ্ছা, আপনি তো ছাড়ানোর প্রসেসের জায়গায় আমরা পরে আসবো, যাই হোক, তারপরে সিরিয়ালে আপনি তারপর কি হলো?
হুজুর যখন আমাকে বললো যে তোমাকে নিয়ে যাবে, তোমাকে খাওয়ায়া তোমাকে লাই দিতেছে, না হলে তুমি চিন্তা করো তুমি তো মানুষ, সে তো মানুষ না, সে যদি স্বাভাবিক মানুষ হইতো, তুমি যদি মনে করো স্বাভাবিক সে মানুষ, তাহলে দিনের বেলা আসতো তোমার কাছে, তুমি তাকে চিন্তা পরিচিত হইতো, তার একটা ঠিকানা থাকতো, তুমি কি তার বাড়ি চিনো? বলছি না। তো তুমি কি তাকে দিনের বেলা কোনোদিন আমার সামনে আমাদের সামনে মানুষের সামনে তোমার আসে? আমি বলছি দিনের বেলা মানুষের সামনে আমাদের কাছে আসে কিন্তু কেউ দেখে না, তাকে ওর মানুষ হলে চলে যায়, আর রাত্রে বেলা আসে। হুজুর আমাকে বিভিন্ন লজিক দেখাইলো যে যদি মানুষ হইতো তাহলে তুমি হয়তো বা মনে করো তোমার পরিচিত অথবা মানুষ, তাহলে সে রাত্রে বেলা আসে কেন, মানুষের সামনে প্রকাশ হয় না কেন, তোমাকে তো খাবার দেয় কেন, তোমার সাথে কোনো কথাবার্তা হচ্ছে না কেন, এরকম বাজে বিভিন্ন লজিক হুজুর আমাকে দেখাইলো। তার আমি চিন্তা করলাম কথা তো ঠিক, সে আমাকে কেন খাবার দেয়, আর সে কে? আমি তো তাকে দেখলাম ওই বিলের ভিতরে একদিন, তারপর থেকে সে আমার কাছে এত পরিচিত কেন, তাকে আমি এত মহব্বত করতেছি কেন, কারণটা কি? তো সে যদি আমাকে নিয়ে যায় আমি কি বাবা মার কাছে আসতে পারবো না? আমার নিজের ভিতর নিজের প্রশ্ন, না আমি রাখবো না ওকে। তো হুজুর কাছে সব স্বীকার করলাম, স্বীকার করার পরে হুজুর আমাকে খালের ভিতরে, খাল চিনে কিনা?
জি চিনি, খাল চিনি।
এই খালের ভিতরে নামাইয়া হাঁটু পরিমাণ পানির ভিতর নামাইয়া হুজুর আমাকে একটা গোসল দিল, স্বীকার করার পরে তাবিজ আমার বাম হাতে লাগাই দিল। লাগাই দেওয়ার পরে এখন আরক চিত্র লাগা দেওয়ার পর এখন দেখি অনেক রাত্র যখন হয় তখন আমনে আমনে ওর ঘুম ভেঙে যায়। ও হুজুর আবার বলে দিছে খবরদার তাবিজ কিন্তু খুলবা না, কারণ এখন সে আঘাত পেয়েছে, এখন যদি তুমি যদি তাবিজ খুঁজে ফেলো তোমাকে এখন রাখবে না, সে এখন নিয়ে যাবে। আর হুজুর আমাকে লজিনবাড়ি মাদ্রাসা দুই জায়গাতেই থাকা বন্ধ করে দিল, বন্ধ করে আমাকে তার বাড়িতে রাখতো, তার সামনের বারান্দাতে সে এক পাশে খাটের উপরে থাকতো, আমাকে আরেক পাশে খাটের উপরে রাখতো।
এই ঘটনাগুলো এগুলো কি আপনার বাড়িতে জানাজানি হয়নি?
বাড়িতে পরে জানছে।
আচ্ছা, সেই সময় জানাজানি
না, সেই সময় জানাজানি, বাড়িতে যখন আসতাম তখন এগুলো কোন আলামত আমার ভিতরে আসতো না, আর ওর সাথে কথা হইতো বাড়িতে যাওয়া এগুলো কেউ না জানে।
আচ্ছা আচ্ছা।
আর বাড়িতে হুজুরের কাছে সব শুনতো, আমাকে কিন্তু
কেউ
বলতো না, জিজ্ঞাসা করতো না তেমনটা, আর জিজ্ঞাসা করলেও আমি এগুলো কে প্রশ্রয় দিতাম না,
কারণ
আমার তো আমি ওকে ভালোবাসতেছি। যখন গোসল দিল তাবিটা পড়ল, এখন অনেক রাত্রের সময় আমি দেখতেছি ঘুম ভেঙে যায়, ও দূরে দাঁড়া রয়েছে, আমার কাছে আসে না, বাট দূরে দাঁড়ায় থাকে, কাঁদতেছে আর আমাকে বলতেছে তাবিটা খুলে ফেলাও, তোমার সাথে কথা বলবো তাবিটা খুলে ফেলাও। কিন্তু ওই সময় আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, হুজুর তো বলছে এখন তাবিজ খুলে ফেললে আমাকে নিয়ে যাবে, না খা তাবিজ খুলবো না। তো অনেকদিন পর্যন্ত এখন কেমন ভয় ভয় কাজ করতেছে আমার ভিতরে, এখন হুজুরকে আবার বললাম হুজুর এরা তো এখন যখন সারাইছেন একবারে সরাই দেন, এরা তো আমার কাছে দূরে থেকে আমাকে ডাকতেছে,
কষ্ট দিচ্ছে,
হ্যাঁ দূরে থেকে ডাকতেছে, এখন আমার ভিতরে কষ্ট লাগতেছে, আপনি একটু কিছু করেন। তখন হুজুর আবার আমাকে তাবিজ দিল, দুইটা তাবিজ একসাথে আমাকে দিছে, আর আবার আবার তাবিজ দেওয়ার পরে এবার বলতে হুজুর কয়েকবার দেখবে না, এবার কাছে আসবে না, তোমাকে দেখাই দিবে না। তো এখন আবার আরব চিত্র, তিনবার তিন রকম হইল, এবার দেখছি অনেক রাতে ঠিকই ঘুম ভাঙে কিন্তু সামনে দেখি না, বাট বাহিরে কান্নার আওয়াজ আসতেছে, খুব চিকন শুনে মহিলাদের কান্নার আওয়াজ আসতেছে। তো অনেকদিন পর্যন্ত এই কান্নার আওয়াজ গুলো আমার কারে বাড়ি খেত, তারপর আস্তে আস্তে হুজুরকে বলার পর হুজুরকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ অনেকদিন পর্যন্ত তোমার সাথে সম্পর্ক ছিল তো মায়া ছাড়তে পারতেছে না এই জন্য কাঁদতেছে।
আপনার মায়া লাগতো না? আমার তো শুনেই মায়া লাগছে। আমি কিন্তু আমি বলতেছি না যে আমি এগুলোতে বিলিভ করি বা কোনো কিছু, বাট আমার সিনারিও আমার কাছে যদি নাটকের মতো হয় তো পুরো মায়া লাগছে। এটা মানুষ ক্ষতি করছে না, কিছু করছে না, মানুষ তো ঠিক না, জিন বা পড়ি যেটাই বলি ক্ষতি করছে না, তাকে ছাড়ানোর জন্য এত চিন্তা ভাবনা। অনেক মানুষকে পাওয়া যাবে দুনিয়াতে যারা বাস্তবিক জীবনে অনেক কষ্টে আছে, এবং তাদেরকে যদি বলা হয় ভাই
তোমাকে পরিণাম নিয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করে দিই, আমার মনে হয় এক পায়ে খারাপ হয়ে যাবে। না, ব্যাপারটা আসলে এরকম না। আমি যেটা বলতে চাই আজকের এই জীবনের গল্প নিয়ে, আজকে এখানে এমডি মুরাদ তার জীবনের গল্প বলছে, এমডি মুরাদের জীবনের গল্পে সুপারন্যাচারাল কিছু বিলিফ জড়িয়ে আছে, জিনের গল্প, পরীর গল্প। এবং সেই জিন পরীর গল্প আমরা ছোটবেলাতে অনেক মজা করে দাদি নানির কাছ থেকে শুনতাম, অনেকে হয়তো বাস্তবিক জীবনে নিজের জীবনে এরকম প্রমাণও পেয়েছেন। কিন্তু আমরা ইন জেনারেল ফর্মে যেটাকে বলছি যে আমরা কাউকে ইনফ্লুয়েন্স করছি না, বিলিভ করবেন কি করবেন না সেটা আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আপনি কিছু শিখবেন কি শিখবেন না সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার জীবনে এটা হয়েছে এবং এটা জীবনের গল্প অবশ্যই। সেই অর্থে আমরা আমাদের হ্যালো ইট 920 তে আজকে এটা তুলে ধরছি, বাট আবারও বলছি আমরা কাউকে ইনফ্লুয়েন্স করতে চাই না এটা দিয়ে। আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে মুরাদের ছবি সহ, মুরাদের সেই সময়কার ছবি যখন তার উপরে জিন আসর করেছিল বা পরী আসর করেছিল সেই সময়কার ছবি কিছু দেওয়া হয়েছে ওখানে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন এবং মুরাদের যাবতীয় ছবি এবং স্ট্যাটাস এগুলো দেখতে পাবেন। সুতরাং চলে আসুন। হ্যাঁ, তারপর কি হলো? দূরে থেকে কান্নার শব্দ পেতেন,
কান্নার শব্দ পেতাম তো কিছুদিন পরে ঠিকই এটা আমার সাথে চলে গেল। এখন এইটা যে আমার কাছ থেকে চলে গেল, এর আগে আমার যতটুকু ভয় কাজ করতে এখন আমার এত কোনো ভয় নেই। ও যখন সে আমাকে দূর থেকে দেখা দিত, ওই সময় সে একদিন রাগে আমাকে বলছে যে এক যুগ বারো বছর পরে যদি হয় তোমার কাছে আমি আবার আসবো।
ও এটা বলে গেল?
হ্যাঁ, সে এক যুগ বারো বছর।
ও কি বলতো আপনাকে, মানে প্ল্যান কি ছিল ওর?
ও তো আমাকে কিছু বলতো না, সারা রাত ওর সাথে গল্প করতাম, রাত্র গল্প করতাম, কি যে গল্প করতাম এটা আমার বুঝে না। বাড়ি কই কি আসছো, মানে এই বিভিন্ন
কখনো ছুঁয়ে দেখেছেন?
হ্যাঁ, দুষ্টামি বদামি করতাম, কথাবার্তা বলতাম, একসাথে শুয়ে থাকতাম, মাঝে মধ্যে আমার পাশে বসে থাকতো। এটা আসলে আমাদের লেসনার কি বিশ্বাস করে কি করে না
ছেড়ে দিন তাদের উপরে,
তাদের উপরে।
তবে আপনার জীবনে যেটা হয়েছে
বিশ্বাস করার জন্য আমি নাহলে মিথ্যা আশ্রয় নিতে পারি, কিন্তু আমার এগুলো প্রত্যক্ষদর্শী যারা তারা কিন্তু এখনো জীবিত, আমরা লোভ ফোনে কথা বলতে পারতেছি।
আমরা বলবো, আমরা ফোনে একবার শেষের দিকে বলবো।
তো এইভাবে যে আমার সাথে যে দুষ্টমি করতেছে কথা বলতে, এটা তোরা দেখতো না? তো তারা আমার এই সমাজের সম্পর্কে সবকিছু জানে। হঠাৎ এরকম মাঝে আমার কাছে ভয়গুলো ওই সময় কাটে যায়, আমার ভিতরে কোন প্রকার ভয় নেই, কিন্তু তাবিজ আমার সাথে আছে। তো ওই হুজুর তারপর থেকে যেখানে যাইতো দিনের বেলাও আমাকে একা ছাড়তো না, হুজুর আমাকে সাথে সাথে নিয়ে যেত বিভিন্ন জায়গাতে। হুজুর তো মানুষকে বিভিন্ন জিনিসের জন্য তাবিজ দিত এবং এই জিন বুথ ছাড়াইতো, এই হুয়াক্কা বিভিন্ন প্রকার দিত। তো ভালো হুজুরের খুব একটা নাম সুনাম ছিল এই দিক দিয়া,
জিন ছাড়ানো হুজুর।
তো হুজুর আমাকে নিয়ে যেত মাঝে মধ্যে, আমাকে দিয়ে তাবিজ দেখাইত। তাবিজ দেখালে আমি তো ছোটবেলা থেকে চালাক ছিলাম, তো তাবিজ দেখালে কোন তাবিজটা কোন রোগীদের জন্য লেখা এটা আমি ফলো করতাম।
গুরুমারা বিদ্যা। ওকে,
মাদ্রাসা যখন আমাকে দিয়ে বই পুস্তক পাঠায় অনেক সময় আগে পাঠাইতো যে তুমি চলে দাও, আমি সেটা আমার খাতার ভিতরে দেখা দেখা
লিখে রাখতাম,
লিখে রাখতাম যে এটা এই জন্য। এরকম ভাবে প্রায় সময় আমি বিভিন্ন জিনিসগুলো সংগ্রহ করে রাখতাম।
ওকে,
তো একদিন হঠাৎ করে তো দেখলাম কি যে এক জায়গাতে একটা মহিলাকে জিনে আশ্রয় করলো। আমার লজিন বাড়ি থেকে অনেক দূরে, আশ্রয় করার পরে এই মহিলাকে সর্ব অবস্থায় উলঙ্গ রাখত
ওই জিন।
এবং কি মহিলার শরীরে যদি কোনো কাপড় দিত সব ফেলাই দিত।
ওকে,
মহিলা খুলে ফেলাই দিত, আমরা তো দেখতেছি মহিলা খুলে ফেলায়, আমরা তো জিন দেখতেছি না, কারোর সাথে যে আসল করে সেই সময় দেখবে কিছু। আর মহিলার তো ওই সময় চেঞ্জ থাকতো না, কারণ লগে যে কোনো অন্যত্র জিনিস হাঁটছে। এটা স্বাভাবিকভাবে কারো কাপড় চোপড় কিন্তু কেউ খুলে ফেলাই দেয় না। যদি জিন যদি না হয় তবে কেন সে কাপড় খুলে ফেলে, মানুষ দেখতে না জন দেখতেছে না এরকম। আমি শুনলাম যে এগারোটা লোক, এগারোটা কবিরাজ তার হাতের মায়ের খেয়ে গেছে, এই মহিলার হাতের। যেই কবিরাজ হারিয়ে আসে ওই কবিরাজ সে থাপড় চোপড় দেয়, একটা থাপর দিল দিছে, কিন্তু কেউ সবাই সিলিন্ডার করে চলে গেছে, কেউ ছাড়তে পারে না। আমার হুজুর জানে না, আমার লজিং বাড়ি থেকে অনেক দূরে। এক লোকের মাধ্যমে সংবাদ পাইলাম, আমার একটা বন্ধু, এই বন্ধুর মাধ্যমে সংবাদ পেলাম, ওদের এক আত্মীয় মানে ওর মামার সমুদ্রের বউ।
জি,
আমার বন্ধুর মামার সমুদ্রের বউ, ও কয় চলে একটা দেখে আসি। ফর আমি বলতেছি আমার ভয় লাগতেছে, আমি কিন্তু ভয় লাগতেছে এমনি বলতেছি, কিন্তু আমার কিন্তু সাহস আছে, কারণ আমি তো এটা দেখে অভ্যস্ত, আর হুজুরদের সাথে বিভিন্ন জিনিসগুলো দেখে আমার অভ্যস্ত হয়ে গেছে, আর নিজেকে নিজে কিছু এই সমস্ত জিনিস থেকে কিভাবে সেভ করা যায় এগুলো আমি জানি। তো আমি আগে কোথাও যদি শুনতাম যে এই ঘরে একটা জিন আছে, এই ঘরের ভিতরে মুখের
This track was downloaded from fusionbd.com.
বুঝতে পারছি, তাহলে আমি যাওয়ার আগে আমি নিজেকে নিজে সেভ করা যায় যে সমস্ত জিনিস ওগুলো আমি করে যেতাম বাইরে থেকে। তো এবার যাইতেছি, যখন এবার দরজা আমি গেলাম, এই আমার ফার্স্ট 2002 এর ঘটনা হয় কি। এবার যখন দরজা পর্যন্ত যখন গেলাম, তখন ভিতর থেকে ও চিল্লাইতেছে, ও আসে কেন, ওই মহিলা ও আসতেছে কেন, ওই ছোট বাচ্চা মানুষ, একটুনি বাচ্চা, ওই বাড়িতে ওর সাহসটা দিয়ে কেউ এখানে আসার, কিন্তু আমি কিন্তু কিছু জানি না, আমি পরে শুনলাম। তো ওরা বলতেছে কে আসে, ওরা তো জানে না কিছু, বাড়ির লোক তো কিছু জানে না, আমি তো যাচ্ছি দেখতে।
তখন তো আপনার সাথে আপনার পরিটা নেই, ছেড়ে গিয়েছে।
নাই, তখন তো আমার থেকে ছেড়ে গেছে। তো আমি কিন্তু এগুলো কিছু করতে পারি, এগুলো সারানোর টানোর ব্যাপারে আমি অনেকগুলো জিনিস জানি।
আপনি হুজুরের কাছ থেকে শিখেছেন?
হুজুরের কাছ থেকে শিখছি, শুধু এই সময় না, আমি শিখছি কিন্তু ওই যে মসজিদে যখন হুজুরের সাথে থাকতাম, হুজুরের ছেলের সাথে,
তখনও কিছু শিখেছেন?
ওই সময় থেকে আমি এগুলো ফলো করতাম।
ওকে,
ওই সময় থেকে নিজে থেকে যেটুকু পারতাম, কালা কালি দিয়ে হোক, যে কোনো হোক, আমি নোট করতাম। এগুলো হুজুরের বইগুলো রাখতে, হুজুরে কোনো দিলে আমি তো দেখতাম হুজুরের কোন জিনিসটা কিসের জন্য লেখছে, আমি ওইটাকে ওইভাবে এইটা এই জিনিসের জন্য লেখে তার এটা ওই নকশাটা উঠে রাখতাম।
আচ্ছা আচ্ছা।
তো এইভাবে যখন ওই বাড়িতে যাই, ভিতর থেকে ওই মহিলাটা ছিল, ও আসতেছে কেন ওই বাড়ি, তোর কি একটু নেই বাচ্চা মানুষ? পরে যখন এরকম ভাবে আসছে, আমি সামনের দরজায় আসিয়া যখন ভিতরে পা দিছি, ও ভিতর রুম থেকে সবাইকে ফালাই দৌড়ে আইসা, শুধু আমি দেখলাম আমার সামনে ওর চিত্রটা যেরকম দেখলাম, ও শুধু পেটিকোটটা পরানো, কোনো কাপড় ওর শরীরে ছিল না। ও দৌড়ে এসেই আমার গায়ে থুতু মারছে, অন্য অন্য কবিরাজে থাপড়াইছে, এগারোটা কবিরাজে মোট থাপড়াইছে সে। তো আমার গায়ে এসে থুতু মারছে, থুতু মারো না, আমি তো আগেই বললাম একটা সুচি বেটে ফের, আমি যেটা আমার খুব মেজাজ গরম হয়ে গেছে, আমি লাগে দিলাম সাথে সাথে কোনো কিছু না বোঝার আগে একটা চটকোনা, চটকোনা দিয়ে আমি ওখানে যাবো, মানে খাটটা দেখা দিলাম ওখানে যাবো, বলার সাথে সাথেই সে কোনো কিছু না বোঝার সে উঠে যায় বসে গেছে। এখন পুরা বাড়ির ভিতরে, পুরো ঘরের ভিতরে যত মানুষ, সবার কান সজাগ হয়ে গেছে। আরে এই কথা রুখতে কেউ শুনাইতে পারে না, ওর যে একজন থাপ্পড় দিছে আর ওখানে বসতে বলতে বসে গেল, কারণটা কি? এখন ওই আমার বন্ধুকে বলতে ও পারবে, আমার মনে হয় ও কিছু জানে, তাহলে ওকে করতে বলো। তো ও আবার বলতে হওয়া ওর সাথে আগে জিন ছিল, ও তো জানে না যে আমি এগুলো করতে পারি, ওইটা বলছে যে ওর সাথে আগে জিন ছিল।
আচ্ছা,
অন সবাই মনে করতে ওর সাথে যাতে জিন ছিল, তাহলে ও মনে এগুলো সারাইতে পারে। কিন্তু আসলে আমার জিনের সাথে আর এগুলো সারানোর ব্যাপারে আমার কোন সম্পর্ক নেই।
ফার্স্ট টাইম?
হ্যাঁ, ফার্স্ট টাইম। এখন সবাই আমাকে ধরছে তুমি করতে হবে এটা, আমি না, আমি তো এগুলো করতে পারি না, আমি এগুলো জানি না, এগুলো আমাদের হুজুরে জানে, আমি জানি না, আমাকে থুতু মারছে বিদে আমার মেজাজ গরম হয়ে গেছে, আমি থাপড় দিছি, না তুমি পারবা। এখন এমন বাজি ধরছে, আমি বলছি ঠিক আছে আমার হুজুরের কাছে যান। আমি লোক পাঠাইলাম হুজুরের কাছে, লোক পাঠানোর পর দিয়া হুজুরে ওখান থেকে শুনলো কাহিনীগুলো, শুনিয়া একটা ছাত্র ওই লোকের সাথে পাঠিয়ে দিল আর বলল যে মুরাদকে বলো ছাড়াইতে, মুরাদ তো এগুলো পারে। কিন্তু হুজুর কিন্তু আমি যে নোট করে রাখি, হুজুর এটা টের পাইছে, কিন্তু হুজুর বোঝে যে কিছু শিখছে, কিন্তু হুজুর দেখে না, কোনো সময় ছাড়াইনি তো। আর হুজুর মাঝে মধ্যে আমাকে লেখাই তো এগুলো, যে এই তাবিজটা লিখে দাও। তো হুজুর জানতো মাঝে মধ্যে দেখতো যে আমি এগুলাকে নোট করি,
নোট করি। হ্যাঁ, আচ্ছা।
তখন হুজুর বলতেছে মুরাদ তো আছে, মুরাদ ও পারবে, আমি অনুমতি দিলাম ওরে করতে বলে।
আচ্ছা,
আর একটা ছেলের সাথে পাঠিয়ে দিল, ছেলেকে বলে দিছে তুমি যে মুরাদকে বলবা কন্টাক্ট করে নেওয়ার জন্য, এই যে সারাবে সারানোর জন্য কন্টাক্ট করে নেওয়ার জন্য কত টাকা,
টাকা পয়সা?
কত টাকা? 5,000 টাকা ওই সময় 2002। তো 5,000 টাকা না, আমি যদি 10,000 টাকা চাই ওরা দিতে রাজি, ও তো সমস্যার ভিতরে ভুগতেছে। হুজুর বলছে ও যদি না পারে তাহলে আমার কাছে তুমি এসে পড়বা, কর জন্য সাইকেল নিয়ে এসে পড়বা। তো পরে আসছে ও, এসে যখন আমাকে বলছে, তখন আমি বললাম যে আমাকে সারাবো, আমি খরচের জন্য 5,000 টাকা দিতে হবে, ঠিক আছে দিব 5,000 টাকা। তখন ফার্স্ট টাইম ওকে আমি সারাই।
কি করলেন আপনি? হোয়াট ওয়াজ দ্য প্রসিডিউর, ফুল প্রসিডিউরটা আমাদেরকে একটু বলেন।
যখন ওই এটা হয়েছিল, হওয়ার পর দিয়ে আমি ওখান থেকে আবার আমার লজিং বাড়িতে আসলাম। লজিং বাড়িতে আসে আমার যে খাতাগুলো ছিল, খাতার ভিতরে যেগুলো আমি নোট করলাম, এগুলো থেকে বাসি আমি জিনিসগুলো নিলাম, যে এই রোগীর জন্য কি কি জিনিস, এই জিন সারানোর জন্য কি কি করণীয়।
ওকে,
নেওয়ার পরে আমি একটা তাবিজ আছে নকশা, এটাকে লেখিয়া পলিতা বানানো হয়, সলিতা যেটাকে বলা হয়, পেঁচাইয়া,
এটা পেঁচালেন?
হ্যাঁ, পেঁচাইয়া। এই পেঁচানোর পরে এটাকে তুলা দিয়া সরিষার তেল এটাতে লাগাইয়া, সরিষার তেল দিয়ে ভিজাইয়া ওর চুলে ধরলাম আগে এক হাতে, বাম হাতে ওর চুলে ধরে এটাকে পোড়া দিয়া, ও এটার সাথে আপনার সুতি কাপড়, সুতি কাপড় দিয়ে এটাকে পেঁচাইয়া, তুলানা সুতি কাপড় দিয়ে পেঁচাইয়া এটাকে সরিষার তেল মিশাই ভিজাইয়া, তারপর এটা আগুনে জ্বালাইলে এটা আগুনে পুরো সরাসরি জ্বলবে না কিন্তু ধোঁয়া হবে, আস্তে আস্তে পড়বে আর ধোঁয়া হবে। এই ধোঁয়াটা ওর নাকে দেওয়া, ধোঁয়াটা ওর চুলে ধরিয়া ওর মাথার উঠে দুই তিনজন ধরে রাখছে ওকে, আর ওর মাথার খুব লাড়াছাড়া করতেছে, কয়েকজন ধরে রাখছে, ওর নাকের দিচ্ছে। যখন নাকের করে দিচ্ছি তখন ও বলতেছে আমি চলে যেতেছি, যখন অনেকবার এরকম কষ্ট পাইতেছে তখন বলতেছে আমি চলে যেতে আমাকে ছেড়ে দাও। তো তুই চলে যাবি কেন, আসছিস কেন, ওকে পছন্দ হয়েছে আসছি। তো এক সময় ওর সাথে কেন আসলে, তো বলতেছে আমি ওই রাত্রেবেলা বাহিরে গেছে, ও প্রসাব করতে যখন বসছে আমার গায়ে প্রসাবের ছিটা গেছে, আমি গাছের সাথে ছিলাম, ও পাশে প্রসাব করছে, ছিটাটা আমার গায়ে গেছে। আমার গায়ে যাওয়ার কারণে আমি ওর সাথে আসতে, এখন আমি ওর সাথে যাইব না, প্রথম বাসে যাবেন, এখন বলতেছে আমি চলে যাব। তো এখন চলে যাবে তুমি, তোমাকে তো এমনি যেতে দেওয়া যায় না, তুমি কিছু নিয়ে যাও। বলছে আমি কিছু নিব না, আমি এমনি চলে যাব। বলছে না, এমনি তোমাকে যেতে দেবো না, তুমি যখন আসতো কিছু নিতে হবে তোমার, হয়তো জারু নিতে হবে নয় জুতা নিতে হবে। তো বলছে না আমি কিছু নিব না, এমনি
ঝাড়ু জুতা কেন নিতে হবে,
মানে এটা ওকে অসম্মান করে পাঠানো।
ওকে
ও কেন আসলো, তাও হাতে না, দাঁত দিয়ে কামড়ে নিতে হবে। তখন ও জুতা নিবে, জুতা নিতে রাজি হয়েছে। ঠিক আছে, জুতাটা সামনে রাখলাম, একজনকে বলে একটা জুতা রাখেন স্যান্ডেল, এই স্যান্ডেল পরে হাত দিয়ে ধরছে, না হাতে নিলে হবে না, এটা নিতে হবে তোমার দাঁত দিয়ে কামড়েয়া। তো দাঁত দিয়ে কামড়েয়া ও জুতা লইল, ওকে ছেড়ে দিলাম, ও এখান থেকে দৌড়ে যেয়া দরজার সামনে ও পড়ে গেছে, পড়ে সেন্সলেস। কিছুক্ষণ পরে এই জ্ঞান আসছে, জ্ঞান আসার পর দিয়ে সে শুল ব্যথাটা পরে চোখ মেলে দেখতেছে। তখন ওর সাথে যাতে আর না আসে, না আসার জন্য একটা তাবিজ, যেটাকে কবজ বলা হয়, কেউ তাবিজ বলে, এটা ওর গলায় দিয়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দিয়া ও ভালো সুস্থ। তখন থেকে এই জগতের মধ্যে আবার আমি আসলাম চিকিৎসা জগতের মধ্যে, এই সময় এইসব বিশাল কিছু কিছু এখন আমাকে ভয় দেখানোর জন্য। তো একটা জিনিস যদি স্বাভাবিকভাবে বোঝা যায়, আমি যদি কাউকে মারি, কাউকে যদি কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দিবে, এটা দুনিয়ার নিয়ম, মানুষের ওদেরকেও, ওদেরকে যদি কেউ কষ্ট দেয় ওকে তো আমি কষ্ট দিয়ে সারাইছি এখান থেকে, ও তো সারার জন্য আসে না, তো এও এখানে আমাকে বিভিন্ন প্রকার কষ্ট দেওয়ার চেষ্টা করবে, এটি বাস্তবতা। এই সময় যায় যখন বর্ষার সিজন, কিভাবে হয় বর্ষার সিজনে যখন আমি এরকম রাস্তা দিয়ে হাইটে যেতেছি, টিপটিপ বৃষ্টি, সারাদিন বৃষ্টি, দুই তিন দিন মতো, গ্রাম অঞ্চলে তো দুই তিন দিন মতো বৃষ্টি থাকে, স্বাভাবিক, ঢাকা শহরে তো কম হয়, সারাদিন বৃষ্টি, রাত্রেবেলা লজিন বাড়ি থেকে রাত্রে এসার পরে খাওয়া দাওয়া করে মাদেশে আসতেছি, পিছন থেকে বড় বড় চাকা, পাথরের মতো চাকা, একবারে শুকনা আমার গায়ে মারতেছে, আমার গায়ে মারতে, বাট গায়ে পড়ে না, পাশে পড়ে, আমি দেখতেছি পাশে বড় বড় চাকা, কিন্তু আমার ভয় নেই, কারণ আমার বদের ভয় ওই জিনটা সারানোর পর থেকে, ও আমার আসার পর থেকে আমার ভয় শেষ, ভয় বলতে কোনো কিছু আমার ভিতরে নেই, কিন্তু অন্য মানুষের সেন্সলেস হয়ে যেত। এরকম বড় বড় একবারে শুকনো মাটির চাকা কে যেন আমার পাশে মারতেছে, তিনটা চারটে হমান একটা পরটা মারতেছে, কিন্তু পাশে পড়ে, গায়ে পড়ে না। আবার দেখতেছি যে যাইতেছি গাছের ভিতর থেকে জোর 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 হমানে মাটি পড়তেছে, জোড়া মাটি, মাটি আমার গায়ে পড়ে না, এরকম আছে বিভিন্ন সময়। আবার দেখি রাত্রেবেলা কুকুর বিশাল আকৃতি ধারণ করে আমার দিকে তাকাচ্ছে, পুরো শিকারির মতো, আসলে স্বাভাবিক শিকার কুকুর ছিল না, আমরা ওদেরকে দেখলে, ওদের কন্ডিশন দেখলে কিছু আমরা বুঝি। তো এইভাবে দেখি আরেকদিন আমার নিজস্ব বাড়িতে, যখন ওখান থেকে আসলাম, আমাদের বাড়ি থেকে 3.5 কিলোমিটার দূরে একদিন গেলাম ঘুরতে। তো ঘুরতে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা ছেলে, আমি জানলাম ওর বয়স 12-13 হবে, আমার বয়সের প্রায়, লোল পড়তেছে, মানে স্বাভাবিক তার চাওয়ার ভঙ্গি না, হাঁটাচলা ঠিকরকম করতে পারছে, এক পায়ের সাথে মারি খায়, মানে পুরা এই একটা প্রতিবন্ধী যাকে বলা হয়। প্রতিবন্ধী হওয়ার পরে এই ছেলেকে আমি, আমার থিওরি যেটা, আমার থিওরিতে দেখলাম এই ছেলের সাথে একটা কিছু আছে। তো জিজ্ঞাসা করলাম যে ওর বাবাকে মাকে খোঁজ করে বাড়ি করা, ওনার সমস্যাটা ওকে বাচ্চা থাকে কি অবস্থা, কয় না, ও প্রায় ওর 5-7 বছর বয়সের পর থেকে ওই অবস্থা, তো এটা জন্মগত না, জন্মগত যেন অবশ্যই এটা কিছু। আমি আমার থিওরিতে দেখলাম ওর সাথে খারাপ একটা জিনিস, যেটাকে অনেকে মক্কেল বলে,
মক্কেল,
হ্যাঁ, অনেকে মক্কেল বলে, মাথা নাই, আসলে মাথা নাই বলতে মাথা নাই আলাজ কোন জিনিস এরকম না, কিন্তু ওদের স্রোতগুলো ওরা এরকম বাজে মানুষের সামনে প্রকাশ করে ভয়ঙ্কর ভাবে, ওদের মাথাগুলো থাকে না, যেন আমার সামনে এরকম ওরা আমাকে ভয় দেখানোর জন্য এরকম হয়েছে। আমি দেখছি শুধু বুকে দুটা চোখ, তার মাথা নাই,
ওকে,
মাথা নাই, বুকে দুটো চোখ, আমার সামনে হাইটে যেতেছে, অত আমার দিকে আসতেছে, এরকম অনেকবার আমার সামনে ধরা পড়ছে, আসতেছি কথার পরে। তো এই ছেলেটার ওর বাবাকে বললাম যে সমস্যাটা আমি সলভ করতে পারবো মনে হয়, ও বাবা বলতেছে আসলে অনেক হুজুর দেখাই, মানে অনেক লোক দেখাইলাম, কেউ পারতেছে না,
ডাক্তার দেখিয়েছিল,
ডাক্তার দেখাইছে, মানে হয়তো দূরে কোথাও নেয় নেয়, বাহিরে নেয় নেয়, কিন্তু দেশের ভিতরে মোটামুটি ভাবে অনেক ডাক্তার দেখাইছে, ওষুধ দিচ্ছে, বলতেছে এটা প্রতিবন্ধী, ভালো হয় না, এবং কবিরাজ টবিরাজ দেখাইছে, সে সুস্থ হয় না। তো আমার লজিকে সুস্থ হবে কি হবে না সেটা আমি জানি, আমার লজিকে মনে করলাম যে আমি সুস্থ মনে হয় করতে পারবো, এটা ছিল। এখন বর্তমানে এই জিনাতে চিকিৎসাগুলো আমি করি না, আর এখন যে কোনো চিকিৎসাগুলো আমি কন্ট্যাক্ট করি না, আমাকে যদি কেউ টাকা দিয়ে দিবে নসেদ নয়, এখন বর্তমানে যে চিকিৎসাগুলো করি আমি একটা কাউকে চাই না, আসেন আমার কাছে, আমি গ্যারান্টি দিব না, তবে আমার রোগীদের ভিতরে 95% মানুষ সুস্থ সুস্থ হয়, আমি এত রোগ জানি, কিন্তু কাউকে আমি এখনো গ্যারান্টি দিই না, আমি কারোর সাথেও কন্ট্যাক্ট করি না, যত বড় কাজই হোক, কেউ দিলেও নিব, না দিলে আমি চাইব না, এটা হলো আমার থিওরি বর্তমানে, বর্তমানে এরকম চলতেছে। তো ও যাইয়া ওর কথা যখন বললাম ওর বাবার সাথে, ওর বাবা বলতেছে ঠিক আছে আপনি করেন। তো আমি তো সময় নতুন নতুন, শরীর গরম, বাচ্চা মানুষ, আমি একটা জিনিস করব, মানুষ দেখবে, শুনবে, আমার নাম ছড়াবে, এরকম একটা জিনিস ছিল। কন্ট্যাক্ট করলাম ২৫,০০০ টাকা ওনার সাথে, আমাকে ২৫,০০০ টাকা দিতে হবে। তো ২৫,০০০ টাকা তখন দেওয়ার কথা বললাম, উনি বলতেছে ঠিক আছে ২৫,০০০ টাকা দিব, আপনি করার কাজ করেন, আমি কি অর্ধেক আমাকে আগে দিতে হবে, কারণ ওর জন্য আমি কিছু মালামাল কিনতে হবে করার জন্য, তো এগুলো তো আমাকে দিতে হবে। তো সে বলতেছে না আমি ১ টাকা আগে দিব না। আমি বলি ঠিক আছে আপনি ১ টাকা আগে দিবেন না, তাহলে আমাকে ২৫,০০০ টাকা দিবেন সুস্থ হওয়ার পরে, তবে যে সমস্ত জিনিসগুলো লাগে এগুলো আমি লেখা দিয়ে এগুলো আমাকে কিনে নিয়ে দেন, আপনি আমার পয়সা খরচ করতে আমি করবো না। সে রাজি হলো না। তো আমি তো ওর সাথে কথা বললাম, কিন্তু ওরা তো জানে, ওরা তো জানে যে আমি ওদের সাথে ওদের সারানের ব্যাপারেই কথাবার্তা বলছি। কারণ পূর্বের ঘটনাটা হলো কি, আমি সারাইতে যাই নাই কিন্তু ছিলাম দরজায়, ওইটা বললো ও আসে কেন, তো ওরা বুঝতে পারে। আমি বাইক চালিয়ে গেলাম, বাইক চালা যখন আসতেছি, আসার পথে একটা চৌরাস্তা, এক রাস্তা থেকে আমি অন্য রাস্তায় নামবো, উত্তর থেকে দক্ষিণে বাইক চালা আসতেছি, এখন আইসা আমি এই চৌরাস্তা দিয়ে আমি পূর্ব দিকে নামবো। এমন সময় আমি দেখলাম পুরা রাস্তাটা পরিষ্কার, মানে জ্যোৎস্নারাত্র, বাইকটার সামনে যখন নামলাম একটা বটগাছ, বটগাছের পরেই এমন ভয়ঙ্কর অন্ধকার, অমাবস্যার রাত্র যেরকম অন্ধকার হয় তার চাইতে বেশি অন্ধকার। আমার বাইকের কোন আলো হয় না, বাইক জ্বলে, হেডলাইট জ্বলে কিন্তু আলো হয় না সামনে, চতুর্দিকে ফর্সা কিন্তু আমার সামনে অন্ধকার। আমি যে সামনে যে বাইক চালাবো ওরকম ক্যাপাসিটি আমার নেই, আমি গাড়ি স্টপ করলাম, গাড়ি নিয়ে এখন দাঁড়া রয়েছে, দাঁড়ায় বিভিন্ন দোয়া দুধ পড়তেছি। তিন চার মিনিট ছিলাম, তিন চার মিনিট পরে পরিষ্কার হয়ে গেল। এখন আবার বাইক চালানো শুরু করলাম, হাফ কিলোমিটার সামনে গেলাম, হাফ কিলোমিটার সামনে যাওয়ার পরে দেখতেছি রাস্তার পাশে, ওই সময় রাত্র হলো ১২:৩০, রাস্তার পাশে বড় একটা খাসি ছাগল শুয়ে রয়েছে, খাসি রাস্তার পাশে একটা গাছের নিচে। আমি বুঝলাম যে এ আসলে খাসি না, খাসি এত রাত্রে কোনো মানুষ ছাড়িয়ে দেবে না, গ্রাম অঞ্চলে খেয়ে ফেলাবে। আমি আসতে সাহস তো ভিতরে সাহস আছে, যাইয়া বাইকটাকে ওইটার বরাবর দাঁড়া করালাম, দাঁড়া করে আমার বাম পাউডার রাস্তার বাম পাশে ছিল খাসিটা, আমার বাম পাউডার পিঠের উপর দিলাম, বাইকের উপর বসেই বাম পাউডার পিঠের উপর দিয়ে বলতে তোর কি মালিক নেই, চল তোকে আমি বাড়িতে জবাই করে খাওয়া পেলাম। তো এরকম বলতেছি হঠাৎ করিয়া দেখলাম দক্ষিণ দিক থেকে একটা হাওয়া আসলো, বাতাস আসলো, বাতাসের সাথে আমার পায়ের নিচ থেকে নাই হাওয়া হয়ে গেল। আবার বাইক চালানো শুরু করলাম, কিছুক্ষণ পরে সামনে যখন গেলাম দেখি বাইকের গতি কমে আসতেছে, বাইকের গতি যতই আমি বাড়াই কিন্তু গতি বাড়ে না, গতি কমে আসতেছে, কি ব্যাপার গতি কমতেছে কেন?
ভয় লাগতো না?
আমার ভয় নেই, আমি জানি যে আমাকে কিছু করতে পারবে না সে,
কনফিডেন্ট নিয়ে আপনি,
আমি জানি যে আমাকে সে কিছু করতে পারবে না, সে যে কোন জাতি এটা আমি বুঝে ফেলেছি, কারণ আমার দেখতেছি যে ও সাথে যে জিনিসটা ছিল ওই জিনিসটি আমাকে এখানে বিভিন্ন প্রকারে আক্রমণ করতে চাচ্ছে। আমি সারাই বলছি এদিকে,
ওটা ছাড়ানোর পরে,
না ছাড়াই তো নেই,
মানে ছাড়াতে যাবেন প্ল্যান করতেছেন এই কারণে,
এই জন্য। তো বাইকের গতি কমতেছে, মনে হয় যেন পিছ থেকে কেউ টানিয়ে ধরে রাখতেছে, যতই বাড়াই বাইকের গতি কমছে। একটা সাইকেল স্বাভাবিকভাবে চালালে যেরকম চালু, আমার বাইকে চালু অতটুক। এখন একবার আমার সামনে চাকা দিয়ে উপর দিয়া বাম দিক থেকে কুকুর লাভ দেওয়া পরে, মানে খুব ওভারটেক করে আমার বাইকের সামনে চাকাকে বাম দিক থেকে ডান দিয়ে কুকুর লাভ দেওয়া যায়, আবার বাম দিক থেকে ডান দিয়ে কুকুর লাভ দেওয়া যায়, বিড়াল লাভ দেওয়া যায়, বিভিন্ন চিত্রগুলো আমার সামনে পড়তেছে, দোয়া দুধ পড়তেছে আর টানতেছি, টানতে 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 পরে বাসার মধ্যে গেলাম, এগুলো সলভ হয়ে গেল, এগুলো আমার কাছে নেই। এরকম বাজে, আমাদের বাড়ির পিছনে একটা দিঘি আছে, এখনো আছে আমাদের দিঘিটা, এজমালি দিঘি সম্পত্তি, মানে আমাদের বাড়ির যেই আটটা সদস্যের ভিতরে ৬টা সদস্যের এই দিঘিটা।
ওকে,
এই দিঘির পারে আগে কোনো মানুষ বয়ে যাইত না, এখন বর্তমানে আবাদ হয়ে গেছে, আগে অনেক প্রকার গাছগাছালি ছিল, আর দিঘির পারগুলো আমরা ছোটবেলা দেখছি পাহাড়ের মতো উঁচা উঁচা। আমরা শুনছি মুরব্বীদের কাছে, এটা জানি না কি, এটাতে আগে নাকি অনেক কিছু ছিল পুকুরের ভিতরে, অনেক কিছু কুমির জাতীয় অনেক কিছু ছিল এরকম, কিন্তু এটার পারগুলো মারাত্মক খারাপ ছিল এটা আমরা জানি, এটা আমরা দেখছিও, আমরা প্রত্যক্ষদর্শী এর জন্য। অনেকগুলো তুলা গাছ ছিল, শিমুল তুলা গাছ, দিনের বেলাও মানুষ এটার পারে ভরে যাইত না, একজন একা, দুই তিনজন একসাথে যাইত। একদিন রাত্রে বেলা আমি এটার পার দিয়ে আসতেছি, দেখতেছি যে এই যে কল্যাণ এলে মক্কেল বললাম জাগে, মানুষ মক্কেল বলে, আমি বললাম যে মক্কেল বলতে কিছু না, আসলে ওরা বিভিন্ন আকৃতি ধারণ করে মানুষকে ভয় দেখায়। ওর কল্যাণ নাই, বুকে দুইটা চোখ, দুইটা চোখ শুধু জ্বলতেছে, আর হাঁটতেছে, সে হাত পাওয়া সব ক্লিয়ার, সে হাইটে যেতেছে। আবার দেখি শুধু দুইটা চোখ, কোনো কিছু নেই, শুধু দুইটা চোখ উঠতেছে, জ্বলতেছে। এরকম না যে অনেকে মনে করবে, লেসনার অনেকে মনে করবে যে জুনি পোকা মনে হয় ওরে এটাকে দেখে, না জুনি পোকা না, আমি স্পষ্ট ক্লিয়ার। এমনকি আমি দেখলাম শিমুল তোলা গাছে দিনের বেলা, দুপুর বেলা একটা মহিলা আর একটা মহিলার চুল আশ্রয়তেছে, মাথা আশ্রয়তেছে দিনের বেলা, এটা শিমুল তোলা গাছে। এরকম ভাবে বিভিন্ন ঘটনাগুলো আমার সামনে এরকম ভাবে।
এবং এই যে আপনি দেখতেন, এগুলো তো আশেপাশের মানুষজন দেখতো না, শুধু আপনিই দেখতেন?
না না, আমি দেখো আশেপাশে অনেক মানুষই দেখতো, আশেপাশে অনেক মানুষের বিভিন্ন সমস্যাগুলো ঘটনা ছিল, এটা অনেকেই দেখতো। আমি তো দেখতাম বিভিন্ন জায়গাতে আমাকে সমস্যাগুলো, আক্রমণগুলো যখন করতো তখন আমি দেখতাম।
এই আক্রমণগুলো কি যখন আপনি একা থাকতেন তখনই করতো নাকি আপনার বন্ধু সঙ্গে থাকতো?
না, মানুষ থাকলে তো করতো না, মানুষ থাকলে তো আসতো না এগুলো, কারণ মানুষের সামনে তো সে আসবে না। একা যখন পাই তখন তো সে সুযোগ পায় ওরা কিছু করতে পারবো, কিন্তু বাট আমি এখনো এখনো আমি শরীর, আমার শরীর বন্ধ থাকে সবসময় না, আমাকে একটা কিছু কেউ জিন জাতি হোক অত মানুষে এই তদ্দিন মধ্যে আমি কিন্তু মনির জগল্পটা বলছিল বিভিন্ন প্রকারে করতাম। এই তদবির করা অবস্থায় যায় আয়সা আমার এই সমস্ত জিনিসগুলো হয়। এখন দেখা যায় এগুলো যে করতে গিয়ে মানুষ আমার কাছে আসতো, মানুষ যখন আমার কাছে থাকতো তখন এগুলো আমাকে আক্রমণ করতো না, একা একা আক্রমণ করতো না, যখন আমি একা থাকতাম তখন আক্রমণ করতো, বিভিন্ন প্রকারে ভয় দেখাইতো, কিন্তু আক্রমণ করতে পারতো না, বাট ভয় দেখাইতো আমাকে বিভিন্ন পন্থায়।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আমরা এমডি মুরাদের জীবনের বাকি গল্প আমরা শুনতে চাই। আমি বারবারই বলছি যে সুপার ন্যাচারাল এই বিলিভ এর জায়গাতে আপনার বিলিভটা কিরকম সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে আমরা ইনফ্লুয়েন্স করতে চাই না, আমরা আপনাকে বিশ্বাসীও বানাতে চাই না, অবিশ্বাসীও বানাতে চাই না, আপনি আপনার জায়গা থেকে বিলিভ করবেন। তবে কিছু প্রশ্ন আমাদের মুরাদকে রয়েছে, সেটা আমরা একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে করব। তার আগে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরজি কিবরিয়া নামে আপনি পেজটি খোঁজ করতে পারেন, RJ space KEBRIA। আমি আবারও বলছি RJ space KEBRIA। আরজি কিবরিয়া নামে খোঁজ করলে ওখানে দেখবেন অনেকগুলো পেজ আছে, তবে যে পেজটির সংখ্যা 3.5 লাখের উপরে বেশি মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ, যেটা আছে আরজি কিবরিয়া নামে। ওটাতে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন, এবং মেম্বার হওয়ার পর আপনি আজকে এমটি মুরাদের ছবি এবং সেই সমসাময়িক কালের ছবি যখন তার উপরে পরীর আছর করেছিল তার ভাষ্য মতে, সেই ছবিগুলো আপনি দেখতে পাবেন এবং আশা করছি যাবেন সবাই ওই পেজটিতে। আমি ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম মেম্বার শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। আমরা প্রিয় শ্রোতা মুরাদের কাছে ফিরে যাব মুরাদের জীবনের গল্পে, তবে তার আগে আপনাকে বলতে চাই আপনার জীবনের গল্প বলার জন্য আপনি এখানে আসতে পারেন। আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদের যে নির্দিষ্ট নাম্বার রয়েছে হ্যালো 8920 সেখানে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, তবে আপনার জীবনের গল্পের মূল যে অংশটুকু সারাংশ সেটা 2 মিনিটে বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করে নেবেন। আর ফেসবুকের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। মুরাদ, তারপর
তো দেখা যায় এক সময় এই জিনে তদবির করতে গেলে নিজের অনেক সমস্যা হয়ে যায়।
আচ্ছা, আমরা কিছুদিন আগে পত্রপত্রিকাতে আপনার সমস্যার জায়গাতে আসবো, কিন্তু দেখি অনেক সময় যে একটা মেয়ে তাকে জিন ছাড়ানোর জন্য বিভিন্ন রকমের বস্তু, তো যারা জানেন না ব্যাপারগুলো বা যাদের কাছে এটা রিয়েলিটি নেই, এই সাইন্টিফিক ওয়ে থেকে ব্যাপারগুলো একেবারেই একটা কুসংস্কার, তার উপরে অনেক অত্যাচার করা হচ্ছে, ঝাঁটা পেটা করা হচ্ছে, মরিচ পুড়িয়ে নাকে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে পত্রিকাতে আমরা বিভৎস একটা ছবি দেখেছিলাম, একজন মৌলানা দুটো বাচ্চার পা ধরে ঘোরাচ্ছেন এবং বিছানার উপরে শুয়ে দিয়ে নিজে তার উপরে উঠে দাঁড়াচ্ছেন। এই যে ভয়াবহ দৃশ্যগুলো, এগুলো তো জিনভূতের ছাড়ানোর জন্য অনেকে করে থাকেন, আপনার জায়গা থেকে এটা কি?
আমার মনে হয় না যে এই তদবির জন্য এরকম কিছু আছে, এই জন্য আমি অনেক কিছু ব্যবহার করতাম, যে অনেকগুলো বই আমি ফলো করতাম।
কখনো কি অত্যাচার করেছেন শরীরের উপরে?
অত্যাচার করতাম বলতে ওই জন্য যখন খেপে যেত ওনার চর মারতাম ওকে থামানোর জন্য, এতটুকুনি। কিন্তু ওকে জারা পিটানো করা, অন্যভাবে কিছু করা, মরিচ পুরে লাগানো, এগুলো কিছু না। জাস্ট ওই জিনিসটাকে সারানোর জন্য, ওই জিনিসটাকে শাস্তি দেওয়া। ওকে শাস্তি দেওয়ার জন্য ওর সামনে আমার ওই তদ্বির গুলোকে পুইরা ওর সামনে নাকের কাছে ধরলে এই দুয়াটাই ওর জন্য শাস্তির জন্য যথেষ্ট ছিল। ওর গায়ে যখন একটু পুইরা যদি পানি ছিটা দেওয়া হয় ওই সময় ও চিল্লা ফেলা শুরু করবে, শুধু পানি ছিটা দেওয়ার জন্য, ওকে আঘাত করার দরকার হয় না।
অনেক সময় দেখা যায় যে এরকম ভাবে ধরে নিয়ে গ্রামে সালিশের মধ্যে হোক বা যে কোনো জায়গাতেই হোক, সালিশ ঠিক বলবো না, যে অনেক বৈঠক খানের মধ্যে হোক, প্রচুর পেটানো হচ্ছে এবং প্রচুর চিল্লাপাল্লা করছে না মারার জন্য, তখন বলা হচ্ছে যে না ওটা তোকে মারছি না, মারছি জিনকে। এগুলো তো অন্যায়, চরম অন্যায়।
জিনকে মারে এটা বাস্তবতা, কিন্তু জিনকে মারার জন্য যে এরকম বিচারের সকলের সামনে মারতে হবে এরকম তো না। আমি যদি তদ্বির যদি জানি ওকে সারানোর জন্য, আমি যদি জানি এই রুগীটাকে আমার প্যারাসিটামল ওষুধ দিলেই হবে, ওনাকে তো অ্যান্টিবায়োটিক আমার দেওয়ার দরকার হয় না, কেন আমি অ্যান্টিবায়োটিক দিতে যাবো অযথা? এত রিয়াকশন হতে পারে। আর এই আঘাতটা যদিও জিনকে দেওয়া হয় কিন্তু এই আঘাতের সকল দাগগুলো রোগীর গায়ে থাকে, এই রোগী এটার ভুক্তভোগী পরে হয়, কারণ তার ব্যথার অনুভব সে পরে করে।
কিন্তু এটা তো বৈজ্ঞানিক না, এবং সে সময় মারাও যেতে পারে, সে
হতে পারে। কিন্তু এটা এভাবে অত্যাচার করা, এটা আমি এটাকে সাপোর্ট করি না এবং এভাবে করিও নাই। এরকম ভাবে করা যায় কিনা আমি তাও জানি না। আমি জানি যে তাকে শাস্তি দেওয়ার জন্য তাবিজ তোমার এতটুকু যথেষ্ট।
বৈজ্ঞানিক জায়গা থেকে তো ব্যাপারটা এখন পর্যন্ত ভ্রান্ত এবং এ ব্যাপারে কোন ধরনের কোন সামর্থ্য বা কোন ধরনের কোন সাপোর্ট আপনাদের নেই।
তবে এটার জন্য আমি একটা কথা বলতে হয়,
জি
অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা কিন্তু কোরআন আয়াত। আল্লাহ তাআলা তো এখানে বলছেন মানুষ এবং জিনকে বানাছে তার ইবাদত করার জন্য।
রিলিজিয়াসটিক হইতে এটা অবশ্যই এটা একটা অস্তিত্ব আছে, সেটা যারা ধর্ম বিশ্বাস করেন, ধর্মপ্রিয় মানুষ যারা তারা এটা অবশ্যই বিশ্বাস করেন। কিন্তু যে প্র্যাকটিসের কথা বলা হচ্ছে সেই প্র্যাকটিস ইন জেনারেল ফর্মে যদি আমরা যাই, আমরা সেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রেক্ষাপটক আমরা সৌদি আরবে তো কখনো এরকম ঘটনা তো দেখিনি, বা নবীর সময় কিন্তু এই ধরনের কোন ঘটনা ঘটে।
প্রশ্ন হলো জিন তো ছিল নবীর সময়ও, কিন্তু মানুষ আক্রমণ করতে পারত ওই সময় মানুষ, বর্তমান জীবনে মানুষগুলো ব্যবধান আছে, ওই সময়ের মানুষগুলো যেরকম ছিল আর বর্তমান জীবনের মানুষগুলো কি এক নয়? শাহবাজ মানে জিন্দিগি যেরকম ছিল আমাদের জিন্দিগি ওরকম না, আমরা এখন বর্তমানে কি কেউ পাচ্ছি?
যাই হোক, আমি এই আলাপচারিতে নাই বা যাই, কারণ এই ডিবেটের জায়গাতে হয়তো বা আমি আপনার লেভেলের যে জ্ঞান অর্জন করা সেই জায়গাটাতে হয়তো আমি জ্ঞানী না, বা একইভাবে আমার জায়গাটা থেকে ব্যাপারটা যতটা লজিক্যাল হওয়ার দরকার সেই জায়গাটায় হয়তো আপনার মতবিরোধ থাকতেই পারে, সেই জায়গাটায় আমরা বরং ক্লাশে নাই যাই। আমি শুধু একটা কথা বলতে চাই প্রিয় শ্রোতা, উনি যে কথাটা আজকে এখানে বলছেন ওনার বিলিভের জায়গাটা থেকে, ওটা ওনার জায়গাটাই সত্য, কিন্তু আপনার বিলিভের জায়গাটা সেটা সত্য হতে হবে এমন কোন প্রয়োজন নেই। আপনি যদি বৈজ্ঞানিক মানুষ হয়ে থাকেন, এবং আমি মনে করি যে একজন বৈজ্ঞানিকভাবে যে ডক্টর রয়েছেন তার কাছে জিনভূতের কোনো অস্তিত্ব নেই, আবার একইভাবে উনি যে জায়গাটা থেকে বলছেন সে জায়গাটা থেকে হয়তো একটা অস্তিত্ব অবশ্যই আছে। সুপার ন্যাচুরাল পাওয়ার বা সুপার ন্যাচুরাল বিলিভের জায়গাটা থেকে আমরা ডিবেট নাই বা করি, আমরা বরং ওনাকে বলার ফ্লোর দিই, উনি ওনার মতো করে বলুক, আর আপনি আপনার জায়গা থেকে সেটা দ্বিমত পোষণ করতেই পারেন, সেজন্য মোস্ট ওয়েলকাম। ওকে, তারপর
তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে মনির গল্পের ভিতরে যখন মনি বলছে তার মাকে তার সৎ মা তাবিজ করছে, তাবিজ করে তাকে পাগল বানানো হয়েছে, এখন অনেকে এই কথাটাকেও অস্বীকার করে যে তাবিজ তোমার বলতে তদবির বলতে কিছু নেই। এখন আমার প্রশ্ন হলো, আমরা জানি কোরআনের ভিতরে 114টা সূরা, এর ভিতরে সর্বশেষ দুইটা সূরা সূরা নাস এবং সূরা ফালাক। এই সূরা এবং নাস এবং ফালাক কিসের জন্য নাজিল হয়েছে? আমি আমাদের লিসনারদের কাছে প্রশ্ন, নাজিল হয়েছে আমি উত্তর দিচ্ছি, নাজিল হচ্ছে এই জন্যই আল্লাহর নবীকেও কাফেররা বান্টনা করছে, নষ্ট করছেন। এটা হাদিসের কথা, আল্লাহ নবী সুস্থ হয়েছে। তাহলে তদবির যদি অসত্য হয় তাহলে এখানে আমার প্রশ্ন লিসনারদের কাছে।
না ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে নাই বা যাই, এটা আমি আপনার জায়গা থেকে আমি বলছি যে আপনি আপনার বিলিভ প্রচার করতেই পারেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটাকে আমরা বৈধতা দিয়ে দিব বা সেই জায়গাটা যে আপনাকে সাপোর্ট করবে ব্যাপারটা এরকম না। সেটা যদি কেউ প্রশ্ন করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তার ডিবেট করার সুযোগ আছে।
আমি শুরুতেই বললাম যে আমি কারোর উপর চাপাবো না, কে বিশ্বাস করলো কি করলো না
সেটা একেবারে তার ব্যাপার।
হ্যাঁ, তার ব্যাপার।
এবং আপনি আজকে এখানে ইসলাম ধর্মের একজন ধারক এবং বাহক হিসেবে আজকে আপনি এখানে এসেছেন, আপনার জীবনের বিলিভগুলো, আপনার জীবনের ঘটনাগুলো আপনি বলছেন। কালকে যদি অন্য কেউ, অন্য ধর্মের কেউ যদি এসে হ্যালো 920 তে তার বিলিভগুলো, তার কথাগুলো তিনি প্রচার করতে চান, অফকোর্স দেয়ার ইজ এ প্ল্যাটফর্ম, সবার জন্যই ওপেন, সুতরাং করতেই পারে। এই জায়গা থেকে সেটা সম্পূর্ণই আমরা তাদের উপর ছেড়ে দিচ্ছি,
তাদের উপর ছেড়ে দিচ্ছি।
তবে এটা ঠিক যে আমরা এখানে একটা জিনিস সবার মনে আসতে পারে যে রিলিজিয়াসটিক কোনো কিছু বা কোনো কিছু না, এটা ইন জেনারেল ফর্ম, এখানে কোনো কিছু ধর্মীয়ভাবে প্রচার করা হচ্ছে না এবং আমরা সেটা করছিও না। আমরা শুধু একজন এমডি মুরাদকে নিয়ে এসেছি যিনি তার জীবনে যে ঘটে যাওয়া ঘটনা, তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার জীবনের যে বিলিভগুলো, তার জীবনের যে মতাদর্শগুলো, সেগুলো তিনি আপনার সামনে তুলে ধরছেন। এটাই, এখানে আরেকজন ধর্মের মানুষ এসেও সেটা করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি না, কোন ধরনের সাম্প্রদায়িকতা ছড়াচ্ছি না। লেটস বিগিন দ্য স্টোরি। তারপর
যখন দেখলাম যে পরবর্তীতে যখন এই সমস্যাগুলো হচ্ছে, আমার বিভিন্ন তদবির করলে জিন্নাতের তদবিরগুলো যদি করা হয়, জিন এবং পরীর তদবিরগুলো যদি করা হয়, বিভিন্ন প্রকারে আমার আক্রমণ আসতে পারে, আর সবসময় তো আমি সেভে থাকতে পারবো এরকমও না। তখন থেকে এই 2011 ঘটনা যখন বিয়ে করি, বিয়ে করার পরে যা যখন এগুলো করা হয়, তখন আমার শাশুড়ি আমাকে এক পর্যায়ে একটা কসমে দিয়ে ফেলাইল যে তুমি এগুলো করবা না।
আপনার ওয়াইফ কি জানতো যে আপনি এই কাজগুলো করেন, মানে জিন পড়ি ছাড়ান?
হ্যাঁ, সে জানতো এগুলো করি, হ্যাঁ, কিন্তু সে ও নিষেধ করতো মাঝে মধ্যে।
বিয়েটা কি অ্যাফেয়ার ম্যারেজ ছিল নাকি পারিবারিক ভাবে হয়েছে?
পারিবারিক ভাবে বিয়ে শাদী হয়েছে আমার। তো এটার না করার পিছনে, আমাকে নিষেধ করার পিছনে কারণ হলো যে আমার দুঃখের একটা কথা, যেটা হলো গত 2012 মে মাসের 7 তারিখে আমার একটা বেবি হয়, বেবিটা মিস্টেক হয়ে যায়, টাইম নিয়ে হয় কিন্তু সিজারেও হয় কিন্তু মরা হয়। এগুলো কিন্তু পারিবারিক ভাবে এগুলো প্রচন্ড পরিমাণ প্রভাব ফেলে, যদি দেখা যায় আমাকে কিছু করতে পারবে না, এটাকে আমার পরিবারও ফেভার করবে, এরকম হয়, এরকম বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা দেখছি। এই জন্য আমার শাশুড়ি বলছে না এগুলো করা দরকার নেই তোমার, করবো না। তারপর থেকে আমি এই জিন পরিচালনার ব্যাপারটা ছেড়ে দিলাম। তারপরে যে ওই বাকি যেই তদ্বিগুলো, তবে আজ পর্যন্ত আমি কোনো মানুষের খারাপ করিনি, ভালো করছি। এবং যে কিছুদিন আগে যে ঐশ্বরীর একটা ঘটনা, ঐশ্বরী ওই জন্য তার বাবা মাকে খুন করেছিল, মনে আছে আপনাদের? আমরা জানে হয়তো এটা তো বাংলাদেশের একটা আলোকিত ঘটনা। এই ঐশ্বরীর ঘটনার পর থেকে অনেক মানুষ কিন্তু সজাগ হয়েছে যে ছেলে মেয়ের সম্পর্কতার কারণে মেয়ে এরকম খারাপ হয়ে যায়। তখন বিভিন্ন প্রকারের লোক আসা শুরু করলো আমার কাছে, হয়তো মাধ্যমে, আমি কিন্তু কারোর কাছে এগুলো প্রচার করিনি, আমি করি এটা কেউ জানেও না, কারণ আমি কোনটা কি করি না, তাহলে মানুষকে জানানোর কি দরকার আছে আমার? যদি এটা যদি ব্যবসাটা থাকতো তাহলে আমি মানুষকে জানাইতাম যে আমার থেকে লাভ হচ্ছে। দেখা যায় এরকম কিছু রুগী আমার আছে যে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, বিয়ে অন্য করতেছে, করবে আমার কাছে আসছে, আমি এটা সলভ করে দিয়েছি, স্বামী ওই বসার এখন কিছু বুঝতেছে না, বিয়ে করে চলে গেছে, অনেক উচ্চ ফ্যামিলি, আপনাকে হয়তো আমি এখানে প্রকাশ করবো না, আপনাকে হয়তো একাভাবে বলতে পারবো, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, অনেক আমার লিসেনাররা সবাই চিনবে যদি নাম বলা হয়। তাদের পারিবারিকভাবে বিয়ে শাদী হয়েছে, এক বছর হয়েছে, কিন্তু তারা কি করে না, নিতেছে না, আসছে যে হুজুর অমুকের ছেলের সাথে আমার এই মেয়ের সম্পর্কের মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে শাদী হয়েছে, কিন্তু এক বছর হইল আমাদের এটা ও নেয়ও না, এবং প্রথম 6 মাস আসছে ঠিক রকম কিন্তু এখন আসেও না আর ফোনে। পরে আমার কাছে আসলো একদিন, যাওয়ার পরে আমাকে রেখা নিল, বাড়িতে গেলাম, আমাকে বলছে হুজুর এই ব্যাপারে কি করবেন, একটু কি করা যায়, আপনাদের এই তদ্বিরবন্ধ বলে কিছু করা যায়, তাহলে আপনি কিছু করেন দেখি পালে। আমি বলতেছি কি পরিস্থিতি, তখন সে আমাকে শোনাইল তাহলে পরিস্থিতিটা আপনি সরাসরি শোনেন। মেয়ে ফোন দিল ছেলেকে, তোমার সাথে আগামীকালকে একটু ঘুরতে যাব, লাউড স্পিকার দিছে, ছেলে বলল তোমাকে আমার সামনে যদি ফাই আশ্রয় মেরে ফেলাইব, ছেলে মেয়েকে জব দিয়েছে আর স্ত্রীকে। তখন আমাকে বলছে বুঝলি পরিস্থিতি এই, আমি তদ্বির দিলাম, 3 দিনের মাথায় ছেলে নিজে চলে আসছে না জানে ওকে, 3 দিনের মাথায় ছেলে এখানে আইসা, এখানে থাইকাই প্রোগ্রাম করলো, কোন দিন নিবে, কমিউনিটি সেন্টার ভাড়া করলো, তারপর এখান থেকে তাকে তার পারিবারিক ভাবে তাকে হোটেলে, ওই অনুষ্ঠানে আমি নিজে ছিলাম, আমার ওয়াইফ ছিল এবং আরো 2-4 জন লোক ছিল, এরকম মাঝে বিভিন্ন। তারপর দেখা যায় আপনার গুলশান এরকম একটা আছে, স্ত্রীর সমস্যা, 2 সন্তানের সমস্যা, সন্তান বড় কথাই বলে না, হালকা হালকা তুই একটা কথা আগে বলতে এখন বলেই না, ছোট সন্তানের বয়স হলো তাও 3 বছর 3.5 বছর কিন্তু তেমন একটা কথা বলে না। আর তার ওয়াইফের অবস্থা এমন, মস্তিষ্ক সবসময় গরম থাকে, অথচ সেও খুব উচ্চ লেভেলের লোক, তাও পরিচিত অনেকে চিনবে, যেই কোনো মাধ্যমে উনিও খবর পাইছে, উনি বলতেছে যে আমি এমনি আসছি আপনার কাছে আসলে যে ভালো হবে এরকম না, তবে আমি বিভিন্ন জায়গাতে শুনছি ভালো হয় বলে আমার মনে হয় না, আমি বিভিন্ন হুজুরের কাছেও গেছি কিন্তু ভালো হয় না। তারপরও একজন লোক আপনার কথা বললো, বিদে আসলাম, তাই বলছে ঠিক আছে আমি আপনার বাসায় যেতে হবে। আমার থিওরিতে আমি দেখলাম যে মূল সমস্যাটা হলো মহিলার, এই মহিলার সমস্যার কারণে সন্তানদের সমস্যা, কিন্তু এই সন্তানদেরকে 3 বার সিঙ্গাপুরে নিছে, বাংলাদেশে দেখাইছে, ইন্ডিয়া দেখাইছে, সিঙ্গাপুরে নিছে, ডক্টর একই কথা বলছে এই সন্তানদের কোন প্রকার সমস্যা আমরা দেখি না, কেন যে কথা বলে না আমরাও জানি না, আপনি কথা বলতে পারেন ওই মহিলার সাথে, কোনো কথা বলতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিব। আর সন্তানগুলোর এরকম এত হাই ফ্যামিলি সোসাইটির লোক গুলশানের মতো দেখাতে থাকে, তাদের ঘরের ভিতরে একটা কাছের মালামাল নেই, কোন একটা সুকেশ নেই, কেন নাই, এই সন্তানগুলি এত পরিমাণে দুষ্টামি করে সব ভাঙিয়ে ফেলে চলে বলায়। তখন বনানীতে একটা বোবাদের স্কুল আছে, হয়তো ওই স্যার যদি শোনে, এখন যদি কোনো প্রকার যদি শুনে থাকে তাহলে স্যার বুঝে ফেলাবে যে এই লোককে। আমি তো ওই একটি স্যারের সাথে এই মহিলা যে গল্প করতাম, আমি এক হুজুরের কাছে গেছি, এই ছেলের ব্যাপারে আমার নিজের ব্যাপারে মাথা তো গরম থাকে, আর মহিলা স্বামীকে সহ্য করে না, সন্তানদেরকে সহ্য করতে পারে না, সন্তানকে এরকম পর্যায়ে মারে মনে হয় তার নিজের সন্তান না, তার মাথা এরকম গরম থাকে সবসময়। এই জন্য তার হাজবেন্ড এগুলা সন্তানগুলাকে সে মানিয়ে চেনে থাকে, লোকটা ভালো ভদ্রলোক। দেখা যায় উনি গল্প করলো স্কুলের স্যারের কাছে গিয়া, যে আমি একটা হুজুর দেখালাম, ওকে দেখাইতেছি একটা হুজুরকে, এই মহিলা আমার কাছে বর্ণনা করলো যে স্যার আমার কাছে এরকম হাসি ঠাট্টামূলক আমার সাথে আচরণ করলো, মানে আমাকে সে পাত্তাই দিল না, হুজুর দিয়ে কি হবে, এত ডাক্তারের কাছে নিলেন, ডাক্তার কিছু করতে পারলো না, আর হুজুর কাছে গেলেন, হুজুর কি করতে পারে, সে অনেকগুলো এক্সাম্পল দিল, এক্সাম্পল দ্বারা মহিলা বলতে আমি লজ্জা আর কোনো কথা বলারই ওই নাই, এখানে আমি চলে আসলাম। কিছুদিন পরে বাচ্চার প্রবলেমগুলো যখন সে দেখলো, আমার বাচ্চাগুলো পুরোপুরি পরিবর্তন, অনেকটাই আমার বাচ্চার ভিতরে পরিবর্তন আসছে, আমার নিজের ভিতরে আমি তো পুরো দিব্যি সুস্থ। আমি আগে যেরকম ছিলাম এখন এক হিসেবে আমি 95% সুস্থ। আমার ভিতরে রাগগুলো এখন আসতেছে না, মাঝে মধ্যে হঠাৎ করে একটু আসে এই সমস্যা যখন হয়ে যায়। আর আমার সন্তান যে পরিমাণ দুষ্টামি করত এখন দুষ্টামি কিছুই নেই। আর আমার সন্তান এখন হঠাৎ হঠাৎ এরকম কিছু কথা বলে ওর বাবাই আশ্চর্য হয়ে যায়। আর স্কুলে ওই টিচার যখন দেখতেছি বাচ্চার মধ্যে অনেকটা পরিবর্তন, তখন টিচার নিজেই ওই মহিলাকে বলছিল যে হুজুরটার নাম্বারটা আমাকে দেন, আমি হুজুরের সাথে কথা বলবো। তো মহিলা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, আমি বলছি না একটু ঘুরান। মহিলা আগে আমাকে বলছে যে না উনি তো বিশ্বাস করেন, ওনাকে একটু ঘুরান তারপরে নাম্বারটা দিয়ে, তো নাম্বারটা আপনি দিবেন আমিও কিছুদিন ওনাকে ঘুরাবো। বলছে আমার সমস্যা কিছু আছে আমি ওনার কাছে যাবো। তো এই এরকম বাজে কিছুদিন আগে আমার বাসার কাছেই আমার বাড়িতে আমি যে বাড়িতে থাকি যে রুমে থাকি এই রুমেই একটা লোক থাকতো, আগে একটা ফ্যামিলি থাকতো, আমি ছিলাম অন্য বাসাতে আর ওরা ছিল এই বাসাতে। তো আমাদের সাথে সম্পর্কটা খুব ভালো ছিল। তো এই গোড়াটা বাচ্চা হইলো খুব ফুটফুটে সুন্দর বাচ্চা। আবার আসতেছে জিনপুরি কথার ভিতরে, একটা প্রসঙ্গ এসে গেছে যে বিশ্বাস করতেছে না, এই জিনপুরিগুলো বর্তমানে ছোট ছোট বাচ্চাদের উপর বেশি প্রভাব ফেলতেছে, খুব বেশি মাত্রায় প্রভাব ফেলতেছে। মানুষ ধারণাও করতে পারতেছে না যে আসলে এটা কি, মনে করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঠিক আছে, ডক্টর রোগ যে না এরকম বলতেছে না, কিন্তু ছোট বাচ্চাদের সাথে জিন্নাতের সমস্যাটা বেশি করে, দুষ্টামি গুলো বেশি করে।
কেন
ছোট বাচ্চা দুষ্টামি করতেছে, কেন করতেছে এটা আমি বলতে পারবো না। বাচ্চাদেরকে সুন্দর দেখলে ওরা দুষ্টামি করে। যেমন আমার রুমের ভিতরে যে বাচ্চাটা ছিল ওদের নাম্বারটা আমি কালেক্টর পাঠিয়ে আমি তোকে কালেক্টর নাম্বার দিতে পারবো। এই বাচ্চার সমস্যাটা হলো কি, খুবই সুন্দর বাচ্চা, যে দেখে সেই ওকে কোলে নেয়, ফুহাত বাচ্চাটার নাম। তো দেখা যায় ওরা এই বাসা থেকে চলে গেল পাশে একটা বাড়িতে, আমি এই রুমে ঢুকলাম। হঠাৎ দুপুরবেলা খাইতে বসলাম, খেতে বসার পরে মহিলা দেখলাম চিল্লা ফাল্লা বাচ্চাকে কোলে করে নিয়ে আসতেছে, ছেলের গাল বা রক্ত পড়তেছে, গাল থেকে রক্ত পড়তেছে। আমার ছোট ভাই আমার সাথে খাইতেছে, আমার ওয়াইফ আমার সাথে খাইতেছে, আমাকে বলতেছে হুজুর সমস্যা হয়েছে। মহিলা কানতেছে কি হয়েছে, বলছে আমার বাচ্চা কে যেন চিমটি মারে। তা আমিও হাসা দিছে, আমার ছোট ভাই হাসা দিছে, আর বাচ্চাকে কে কি চিমটি মারে, আপনার বড় ছেলে চিমটি মারে। বলতেছে না আমি প্রথমে এরকম মনে করছি, তার সমস্ত শরীরটা দেখেন আপনি, সমস্ত শরীরে চিমটির দাগ। আমি প্রথম মনে করতাম মনে হয় আমার বড় ছেলে চিমটি মারে, এখন দেখতেছি না আমার বড় ছেলে স্কুলে হঠাৎ করে চিল্লাই উঠতেছে, দেখতেছি এখানে চিমটি এখানে রক্ত পড়তেছে। এই মাত্র আমি আপনার কাছে নিয়ে আসতেছি, এই রাস্তার ভিতরে হঠাৎ করে চিল্লা মারছে, এই দেখেন গালবায় রক্ত পড়ে, আমি দেখতেছি গালবায় রক্ত পড়ে, একবার পুরোপুরি নোক বসানো দাগ, চিমটি মারছে, দেখেন কে মারে উনি দেখে না, হঠাৎ করে চিল্লা মারে ওঠে, এই গালবায় রক্ত পড়ে, পুরোপুরি নোক বসলে যেরকম ইয়াগুলা ওইরকম দাগ সমস্ত শরীরের ভিতরে আসছে। বেশি কিছু না, মানে আমাদের সে কায়তন না, খালো সুতা যেটা মানুষ অনেক কোমরে পরে, খালো সুতা বলা হয়, কায়তন কেউ বলে, কেউ তাগা বলে। আমি বলছি একটু কায়তন নিয়ে আসেন, নিয়ে আসছে পয়লা দিছি। আমি বলছি যদি সমস্যা হয় আগামীকালকে আবার আসবেন, আর পরে দেখলাম আর সমস্যা হয় না। তো এগুলো আমি পরিষ্কার করতে, আমার এটা বলার উদ্দেশ্য ছিল আজকে এটাই যে সায়েন্স অনেক কিছু বিশ্বাস করে না,
সায়েন্সের কাছে প্রুফ লাগবে, প্রুফ ছাড়া সায়েন্স বিশ্বাসও করবে না।
হ্যাঁ, কিছুদিন আগে আমি এরকম দেখছি সায়েন্সের জিনিসগুলো মানুষ কর্তৃক সৃষ্টি, তাদের জিনিসটা ছিল আমি সায়েন্সকে ছোট করতেছি না। সায়েন্স বাংলাদেশে বর্তমানে পৃথিবীতে সায়েন্স অনেক কিছু দিয়েছে আমাদেরকে, অনেক উপহার দিয়েছে, কিন্তু সায়েন্সের কিছু কিছু জিনিস এটা ধর্মের সাথে টক্কর লাগে, যে কোনো ধর্মের সাথে টক্কর লাগবে। যেরকম সায়েন্সের যুক্তি ছিল যে মানুষ কর্তৃক সৃষ্টি, এখন মানুষ যে একটা সৃষ্টি এখন তারা বিশ্বাস করে, কিন্তু তাদের কিছুদিন আগের তারা যে থিওরি ছিল মানুষের সৃষ্টি কর্তৃক, আসমান থেকে পানি সৃষ্টি, আসমান থেকে পানি পরে, পানি থেকে ফেনার সৃষ্টি, ফেনা থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙ থেকে বানর সৃষ্টি, বানর লাপাইতে লাপাইতে লেজ পইরা পশে পরে মানুষ হয়ে গেছে,
চার্লস ডারউইনের থিওরি, এবং পরবর্তীতে সেটা ভুল প্রমাণিত হয়েছে। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ঠিকই, এবং বিজ্ঞানও কিন্তু এটা স্বীকার করে। কারণ ধরেন বিজ্ঞান যেটা বলে যে, ধরেন সহজ ভাষায় যে তুমি বলে এটা করলে প্যারাডাইম, যে 1990 সালে যেটা সত্য ছিল 2013 সালে এসে সেটা মিথ্যা হয়ে যেতে পারে আরেকটা নতুন আবিষ্কারের কাছে এসে। মানুষ একসময় জানত যে আলোর গতি সবসময় সোজা পথে চলে, পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী এসে সেটা প্রমাণ করলেন যে নক্ষত্রের পাশ দিয়ে যখন একটা আলো যায় তখন সেই আলোটা কিছুটা হলো নক্ষত্রের দিকে বেঁকে যায়, তার মানে আলোর গতি সবসময় সোজা না, এবং ওটা হচ্ছে ভবিষ্যতে আপনার ভুল প্রমাণিত হবে না আমার কোনো কথা নাই। কিন্তু বিজ্ঞান সবসময় যেটা ইয়ে করে, যেটা চাক্ষুষ প্রমাণ থাকতে হবে, চাক্ষুষ প্রমাণ যেটা চোখে দেখা যায় এবং যেটা ঘটে, হ্যাঁ এরকম একটা প্রমাণ থাকতে হবে। আপনি যেটা বলেন সেটা সুপার ন্যাচারাল বিলিভ, সুপার ন্যাচারাল বিলিভের জায়গাতে বিজ্ঞানের এটার অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, তবে এটা দ্বারা আমরা কাউকে ইনফ্লুয়েন্সও করতে চাই না। আপনি আপনার জায়গা থেকে বিলিভ করেন, সেই জায়গাটা আমাদের রেসপেক্ট আছে। আমার কথা হচ্ছে যে আপনি একটা মতাদর্শ নিয়ে বাঁচবেন, সেই মতাদর্শ নিয়ে আপনি আপনার মতো করেই বাঁচেন, আমরা আমাদের মতো করে বাঁচি, আমাদের লিসনাররা যারা শুনছে তারা তাদের মতো করে বাঁচুক। একজনের মতাদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে একদম তাকে মেরে ফেলতে হবে এটা করা যাবে না। আমি শুধু এটাই বলতে চেয়েছি আজকের হ্যালো ইট 920 তে, সমাজের প্রত্যেকটা মানুষ তার নিজ জায়গা থেকে তার নিজস্ব ফিলোসফি নিয়ে নিজস্ব মতাদর্শ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকেন, সেটা হতে পারে রিলিজিয়াস্টিক, সেটা হতে পারে যে প্রচন্ড কি বলা যেতে পারে একজন নাস্তিক একজন মানুষ, কিংবা বলতে পারি যে
তিনি মানব ধর্ম বলে অন্য একটা জায়গা থেকে, যেটাই হোক না কেন সেটা যেন তার কোনো ক্ষতি না করে এবং চারপাশের মানুষের কোনো ক্ষতি না করে, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আপনি যে এটা বললেন বা জিনের ব্যাপারে বা পরীর ব্যাপারে যেটাই বললেন না কেন, এই জিন পরি করে মানুষকে যদি কোনো ক্ষতি করা হয়, যে মানুষের আদৌ জিন পরি আপনার জায়গা থেকে যদি বলি আদৌ তাকে জিন আসর করেনি কিংবা পরি আসর করেনি, কোন একটা জায়গাতে হুজুরের কাছে গিয়েছে এবং সে হুজুর আসলে হয়তো কিছুই জানে না, যদি আপনার জায়গা থেকেই বলি সেটাকে জিন পরি নামে চালিয়ে দিয়ে তার উপর অত্যাচার করে ফেললো, তার উপর একটা অন্য কাজ করতে হচ্ছে না, হচ্ছে কিন্তু
হচ্ছে।
এবং এইটাতে আপনার জায়গাতে যদি পরিশুদ্ধতার কোনো ব্যাপার থেকে থাকে, আমি কনফিউজ বিকজ আমি বিলিভ করি না, আপনার জায়গা থেকে যদি পরিশুদ্ধতার কোনো ব্যাপার থেকে থাকে সেই পরিশুদ্ধ ব্যাপারটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়, কারণ আপনার মতো করেই একজন ওই কাজটা করতে গিয়ে একটা মানুষের ক্ষতি করে ফেলেছে। আমি সেটাই বলতে চেয়েছি যে বিজ্ঞান আসলে অনেক মানুষের উপকার করেছে, কিন্তু এটাও তো সত্য যে বিজ্ঞান অনেক মানুষের অপকারও করেছে,
উপকার করেছে।
হ্যাঁ, তো ঠিক সেমনি ভাবে আপনি যেটা বললেন যে দোয়া কালাম পড়া বা ধর্মীয় দিক থেকে জিনিসটাকে দেখা, সেটা যদি পুরোপুরি কেউ এক্সারসাইজ করতে না পারে তার মতো করে জিনিসটা করে, তাহলে তো সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরেও কিছুটা হলেও পড়ে, তাই তো? আচ্ছা, এবার আপনি আমাকে বলেন এই যে জিনপরিরা আমাদের কাছে চলে আসে, উইচ ইজ ভেরি ফানি কোয়েশ্চেন, জিনপরিরা মানুষের উপর আসর করে, আমি ঠিক জানি না আজকে স্টুডিও থেকে বের হয়ে যাওয়ার পরে আমার পিছিয়ে পিছিয়ে নেবে কিনা, তো ওরা যেহেতু আমাদের কাছে আসে আমাদের ওদের কাছে যাওয়ার কোন ব্যবস্থা আছে? লাইক ধরেন ওরা তো আমাদের শরীরের ভিতরে চলে আসে, আশেপাশে থাকে, হ্যাঁ, তো আমরা চিন্তা দলবল ধরে যদি ওদের দেশে চলে যেতে চাই, ওদের ওদেরও কিছু ক্ষতি করতে চাই, হ্যাঁ, ওদেরকেও দুই একটা নিয়ে আসতে চাই, সেরকম কোন ব্যবস্থা রাস্তা আছে কি?
আসলে কারেন্ট আমাকে মারবে কিন্তু আমি কারেন্টকে মারার ক্ষমতা নেই, আগুন আমাকে পোড়াবে, আগুনকে পোড়ানোর ক্ষমতা আমার নেই। হ্যাঁ, আছে পানি, কিন্তু পানি ভিন্ন একটা জিনিস, কিন্তু আমি পারতেছি না আমার ক্ষমতা দিয়া পানিকে ব্যবহার করতে হয়। জিন পরীকে ওরা একটা অদৃশ্য হতে পারে কিন্তু আমার ক্ষমতা নেই অদৃশ্য হওয়ার, সে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে আমার ক্ষমতা নেই আকৃতি ধারণ করার, সে উড়তে পারে আমার ক্ষমতা নেই উড়ার, সে এখান থেকে যে কোনো সময় 5-7 মিনিটের মধ্যে সে অনেক যেতে যেতে পারবে, এই জন্য তাকে আমি কিছু করতে পারবো না, সে আমাকে অনেক কিছু করতে পারবে।
কিছু আমল কি আছে যে আমলগুলো করলে অনেক সময় জিন পরীর দেখা পাওয়া যায়?
হ্যাঁ, আছে এরকম।
আমি আমলটা আপনার কাছ থেকে জানতে চাই না এবং একইভাবে আমাদের লিসনারদেরকে আমি জানতে চাই না, কারণ দে উইল প্র্যাকটিস দ্যাট, আমি চাই না, কারণ এটার একটা কথা আছে যে আপনার হাতে পাওয়ার আছে, আপনার হাতে ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার যদি আপনি ব্যবহার না জানেন তাহলে সেই ক্ষমতা কিন্তু আপনারই ক্ষতি করবে।
হ্যাঁ, অবশ্যই।
সুতরাং সেই জায়গাটা থেকে আমি জানাতে চাই না। আপনার যদি আর কিছু বলার থাকে আমাদের লিসনারদেরকে বা কোনো কিছু বাকি থেকে থাকে আপনি বলতে পারেন।
আর একটু কথা বাকি, যে ওই যে বললাম ঐশ্বরী ঘটনাটা,
আচ্ছা আপনি বলছিলেন যে ঐশ্বরী ঘটনার পরে আপনার কাছে লোকজন আসা বেড়ে গিয়েছে,
বেড়ে গিয়েছে এই জন্য যে ঐশ্বরী বিভিন্ন সমস্যার কারণে, যে বিভিন্ন ড্রাগ নেওয়ার কারণে, বিভিন্ন ছেলেদের প্রতি তার আক্রোশ থাকার কারণে সে এই সমস্যাগুলো ঘটাচ্ছে। এখন অধিকাংশ অনেক উপর হাই লেভেলের লোক, আপনি বললে পরিচয় দিলে আপনি বুঝবেন যে আমি নাম প্রকাশ করে এখন তাদেরকে ইয়ে করতে চাচ্ছি না, তারা অধিকাংশভাবে কেন কিভাবে পায় আমি জানি না, নাম্বার কিভাবে কালেক্ট করে তারা কিভাবে আসে জানি না, অধিকাংশ জায়গার লোকই ফোনের মাধ্যমে হোক এমনি হোক কন্টাক্ট করে, প্রশাসনিক অনেক লোক, তারা কিরকম যে হুজুর এই আমার সমস্যা, আমার মেয়েটা তো একটা ছেলের সাথে সম্পর্ক, এখন যদি হুজুর ভয় পাইতেছে যে আমাদের আসলে ঐশ্বরীর ঘটনার পর থেকে আমাদের চোখ খুলে গেছে, এখন এই ছেলের প্রতি যদি বেশি যদি আক্রোশ হয়ে যায় আমরা তো ছেলের কাছে দিব না,
মেরে ফেলে কিনা,
আমাদের ছেলের কাছে দিব না, তখন মেয়ে তো আমাদের অবধি হয়ে যায়, আমাদের মানসম্মান থাকবে না, মেরে ফেলা সেটা হলো ভিন্ন কথা, এখন আমাদের তো মানসম্মান থাকবে না, এটা কি করা যায়, এটা একটু কিছু করে দেন, অথবা আমার ছেলের এই সমস্যাগুলো, আমার স্বামী স্ত্রীর সমস্যাগুলো মারাত্মক পরিমাণ, আমি দেখছি যে খাস করে ঢাকা শহরে আমার কথা কেউ মাইন্ড করে না, আমি আমার জায়গা থেকে কথাগুলো সমস্যাগুলো আরসিবি আমি বলতেছি কিডু ভাই, যে 95% ফ্যামিলির ভিতরে শান্তি নাই, খাস করে টাউন অঞ্চলের ভিতরে গুলো, কারণ তারা অধিক মাত্রায় টাকা পয়সা পায় বাবা মার কাছ থেকে, তারা বিভিন্নভাবে চলে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, না হলে ছেলে মেয়ের মধ্যে সমস্যা, না হলে একটা না একটা সমস্যা লাগিয়ে আছে, যেগুলো সায়েন্স আর ডক্টর যদি ডাকাত,
এগুলোর কিন্তু সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে সায়েন্সের কাছে, আপনি যেটা বলছেন যে সমস্যা আছে, আপনি যদি গ্রামের সাথে কম্পেয়ার করেন দেখবেন যে গ্রামের একটা ফ্যামিলি কিভাবে চলে, একটা ওয়াইফ বাসায় 24 ঘন্টা পরিবারের সময় দিচ্ছে, সে রান্না বান্না করছে, হাজব্যান্ড গ্রামে কৃষিকাজ করছে বা অন্যান্য কাজে সবসময় কানেক্টেড, তারা সে জানে গতিবিধিগুলো, এখানে একজন হাজব্যান্ড দেখা গেল যে ওয়াইফের সাথে যে রিলেশনশিপ, ওয়াইফটা অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে সে কার সাথে মিশছে কিভাবে মিশছে, তার ফেসবুকের আইডি বা পাসওয়ার্ড নিয়ে কোনো ঝামেলা, বা একইভাবে দেখা যাচ্ছে হাজব্যান্ড ঠিক মতো সময় দিচ্ছে না, হাজব্যান্ড তার কেয়ারলেস, এই যে কমপ্লেক্সিটি গুলো সমাজের, এই কমপ্লেক্সিটি তো গ্রামে নেই, এই কারণে বিজ্ঞানে হাজার রকমের সামাজিক ব্যাখ্যা আছে। এখন এখানে আপনি সলিউশন হিসেবে আপনার যে তাবিজের কথা বলছেন বা কবজের কথা বলছেন, সেটা সায়েন্সের কাছে একেবারে অগ্রহণযোগ্য, এটা আপনি অস্বীকার করেন আর অস্বীকার করেন। এখন একজন মানুষ যদি বোঝে যে
আমার এই কাজটা করলে এই সমস্যাটা হচ্ছে, আমি আমার স্ত্রীকে যদি সময় দিতে পারি সপ্তাহে ভালো করে, আমি একটা বিনোদনের সময় যদি তাকে বিনোদনটা দিতে পারি, তার যে জিনিসগুলো চাওয়া সেটা যদি দিতে পারি, তাকে যদি স্বাধীনভাবে বেড়ে ওঠার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো দিতে পারি, ওয়াইফ যদি বুঝতে পারে যে আমার হাজব্যান্ডের যেটা দরকার সেটা আমি দিতে পারি এবং মনের ভেতর থেকে সেই চাওয়া পাওয়াটা যদি কাজ করে, দুজন দুজনের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যদি ভালো থাকে, সায়েন্স বলে দিচ্ছে যে রিলেশনশিপ খারাপ হওয়ার কোন সুযোগই নেই। এখন আপনার তাবিজ এখানে কিভাবে কাজ করে?
এখন আপনার লজিক এখানে আসেন, আবার জিনের প্রসঙ্গে আসতে হয়। তাবিজের কথা বলতে গিয়ে, যদি একটা মানুষ চুরি করবে, এখন মানুষ যে ব্যক্তি চুরি করে তাকে বিভিন্ন প্রকার সে নেশাটা থেকে যায়। কিছু মানুষের সাথে যতই মাইরা দিবেন আপনি, হিউম্যান টু হিউম্যান এডিয়া আবার আসবে। আপনার যদি জিন যদি হয়, এই জিনের মধ্যে খারাপ আছে, তাকে আপনি সুন্দরভাবে ছাড়াই দিবেন, সুযোগ পাইলে সে কিছুদিন পরে আবার আসবে। এখানে যদি আপনি যত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ান, ওষুধে কিন্তু কাম হবে না। তখন এখানে কি করতে হবে, এই তাবিজ কি, তাবিজ আল্লাহর কালাম, এর কোন টায়াত, এই কোরআন কি সবাই বই পায়, কোরআনকে সবাই পাবে। আসলে আমি কোরআন নিয়ে ওয়াজ করতে আসিনি, বিধায়ক এই জন্য আমি এগুলো বলতে চাইছি, না হলে বহুত কিছু আমি বলতে পারতাম। হ্যাঁ, তো এটাকে সবাই ভয় পায়, এটা যদি গলা জুড়ে দেওয়া হয় তাহলে কাছে যদি থাকে তাহলে ওরা আসে না, ওরা আসতে পারে না, এটাকে ভয় পায়, এই ব্যক্তির কাছে আসতে পারে না।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানুষের ভিতরে খারাপ যে অ্যাটিটিউড গুলো সেগুলো অন্য কারো দ্বারা হয়, এটা সেটা জিন পড়ে করতে পারে, শয়তানও করতে পারে, তাই তো?
করতে পারে, অবশ্যই করতে পারে। আসেন, একটা মানুষের মস্তিষ্ক ঘুরানো কোরআন দ্বারা সম্ভব। যেমন এই যে আমি বললাম যে একটা ছেলে মেয়ে সম্পর্কে তারা এফোর্ট করছে, বিয়ে শাদি করছে, এখন ছেলেটা আসে না, এই কিছু তদবির তাবিজ কবজ ব্যবহার করার কারণে এই লোকটার মনটা ডাইভার্ট হয়ে ওইদিকে চলে যায়।
কিন্তু যদি এরকম হয়, সেটা হচ্ছে ধরেন যে লোকটা তাকে পছন্দ করছে না বা মেয়েটাকে দেখা গেল ওই ছেলেটা পছন্দ করছে না, সেই ছেলেটার যথেষ্ট লজিক আছে, যথেষ্ট কারণ আছে মেয়েটাকে পছন্দ না করার, এবং সে যে পছন্দ করছে না সেটা অনেকাংশে সঠিক তার জায়গাটা থেকে, তাহলে আপনার তাবিজ কবজ দিয়ে তাকে মন ঘোরানোর দরকারটা কি?
আচ্ছা, না এখানে কোন দরকার নেই, কিন্তু যদি বিবাহিত স্ত্রী হয়, আমি একবার বলি
যেটা প্রাসঙ্গিকভাবেই জরুরি, যেটা সমাজের জন্য জরুরি, পরিবারের জন্য জরুরি, সেই কাজটা আপনারা করছেন, তাই তো? বিবাহিত স্ত্রীকে ঘরে রেখে সে বড় স্ত্রীর দিকে চোখ যাচ্ছে,
মন নাই, হয়তো যে কোনো কারণে হতে পারে, চোখ যাচ্ছে জন্য না, হয়তো হতে পারে ওকে এখন ভালো লাগে না, হয়তো অন্য সে বিয়ে করবো, অথবা তার বাপ রাজি হয় না, সে নিজে বিয়ে করছে, কিন্তু সে তো বিয়ে করছে, এখন ওর তো একটা জীবন। আমার জীবনে আমি যতগুলো কাজ করছি, কারো খারাপ কাজ, এখন আমাকে যদি কেউ লক্ষ টাকা যদি দেয়, টাকার বিনিময় আমাকে করে করতে পারবে,
এগুলো দ্বারা খারাপ কাজ করা সম্ভব?
সম্ভব। আমি জীবনে আমার একটা করছি, যে কোনো একটা ক্ষোভে, যেটা হলো উত্তরাতেই ব্যারিস্টারের সাথে এক মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের সাথে পরিচিত আমার আগে থেকে এবং ওর ফ্যামিলির সাথে আমার পরিচিত। ছেলেটা খুব খারাপ ছিল, ব্যারিস্টার ঠিক, সে খুব পরিমাণ ড্রাগ নিত এবং তার চরিত্রটা এরকমই ছিল, সে চাচ্ছে তার স্ত্রীর স্বামী অন্য মেয়ে নিয়ে থাকার জন্য, আর তার স্ত্রীও তার বন্ধু বান্ধবের সাথে থাকুক সেটাও চাচ্ছে। ওই মেয়ে আমাকে স্পষ্ট বলছে, তো বিভিন্নভাবে এই ছেলেকে তার প্রতি ইনভাইট করে দিলাম আমি, সে আমাকে বলার পরে। কিন্তু এক পর্যায়ে সে একটা যে কোনো একটা কথাতে কাটাকাটি দিয়ে আমার সাথে সম্পর্ক তাদের ভালো ছিল, সে আমাকে বলছে যে আপনার দ্বারা আমার কোনো উপকার হয় না, হয় না বলতেছে না। তখন আমি বলছি ঠিক আছে, উপকার যখন হয় না তখন পরে বুঝবা। আমি ওই একটা জিনিস খারাপ করলাম শুধু আমার লাইফে, এই একটা জিনিস শুধু আমি এই তদবির লাইনে খারাপ করছি। কেউ যদি বলে যে হুজুর আমার ওই মেয়েটা পছন্দ হয়েছে, আমি আপনাকে এত টাকা দিব, আমাকে মেয়েটা নিয়ে দেন, আমি যদি পারিও পারি না পারি আমি তো গ্যারান্টি দিব না, বাট কাজ হয়, কিন্তু আমাকে যত টাকা দিবে আমি করবো না, কারণ তোমার পছন্দ, ওই মেয়েটার বাবার তো তোমাকে পছন্দ নাও হতে পারে, এই মেয়েটার বাবার ইজ্জত যাবে, এটা আমি করি না। তো দেখা যায় ওই মেয়েটার জন্য যখন আমাকে বলছে আমাদের কোনো উপকার হয় না, উপকার জন্য হয় না, তাহলে আমি একটু খারাপ করে দিই, সারাসারি হয়ে গেছে অলরেডি, এখনো ডিভোর্স অবস্থা আছে, ওই ছেলে বিয়ে করতে, মেয়ের এখন বিয়ে হয়নি।
ওকে, যাই হোক প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলছি যে এটা আমাদের এমডি মুরাদের বিলিভ, এবং এই বিলিভের জায়গা থেকে আপনারা আপনাদের মতো করে বিলিভটাকে নেবার চেষ্টা করবেন। আপনারা তাকে বিলিভ করবেন কি করবেন না, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা কেন আজকে এমডি মুরাদের মতো একজন মানুষের জীবনের গল্প হ্যালো 8920 তে প্রচার করলাম, কি শিক্ষা এখানে রয়েছে, আপনার জায়গা থেকে কি মনে হয় যে আপনি হ্যালো 8920 তে এসে কি প্রচার করলেন, কেন আসলেন?
আমি আসলে হ্যালো 8920 তে আসার উদ্দেশ্য ছিল এটাই যে মানুষ চিকিৎসা বিভিন্ন মাধ্যমে নিতে পারে, আমার উপকার হওয়া দরকার, সে কিভাবে চিকিৎসা করে এটা দেখার বিষয় না। তবে হ্যাঁ, দেখতে হবে যে সে চিকিৎসাটা কি জায়েজ পন্থায় করতেছে নাকি না জায়েজ পন্থায় করতেছে। আমরা মুসলমান, যদি অন্য ধর্মাবলম্বী হয় তাদের জন্য আমার কোনো কথা নেই, আগেই বললাম যে আমরা মুসলমান, যাতে আমরা দেখতে হবে এটা কি আমাদের বৈধ কিনা না অবৈধ, অবৈধ যেমন আপনার তাবিজ কবজের ব্যাপারেও আমাদের মুসলমানদের ভিতরেও, আমাদের ধর্মীয় যে সমস্ত হুজুরের আছে তাদের ভিতরেও অনেকের যুক্তি আছে যে তাবিজ কবজ ব্যবহার করা যাবে না। কেন যাবে না? তা আল্লাহ নবীর জমানে আল্লাহ নবী এক সাহাবীকে বলছিল যে তোমার গলাটা তাবিজ, তাবিজটা খুলে ফেলাও, তো এখানে আল্লাহ নবী নিষেধ করেছে খুলে ফেলার জন্য। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় তা তো নাতি ছিল, তার গলায় আল্লাহ নবী তাবিজ দিয়ে সেরকম আছে, আমার কাছে বইও আছে ওটার, আমি অধিকাংশ বাচ্চাদের গলায় এটা দিয়ে দিই, বাচ্চা মানুষের গলায় এটা দিয়েছে, আল্লাহ নবীর দেওয়ার জিনিস তাহলে এটা উপকৃত বেশি হবে, আর বাস্তবতা হচ্ছে এখন প্রশ্ন, আল্লাহ নবী খুলতে গেলে বললো কেন তাবিজটা? এই তাবিজটা ওই ব্যক্তি ওই সাহাবি কুফুরি অবস্থায় দিয়েছেন, সে মুসলমান ছিল না ওই সময়, আর ওই সময় কুফুরি অবস্থায় তাবিজ করছে,
কুফরি কালাম, যেটা
কুফরি কালাম দিয়া। আর কুফরি কালাম যদি কেউ করে সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে ধর্ম থেকে ত্যাগ হয়ে,
এটাকে বলা হয় কুফরি কালাম।
হ্যাঁ, কুফরি কালাম। এখন এইটা দিয়ে যদি কেউ যদি করে তাহলে এটা সঠিক না, এটা করা যাবে না, এটা করা পুরোপুরি নিষেধ। আর যদি কেউ যদি জায়েজ পন্থা যদি করে, আমল দ্বারা যদি করে, কোরআন দ্বারা যদি করে, আল্লাহ নবীর হাদিস আছে যে তোমরা দুই জিনিস থেকে শেফ অর্জন করো, একটা তো মধু, দ্বিতীয় নম্বর হলো তোমার কোরআন। এখন কোরআন থেকে তুমি জায়েজ পন্থায় যে কোনো ভাবে তুমি কি করতে পারো, এটা থেকে শেফ অর্জন করতে পারো,
শেফা। শেফা, আমার খুব ভালো লাগলো যে শেফা শব্দটা নিয়ে, শেফা তো মানে এক ধরনের আরোগ্য লাভ করে, তাই তো? যাই হোক, আমরা এই কথাটা আবারও ফিরে যাই, এটা একান্তই মোহাম্মদ মুরাদের বিলিভ, আমরা সেই জায়গাটাতে শ্রদ্ধা রাখতে চাই। আমি বলছিলাম যে কি শিখবেন, আমরা সমাজে অসংখ্য অসংখ্য মানুষ আছি, 16 কোটির বাংলাদেশ, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই তার জায়গাটা থেকে সুন্দর সুন্দর বিলিভ নিয়ে এই সমাজে টিকে আছেন। এক একটা বিলিফ এক একটা কমিউনিটিকে একত্র করে, একটা বিলিফ একটা দেশকে একত্রিত করে, একটা বিলিফ একটা রাষ্ট্রের জন্ম দেয়। আমরা ছোট ছোট মানুষ যারা আছি এই সমাজে, সাধারণ মানুষ, তাদেরও প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে বিলিভ আছে। একজন মানুষ ডাক্তারের কাছে যাচ্ছেন, একজন মানুষ হুজুরের কাছে যাচ্ছেন, একজন মানুষ মাদ্রাসায় পড়াশোনা করছেন, একজন মানুষের কাছে সেটা কুসংস্কার, আরেকজন মানুষের কাছে সেটা শিক্ষার আলো। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এটাই, যে যার বিলিভ নিয়ে সমাজে বড় হোক না কেন, কারো বিলিভ যেন কারো কোনো ক্ষতি না করে। আমি কি ঠিক বলেছি? আপনি যে বিলিভটা নিয়েই দুনিয়াতে বড় হন না কেন, সেটা যেই বিলিভই হোক না কেন, সেই বিলিভটা যেন আপনার চারপাশের মানুষের কোনো ক্ষতি না করে, আপনি পারলে সেটা দিয়ে উপকার করেন। কেউ যদি আপনার বিলিভে বিশ্বাস না করে, সেটার জন্য তার উপর আক্রোশ বা সেটার উপর চড়াও হওয়ার কোনো দরকার নেই। আপনি তার বিলিভ নিয়ে তাকে থাকতে দিন, তাকে বোঝানোর চেষ্টা করুন। যদি আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে না, সে যে বিলিভটা নিয়ে বড় হচ্ছে সে বিলিভে প্রচন্ড ভুল আছে, তাহলে সফট ওয়েতে ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করুন, জীবনের শেষ দিন পর্যন্ত বোঝানোর চেষ্টা করুন, সফিস্টিকেটেড ওয়েতে। কিন্তু তার উপরে চড়া হওয়ার কোনো দরকার নেই, তাকে তার মতো করে থাকতে দিন। এবং সে যদি আপনার কোনো ক্ষতি না করে, নিজের যদি কোনো ক্ষতি না করে, তাহলে তার বিলিভের প্রতি আপনি রেসপেক্ট দেখান, সম্মান দেখান। আপনাকে সেই বিলিভে বড় হতে হবে এমন কোনো কথা নেই। আমরা সমাজে যে মানুষই থাকি না কেন, চারপাশের মানুষ যারা আছি, প্রত্যেকেই প্রত্যেকের বিলিভকে রেসপেক্ট করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের বিলিভ কারো কোনো ক্ষতি না করে। আমরা আসলে হ্যালো 920 থেকে আজকে এই মেসেজটি দিতে চেয়েছি। জিন বলেন, পরি বলেন, ভূত বলেন, যাই বলেন না কেন, এগুলোতে জীবনের অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে ডিবেট করার কোন সুযোগ আজকে হ্যালো 920 নেই। আমরা শুধু বলতে চেয়েছি ইটস অব বিলিভ, এবং এই বিলিভের জায়গা থেকে আমাদের শ্রদ্ধা, কিন্তু এই বিলিভটা আপনি করবেন কি করবেন না সেই জায়গায় আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আপনি যদি না করে থাকেন সেটার প্রতিও আমাদের শ্রদ্ধা, উনি যে বিলিভটা করেন সেটার প্রতিও আমাদের শ্রদ্ধা। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে এমডি মুরাদের জীবনের গল্প, এবং শেষ হচ্ছে না আসলে, একটু পরে হ্যালো 920 বাকি সেগমেন্টগুলো আমরা নিয়ে ফিরে আসবো। এমডি মুরাদকে দেখতে চাইলে এবং এমডি মুরাদের যে কথাবার্তাগুলো, যে ডকুমেন্টসগুলো ছিল, সেগুলো যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অথবা আপনি আরজে কিবরিয়া নামেও খোঁজ করতে পারেন, RJ SPACE KEBRIA। আমি আবারও বলছি RJ SPACE KEBRIA। ওখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে পেজটিতে 3,50,000 উপরে মেম্বার রয়েছে, সেটি হচ্ছে হ্যালো 8920 পেজ। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছে।
আমরাও ঠিক সে কথাটাই বলতে চাই, আল্লাহকে বোঝে তোমার অপার লীলে। একটা বেজে 38 হচ্ছে সময়। হ্যালো 8920, আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 90.2। আর জি কে প্রিয়া, আপনার সঙ্গে রয়েছে আজ শাকিল হাসান। তালুকদার লিখেছে, থ্যাঙ্কস টু মুরাদ ভাইয়া ফর শেয়ারিং দিস রিয়েলিটি স্টোরি, অনেক অনেক ধন্যবাদ। তানফির উল্লাস লিখেছে, ব্রো আই বিলিভ দিস স্টোরি অ্যান্ড অলসো এনজয়িং। মেঘ কালো লিখেছে, আমি বিশ্বাস করি কারণ আমার সাথে এমনটা হয়েছিল কিপ্রিয়া ভাইয়া। ওকে, সোহেল হৃদয় লিখেছে, আমি জিন বলতে কিছু আছে কিনা তা বিশ্বাস করি না, তবে দেখি আজ কি হয়, আমার বিশ্বাস ঠিক না ভুল। এম আই মিম লিখেছে, তাই কথা সবই সত্য, এরকম পড়ি, আমার সাথে 8-9 বছর ছিল, অনেক কষ্ট এগুলো ছাড়িয়েছি। ওকে, আমি রিয়াদ লিখেছে, এবিসি রেডিও এবং কিপ্রিয়া ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি দারুণ বিশ্বাসের জায়গাকে আমাদের সামনে তুলে ধরবার জন্য, আর অসংখ্য ধন্যবাদ হুজুরকে এরকম একটি দারুণ কিছু বাস্তব কাহিনী শোনানোর জন্য। মেক বয় সকাল লিখেছে, আই বিলিভ ইট, আমাকে যদি পুরী নিয়ে যাইতো আমি চলে যেতাম বা এরকম একটা কিছু। ওকে, হিমালয় হিমু ইব্রাহিম লিখেছে, কি যে বলবো ভাই, আমি বিশ্বাস করিবার মানুষ জিনের চাইতে অনেক বড় কজ, মানুষ আশরাফুল মখলুকাত। মঈন মাহি লিখেছে, মুরাদ ভাই আপনার লাইফটা অনেক ভয়াবহ ছিল। আজাদ জামান লিখেছে, পৃথিবীতে জিন যেমন আছে তেমনি মানুষের সাথে জিনের সম্পর্কও আছে। ইমরান হাসান জিকু লিখেছে, হ্যালো 8920, সব স্টোরি শুনে চোখে জল আসে বা কষ্ট হয়, বাট আজকের স্টোরিটা একদম আলাদা, কিন্তু স্টোরিটা অনেক বেশি জোস ছিল। তুহিন ইমতিয়াজ লিখেছে, থ্যাংকস কিপ্রিয়া ভাই এবং থ্যাংকস টু মুরাদ ভাই, গল্পটা সুন্দর, স্পেশালি থ্যাংকস টু শাকিল, কারণ শাকিলই আসলে গল্পগুলো নির্বাচন করে থাকে। মোহাম্মদ মহিউদ্দিন লিখেছে, হ্যাঁ কিপ্রিয়া ভাইয়া, হুজুরের কথায় অনেক মিল পাওয়া যাচ্ছে, কারণ আমি একটা জিনকে চিনি যে এখন আমাদের সাথে আছে এবং অনেক উপকার করেছে। বিপ্লব সরকার প্রত্যয় লিখেছে, আমার মাকে এক বছর যাবৎ বিভিন্ন স্থানে চিকিৎসা করছি কিন্তু ভালো হচ্ছে না, আপনি আমাকে সাহায্য করেন, ঈশ্বর আপনার ভালো করবেন। এরকম অনেক বন্ধুই ওনার নাম্বার চেয়েছেন এবং কথা বলতে চেয়েছেন, কিন্তু আমরা প্লিজ আমরা সবাইকে নিরুৎসাহিত করছি এই কারণে যে দেখুন, আমরা আমাদের যে অ্যাঙ্গেলটা ছিল আজকের হ্যালো 8920 তে সেটা হচ্ছে এটা একটা জীবনের গল্প এবং এই গল্পটাকে তুলে ধরা, কিন্তু এটার মাধ্যমে আসলে আপনারা কোন ধরনের তদবির দেন বা তার কাছে যান, তার কাছ থেকে সাহায্য সহযোগিতা চাবেন বা হেল্প করবেন, সেই কমিউনিকেশনটা হ্যালো 8920 কিংবা বিবিসি রেডিও কেউই আমরা আমাদের জায়গা থেকে করব না। আপনারা ব্যক্তিগতভাবে তাকে যদি চিনে থাকেন, তার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আপনারা নিজে থেকে করতে পারেন, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এটা করছি না। এল এম মুক্তি লিখেছে, ভাইয়া আমি
অনেক অনেক বিশ্বাস করি, কারণ আমার গ্রামে এসব অনেক ঘটনা ঘটেছে। মিজানুর রহমান ফরিদে লিখেছে, মুরাদ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, কেননা আমি যখন হেফজ পড়ি মানে হেফজো পড়ি তখন আমার এক ছাত্র ভাইয়ের সাথে পরিদের ধরনের ঘটনা অনেকবার দেখেছি, এমনকি পরীর দেয়া খাবার আমরাও খেয়েছি। আচ্ছা, শেখ আনিস লিখেছে, হাইরে মানুষ, আরো কত কিছু শিখবো, হ্যালো 8920 থেকে অনেক কিছু শিখেছি, আরো অনেক কিছু শেখার আছে, আমি প্রতিনিয়ত শিখছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই সহজ সরল উক্তির জন্য। আমরা গত সপ্তাহে যে বন্ধুটিকে এখানে পেয়েছিলাম, নিশি, তার জীবনের গল্প বলেছিলেন। নিশি সম্পর্কে আমাদের শ্রোতাদের প্রতিক্রিয়া আমরা ফেসবুকে তাৎক্ষণিকভাবে পেয়েছিলাম, সেগুলো আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এবার ফোনে যেসব প্রতিক্রিয়া এসছে সেগুলো আমরা পড়ব, এবং একই সাথে বলতে চাই স্পেশালি থ্যাঙ্কস টু দেম, যারা এতক্ষণ ধরে আমাদেরকে এমনি মুরাদের গল্প শুনেছেন এবং বিভিন্ন কমেন্টস করেছেন। হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, আপনি চাইলে ওখানে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920।
হ্যালো 8920,
আমি আশরাফুল বলছি ঢাকা থেকে। আসলে আপুর জীবনে যে ঘটনাটি ঘটছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, তার সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে, তাহলে সফলতা আসবে। আর আপু যদি কিছু মনে না করে তাহলে আপুকে আমি জীবন সঙ্গিনী করতে চাই।
আমি নাইমা বলছিলাম, গত সপ্তাহে যে আপুর কাহিনীটা শুনলাম খুবই মর্মান্তিক লাগলো, খুবই কষ্টকর। আপু তুমি যেটা ভালোবাসো সেটা নিয়েই থাকো, হয়তো তুমি ওর কাছে যাও, নয়তো দুই মেয়েকে নিয়ে তুমি সুন্দর করে জীবনটা সাজাও এবং পড়াশোনা শেষ করো, এই প্রত্যাশাই।
আমি জাহিদ বলছি কোনাবাড়ি থেকে। গত বুধবার যে আপুর গল্প শুনলাম, সে যদি এখন একটা বিবাহ করে তাহলে সে তার দুই মেয়েকে ভালোভাবে একটা পরিচয়ে বাঁচতে পারবে।
আমি এমডি কামরুল ইসলাম বলছি কুমিল্লা থেকে। নিশিয়াপুর যে গল্পটি শুনেছি জীবনের কাহিনী, সেটি আসলে খুবই মর্মান্তিক, যা বলার মতো না, এবং আমার খুবই খারাপ লাগছে।
আমি ফখরুল ইসলাম, আমি চিটাগং থেকে বলতেছি। নিশিয়াপুর কথাটার সঙ্গে খুব খারাপ লাগতেছে, বেশি খারাপ লাগতেছে আসলে ওনার দুটা বাচ্চার জন্য। সে ওনার জন্য দোয়া করতে পারে যাতে উনি এখন ওনার পড়ালেখাটা ভালো করে চালা যেতে পারে এবং মেয়ে দুটাকে যেন মানুষ করতে পারে।
আমি শামসুল আলম বলতেছি দুবাই থেকে। নিশিয়াপুরকে আমি কিছু হেল্প করতে চাই, যদি তিনি নিতে চান, উনি যদি চায় তাহলে দিদা বাবু সহ আমি ওনাকে গ্রহণ করতে রাজি আছি।
আমার নাম সাকাওয়াত ওমর। নিশিয়াপুর ঘটনাটা শুনে আমার খুব খারাপ লাগছে, তবে নিশিয়াপুকে একটাই কথা বলবো, নিশিয়াপু আপনার সন্তানরা আপনার ভবিষ্যৎ, আপনার তাদের কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার জন্য আমার দোয়া রইল।
আমি তানবীর, আমি নেত্রকোনা থেকে বলছি। আমি নিশিয়াপুর ঘটনা শুনেছি, একটা কিছু খারাপ লাগলো নিশিয়াপুর ঘটনাটা শুনে। আমি বলতে চাই নিশিয়াপু অবশ্যই বিশেষ কাটাতে পারবে, আমি সে দোয়া কামনা করি।
হ্যালো 8920,
অনেক অনেক ধন্যবাদ নিশিকে নিয়ে এমন কমেন্টস করবার জন্য, এবং নিশির জন্য আমরা বলতে চাই নিশি অনেক অনেক শুভকামনা থাকছে, সামনের পথে অনেক বাধাই থাকবে, কিন্তু আপনার মনের সাহস এবং আপনার ধৈর্য এবং আপনার লক্ষ্য যদি অটুট থাকে তাহলে কেউই আপনাকে দমাতে পারবে না। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, আমাদের এখানে জীবনের গল্পগুলো বলার জন্য দুটো পদ্ধতি আছে, একটা তো ফেসবুক বারবারই বলি, আরেকটা হচ্ছে ফোন নম্বর। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পর প্রথমে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু দুই মিনিটে বলে শেষ করতে হবে, এবং তারপরে বলতে হবে আমাদেরকে যে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর ফোন করার পরে অনেকেই হ্যালো কিবরিয়া ভাই, হ্যালো কিবরিয়া ভাই, হ্যালো শাকিল ভাই, শুনতে পাচ্ছেন বলেন, আসলে এটা বলার কোনো দরকার নেই, কারণ আমরা ফোনটা নিয়ে বসে থাকি না, ফোনটা এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। আপনি ফোন করার পর থেকেই, ফোনটা রিসিভ হওয়ার পর থেকে ফোনটা রেকর্ড হতে থাকে, এবং সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয় আপনাকে 3 থেকে 4 মিনিট, সুতরাং এবং এই সময়টা পরে কিন্তু ফোনটা অটোমেটিক্যালি কেটে যাবে, সুতরাং এই সময়ের মধ্যে আপনার যা বলার আছে আপনি বলবেন, এবং সেল নাম্বার আর ফোন নাম্বার আপনার নিজের নাম এটা খুব স্পষ্ট করে বলবেন, যেমনটা বলেছেন আমাদের এই বন্ধুরা এবং তাদের জীবনের গল্পগুলো এখানে এসে বলতে চান। চলুন স্যাম্পলগুলো আমরা একটু শুনি, তারপর আমি আবারও ফিরে আসছি।
হ্যালো 8920,
আমি বিদারুল ইসলাম, আমি একজন পুলিশ কনস্টেবল। আমি এই যাবৎকালীন 100টি মেয়ের সাথে প্রতারণা করেছি, একটি সিম নিয়ে। সম্প্রতি প্রতারণা করতে গিয়ে জেল কেটে জামিনে আছি। আমি কিভাবে প্রতারণা করেছি তা সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, প্লিজ আমাকে একটিবার সুযোগ করে দিন।
আমার নাম জেসমিন, আমার জীবনে অনেক কাহিনী আছে, অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আমি জানাতে চাই। বাবা অসুস্থ, আমি বাঁচতে চাই কিছু সন্তোষের হাত থেকে।
আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার পিতা অপরিকল্পিত ভাবে পরিবারটাকে বড় করে ফেলায়, পরিবার পরিকল্পনা গ্রহণ না করাতে আমাদের সংসারে অভাবটা চরম আকার ধারণ করে। আমার পিতা যখন ভাত খেতে বসত তখন প্লেটের অর্ধেক ভাত খেত, বাকি ভাত আমাদের জন্য রেখে দিয়ে পানি খেয়ে পেট ভরাত। আমি রিক্সা চালিয়ে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে টাকা জোগাড় করি। বর্তমানে আমি সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। প্লিজ আমাকে একটু সুযোগ করে দিন।
আমি প্রিয়া বলছি সোনারগাঁ থেকে। আমি একটি ছেলেকে আজকে 5 বছর যাবত ভালোবাসি, তার সাথে আমার এখন খুব খারাপ একটা সময় যাচ্ছে। আমি চাই আমার কথা উনি শুনেন, প্লিজ আমাকে একবার সুযোগ করে দিবেন।
আমার নাম আব্দুল্লাহ রাব্বি, বরিশাল থেকে বলছি। 9 বছর একটি মেয়ের সাথে আমার রিলেশন হয়, মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, তার সাথে বিবাহ হয়। একটি মেয়ে একটি ছেলেকে এত জ্বালা যন্ত্রণা দিতে পারত আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ওর কারণে আমার সুখের জীবনটা তছনছ হয়ে গেছে। আপনারা আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করুন।
বাবা জীবনে থাকা সত্ত্বেও বাবার কথা বলতে পারি না, যাই যে মানুষটার কথা বললে ঘৃণা হয়। আমি এই মানুষটার জন্য আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, আমি আসলে আমার দুঃখ কষ্ট গুলো সবার সাথে শেয়ার করতে চাই।
আমি সম্রাট বলছি। যখন আমি ক্লাস 9-10 আসি তখন আমার একজনকে ভালো লাগে এবং তারপর থেকে তার কথা মতো আমি সব চলাফেরা করে সবকিছু এবং তার কথার অনুযায়ী আমি দুইজন মানুষকে নিরূপণ ভাবে এই পৃথিবী থেকে সরে আমার স্টোরিটা আরো অনেক বড়। যদি স্টোরিটা বলার একবার সুযোগ দেন।
আমার নাম সাক্ষী, আমি ঢাকা জুরাইন থেকে বলছি। আমি বাবা মার একমাত্র পালক মেয়ে। বাবা মা যখন আলাদা হয়ে যায় তখন একটি পালক মেয়ের কি অবস্থা হতে পারে আমি জীবনের গল্পে সেটা তুলে ধরতে চাই, যদি আমাকে সুযোগ দেওয়া হয়।
আমি সোহাগ। সবাই এখানে আসে অবহেলিত হয়ে কারোর অবহেলার কথা বলার জন্য, বাট আমি এখানে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমার মা বাবাকে নিয়ে। তাদের দ্বারাই আমি কিভাবে সঠিক পদ্ধতি পেয়েছি সেই একজন মহৎ মা বাবার গল্প আমি শোনাতে চাই।
আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার বয়স যখন 6-7 তখনই আমার মা আমার বাবার কাছে যে কোনো কারণবশত ছিন্ন হয়ে যায়। সে আমার মা আমাকে নিয়ে অন্য কোনো এক জায়গায় চলে আসে। ওখান থেকে আমি হারিয়ে যাই। প্রায় 30 বছর পরে আমি আবার ওখানে ফিরে যাই। এই 30 বছরের যে ইতিহাসগুলি হয়েছে আমার সেগুলি আমি পুরা দেশবাসীকে আমি জানাতে চাই।
আমি তারেক চিরং থেকে বলতেছি। আমার লাইফে এমন অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেই ঘটনাগুলো অনেক মানুষের জীবনকে পাল দিতে সক্ষম হয়েছে। আমি প্র্যাকটিক্যাল লাইফে একজন ডিজে। এই ডিজে কোম্পানিতে কাজ করার সুবাদে আমার বাংলাদেশের এই ডিজে ঘটনাকে প্র্যাকটিক্যালে উপভোগ করার সুযোগটা হয়েছে। তো এখানে ভিতরে যা ঘটনা এবং মানুষের লাইফ যা শিক্ষণীয় বিষয় তা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই।
আমার নাম মোহাম্মদ সজল, বয়স 10 বছর। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার দুই হাত সমস্যা। আমি এই পৃথিবীতে অনেক কষ্ট নিয়ে জন্মিয়েছি। এই পৃথিবীকে অনেক ভালোবাসি। আমি সর্বপ্রথম টাকা জমিয়ে একটা ছোট্ট এসএমজি দিচ্ছি। তারপর থেকে আমি এই পৃথিবীর সমস্ত ইগুলো শুনি। তাই আমি এই পৃথিবীতে গল্প বলার জন্য আসতে চাই।
ইয়াল মিন গোয়াল্লা বাদশায়ালো পানাথিনি, ইলাহিয়াল মিন গোয়াল্লা বাদশায়ালো পানাথিনি। তুমি দুবাইয়ে ভাষাইতে পারো, ভাষায়ে কি নার দাও কারো, দুবাইয়ে ভাষাই বাদশায়ালো বানা তুমি ইলাহি আলমিন গো আল্লাহ বাদশা।
আজকের মতো এ পর্যন্তই প্রিয় শ্রোতা, আগামী বুধবার আবারও কথা হবে আর জি কে প্রিয়ার সাথে, এবং সেখানে থাকবেন আপনার মানে আপনাদের জায়গা থেকে একজন অতিথি যিনি তার জীবনের গল্প বলবেন। সবার পক্ষ থেকে, বিশেষ করে আমাদের টিম মেম্বার যারা রয়েছিলেন আর জে শাকিল এবং আরো যারা রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, এবং সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথেই থাকুন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.